This track was downloaded from FusionBD.com.
Hello, 8920.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবার রাতের নিয়মিত আয়োজন হ্যালো 8920 তে। বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই হ্যালো 8920 এর একটা বিশেষ পর্ব আমরা বলতে চাই আজকের এই পর্বটিকে। হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। আপনারা সবাই জানেন এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসেন, তাদের জীবনের গল্পগুলো তুলে ধরেন। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, কিন্তু আজকে এমন একজন আমার সঙ্গে রয়েছেন যার জীবনের গল্প জানার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অন্তর উজাড় করে অপেক্ষা করছেন আমরা বিশ্বাস করি। আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন? যারা আমাদের ফেসবুকে অলরেডি মেম্বার হিসেবে রয়েছেন তারা নিশ্চয়ই জানেন, এবং যারা রেডিওতে কান পেতে ছিলেন এবিসি রেডিওতে তারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল, এবং সেই তোলপাড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা আজকের গল্পে তুলে ধরব। নতুন করে বলার অপেক্ষা রাখে না, তারপরও বলছি আজকে আমাদের সঙ্গে আছে র‍্যাবের গুলিতে পঙ্গু লেমন। শুধু লেমন একা না, লেমনের মাও আমাদের সঙ্গে রয়েছে। আমরা তাদের কাছে যাব, তবে যাবার আগে বলে দেই এই অনুষ্ঠানটি আপনার অনুষ্ঠান এবং আপনি এসে আপনার জীবনের গল্প এখানে বলতে পারেন। নিয়মটি হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে ফোন, 24 ঘন্টা একটি ডেডিকেটেড ফোন নাম্বার, মানে একেবারে হ্যালো 8920 এর জন্য নির্দিষ্ট করা একটি ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে যোগাযোগ করলে আমরা পাবো সেই নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের যে গল্পটি রয়েছে সেটা সারাংশ 2 মিনিটে বলে শেষ করবেন এবং বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, বহুল প্রচলিত পদ্ধতি। আমাদের ফেসবুকটিতে আপনি মেম্বার হতে পারেন দুই ভাবে। আপনি যদি আরজে কিবরিয়া নামে খোঁজ করেন, আরজে স্পেস KEBRIA, আবার বলছি আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে ওখানে 2,15,000 উপরে মেম্বার রয়েছে, এবং এই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, হ্যালো 8920 নামে আমাদের কোনো পেজ নেই, যে পেজটি রয়েছে সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে। এবং আরেকটি উপায়ে আপনি পেজটি খোঁজ করতে পারেন, সেটা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, এ পর্যায়ে আমরা আমাদের অতিথির কাছে চলে যাব। হ্যাঁ লেমন, খুবই ইনফর্মাল, আপনি ভুলে যান যে আপনি রেডিওতে আছেন। এই মুহূর্তে লাখো শ্রোতা আপনাকে শুনছে এবং পুরো দেশের মানুষ আপনাকে জানে, আপনাকে তাদের হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়েছে, এবং শেষ পর্যন্ত আপনি বিজয়ী হয়েছেন। আপনার বিজয়ের গল্প আমরা শুনবো, পুরো জীবনটাকে আমরা হ্যালো 8920 তে তুলে ধরবো। প্রথমে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনার এই পঙ্গু পাটা নিয়ে আপনি অনেক কষ্ট করে আপনার মাকে সাথে করে নিয়ে আপনি আজকে হ্যালো 8920 তে এসেছেন। আমরা ছোটবেলা থেকেই শুরু করতে চাই, আমি প্রথমে জানতে চাই আপনার ফিলিংসটা কেমন। আপনি যে এই মুহূর্তে স্টুডিওতে আছেন এবং লাখ লাখ মানুষ বাংলাদেশের, বলতে পারি আমরা প্রায় রেডিও লিসনার যারা আছে সবাই এই মুহূর্তে কান পেতে আছে এবিসি রেডিওতে, তো আপনার অনুভূতিটা আসলে কেমন?
আসলে আমার অনুভূতি আজকে যে আমি এখানে আছি এই জন্য সর্বপ্রথম প্রথম আলোকে আমার অসংখ্য ধন্যবাদ, এবং সারা মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমি আজকে হ্যালো 8920 তে আমার জীবনের গল্প বলার জন্য সুযোগ পেয়েছি, এই জন্য হ্যালো 8920 তে আমার অসংখ্য ধন্যবাদ।
আপনি প্রথম আলোকে প্রথমে বিশেষ একটা ধন্যবাদ দিয়েছেন, কারণ আমরা জানি যে আপনার এই যুদ্ধের পেছনে একটি গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রথম আলো। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই, এবং শুধুমাত্র আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ অধ্যায়, আমরা বলতে পারি যে সবচেয়ে কষ্টের অধ্যায় এবং একই সাথে আমরা বলতে পারি সাফল্যেরও অধ্যায়, সেটা তো আমরা জানবোই, তবে তার আগে আমরা ফিরে যেতে চাই আপনার জীবনের একেবারে ছোটবেলা থেকে, আজকে আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটিতে। আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ হ্যালো 8920 বেসিক কিছু পরিচয় আমরা প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের শ্রোতাদেরকে, তো সেগুলোর আসলে দরকার নেই। পঙ্গু লিমন, র‍্যাবের গুলিতে পাহারানো পঙ্গু লিমন, এটুকু বললেই সবাই চেনে এবং সবার চোখের সামনে একটা চেহারা ভেসে ওঠে, সেই মানুষটি হচ্ছেন আপনি। আপনি কোথা থেকে শুরু করতে চান আপনার জীবনের?
আসলে আমার অতটা একেবারে ছোটবেলার কথাটা আমার মনে নেই, আমি ক্লাস 4-5 থেকে আমি শুরু করতে পারবো।
ক্লাস 4-5 থেকে আমরা যাব, তবে তার আগে আপনার মার কাছে একটু যেতে চাই, আপনার মাও আজকে আপনার সাথে স্টুডিওতে আছেন। আন্টি, আপনার ছেলেকে নিয়ে আপনি এবিসি রেডিওতে আছেন এবং আপনার ছেলের জীবনের গল্প উঠে আসবে, মা আর সন্তান একসাথে স্টুডিওতে, আপনার অনুভূতিটা একটু জানতে চাই, আপনার কেমন লাগছে?
আমার ভালো লাগছে, কিন্তু আমার ছেলে নিয়ে আমি আসছি এখানে, আমার জীবনের যে ব্যথা, জীবনের যে কাহিনী, ওই ছেলে ছোট লইয়ে কি কষ্ট করছি এই যে আপনার সাথে আমি বলবো, আপনারা একটু শুনবেন ছেলের ছোটবেলা হইতে যে কাহিনী, এই কাহিনীগুলো আমি বলবো।
জি, ও যেটা বলতে চাচ্ছিল এমন যে ক্লাস ফোর থেকে ওর যতটুকু মনে আছে শুরু করবে, ক্লাস ফোর এর আগেরটুকু তো আপনি মা হিসেবে জানতেন এবং আপনি জন্মের ব্যাপারটা এবং ক্লাস ফোর পর্যন্ত একটু আমাদেরকে বলেন, একটু সংক্ষেপ করে আমরা একটু শুনি, তারপরে লেমনের কাছে যাই।
আমার ছেলের বাচ্চা যেদিন হয়েছে, হেদিন হতে বলতে পারি আমি,
জি
যেদিন হয়েছে ওদিন আমার বাবার বাড়ি গেছি আমি, কিন্তু সংসারের অভাবে কষ্টের কারণে আমি বাবার বাড়ি আট দিন আগে যাই আমি থাকি নাই, যেদিন গেছি সেদিন ওই ছেলে হয়েছে বাসার বাড়ি বইয়া, আর ওদিনই ওই অবস্থায় বাসার বাড়ি থেকে আবার স্বামীর বেরিয়েছি, কিন্তু ওই ছেলে আস্তে আস্তে ডাঙ্গর হয়েছে, জীবনে একটা দুধ কিনে বা একটা বালি কিনে খাওয়ার চিড়ি নেই, খাজুর গাছ কাটতে সেই খাজুর মিডিয়া আর চাউল হয়ে ভিজে গিয়া এর ঘুরি বেনে গিয়ে খাজুর মিদে দিলে হয়তো আমার মাই গুলো
ছোটবেলাতে
ছোটবেলাতে আমার এই লিমন রে
লিমন আপনার কয় নাম্বার সন্তান ছিল?
আমার ছোট ছেলে, ওরেলে কত কষ্ট করছি, যেদিন যাবে স্কুলে ভর্তি করবো, ছোটবেলা হইতে তো নিজে কখার বই ঘরে বই পড়াইছি, তা স্কুলে ওখানে টাকা দেওয়া লাগে এক লোকে পড়ায়, ঘরে বই তিনবার পড়াইয়ে যখন দেয় যে অনের বই নিজে নিজে পড়তে পারে, সেই সময় ভর্তি করছি একটা স্কুলে, এখন ওই স্কুলে নিশিপার দেখা যে হ্যাঁ ও ভর্তির যোগ্য, ও সবকিছু নিজে একলা পড়তে পারে, চান নাই খালের ওপার স্কুল, সকালবেলা যাইয়া তার ওই খাল ভাঙ্গে হাতরাই দিয়ে আইতাম ওপার ওপার উদয় দিয়ে আইতাম, কই বাবু হিন্দে যা, তার ও আবার ওই স্কুলের পড়াই খাল পারে বইয়া দুই একদিন নামাই বই আনতে আমার বোলাই পাইতে না, আমি ওরে দিয়ে আইতাম ওই খালপাড়াই বই থাকতে, পরে আবার আমি ওই খাল ভাঙ্গে আনতাম, তার ছিল না এখন তো হে খালে এখন পোল হয়েছি, এরম করতে করতে ওই সময় তো বই পাম কোথায়, স্কুল দিয়ে বই দিতে স্কুল দিয়ে বই দিতে নোটবুক পাম কোথায়, নোট বই এর বই মানুষের বাড়ি কার বাড়ি পুরান বই আছে সেই খুঁজতাম, সেই পুরান বই খুঁজতে আমি এই ছেলে লেখাপড়া করাইতাম, আর যত স্কুলে গেছে আজ পর্যন্ত এই মনে হয় যেন তিন চার পাঁচ বছরও সকালবেলা কিছু ওই ছেলের খাওয়াই দেখতে পারতাম না, দুনিয়াতে মানুষের দেখি মাই বলারে ডিম বেজে খাওয়ায় খেসুরি রেঞ্জে খাওয়ায়, আর ওই আমার ছেলে স্কুলে যাইতে আমি প্রতির দিকে আইতাম যে বাবু আমার স্কুলে গেলে না খাইয়া একবেলা বাচ্চা হইতাম দুপুরে রাঞ্জিয়া, কিন্তু আবার মনে করতাম মানুষেরাও জানাইতাম না যে আমার পোলা মাই পোলা ডাঙ্গর হইলে এই মানুষ খোড়া দেবে, কিন্তু মনের মধ্যে একসর খালি উতলাইতে আর প্রতির দিকে আইতাম কতক্ষণি আবে তত্তরি বার দু বছর আইতাম, মাই বলে আইলে পর ওই দুঘরে ওই বাদ দিতাম খাইতে, দুঘরে বাদ খাইতে দিলে পর ওই সময় কইতাম বাবু তোর খিদে লাগবে একদম, মা খিদে করে বমি হতে দিছি এরম কইতে, এরপরে যখন ফাইভে পড়া শেষ হয়ে যে সিক্সে উঠছে সিক্সের বই বম কোথায় তো ওই ইব্রাহিমের মাইয়ের বই আনছি, কয়েক তিন চার দিন পর বই লই গেছে, তার যে কতক্ষণ কানলাম কইলে পুরন বই সেইও লই গেলে, সেইরকম মাসির বাড়ি এর বাড়ি দেখান ওর বাড়ি দেখান ওর বাড়ি দেখান, ওই যে মাস্টার পড়াইছে সেই খোঁজ দিছি যে দেখেন লিমনের শিক্ষার বই দেখতে নেই, এই নানান বাড়ির যে বই তো হাইয়া তার পড়াইছি, হাই স্কুলে ভর্তি হইম কিভাবে, এমন কই দুয়ার একটা গাছ হয়েছে নারকেল গাছ, সেইটে দুই পীর নারকেল হয়েছে, ওই নারকেল দুই পীর বেশি আর একটু মুরগা আনলে হেয়ে বেশি বেশি আর
তখন মা নাকি ডাক্তারখানা নিয়ে গেছে, তখন সে এতই কষ্ট করছে সে হাইটে যাইতো, তো মাঝে মাঝে খেজুর গাছের গোড়ায় বসতো, বসে আমাকে একটু দুধ টুধ খাওয়াইতো, তারপর আবার হাঁটা শুরু করতো, এভাবে করতে করতে হাসপাতালে পৌঁছাইতো, আবার এভাবে করতে করতে হাসপাতাল থেকে বাড়ি ফিরতো,
নিউমোনিয়া টাই ফের হইছে পোলা, কেন ওর বাপে কয় কি এমন পায়খানা করে ও বাঁচবে না, ও দেয় ফাও টাকা পয়সা খরচ করবি কি হয়ে গেছে চোখ টুক একটা হাঁড়ি গেছে, আর মায়ের মনে তো মানে না, আমি ওই কেনায় পেশাইয়া খালি চোখ মেলা ঠান্ডা হয়ে গেছে রে এইদিকে লড়াই লই গেছি কাউখলি আট মাইল দূর খেয়া পড়াইয়া আসছি, আজ যে কত দূর গেছি যাই এখন রোদে দাঁড়ছে, হেটবার একটা খাজুর গাছের গোড়ায় বইছি বইয়া ওরে দুধ খাই কাকুর তল ডাকিয়া, আবার কদ্দুর আসি আবার ওর দুধ খাই, এইরকম হাঁটতে 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 গেছি সাত মাইল সাড়ে সাত মাইল দূর, হসপিটাল যাই পাই নাই বন্ধ হয়ে গেছে, এরপরে এক ডাক্তার নাম কানা জিতিন হেদারে লই গেছিল, আর সে কয় ছেলেটার মার দিয়ে আনছো ছেলে কি বাঁচবে আর একদিন পড়াইলে দিই মরে যেতে, এরপর হে একটা সিরাপ দিছে মাথার রোগে একটা ইঞ্জেকশন করছে, যে ইঞ্জেকশনটা করছে এই চোখ টুক তারাই যায়, আবার হাঁটতে 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 একটা মাগরিব হয়ে গেছে বা লই গেছি ওই বলা, আল্লাহ তুমি আমার বাবরে বাঁচাইও। ওর বাপেরে বলি যে দেখেন ওর মাথায় একটা ইঞ্জেকশন দিয়েছে, বল পোলা শক্ত হয়ে গেছে। কয় বলে দেখ আল্লাহ যদি বাঁচাই তো বাঁচবে, টাকা পয়সা নাই কি দিয়ে ডাক্তার দেখামু। আমি তো ওই যে টাকা পয়সা নাই সেদিন একটা পোলা সেই ডাক্তার দেখাবো না, কয় করমু কি আমার টাকা পয়সা নাই আমি টিপ দিয়ে ডাক্তার দেখামু। সেই পর্যন্ত 10-20 টাকা দামের গাছ সেই বেঁচছে, তার ওই পোলা ডাক্তার দেখাইছি। আর একটা মুরগি ছিল 2-3টে ডিম পারছে, সেই মুরগিদের বেশি বেঁচছে, তার আবার লই লিপ কইছে সেই ডাক্তারে যে কিরকম হয় 2 দিন পর আবার লই যাবেন। পর ওরে লই গেছি ডাক্তার দেখাইছে, ওই আড্ডি গেছি পায়ের দিয়ে, ডাক্তার কয়েছেন হা আল্লাহ আপনার বাঁচাবে এই ছেলে, ওষুধে দরছে ইঞ্জেকশনটা কাজ হয়েছে, কিন্তু ওই আর 2 দিন ইঞ্জেকশন দিতেছি এই হেই কানাজি তিন আবার আর একটা ইঞ্জেকশন করে দিয়েছে, পরদিন আবার লই দিতেছে আবার পায়ে হাত দিয়ে। ওই আরে বাবা আইতে যে এখন ওরা বাধ্য করে আনতার নাই, বড় পোলা স্কুল যাইতে মা একদিন স্কুল যাইয়ে দেখতাম একটা তীরের উপরে ঘুমাই রয়েছে, আর নামাই ঘুমাই রয়েছে না খাইয়া, ওই পোলা লই এত কষ্ট করছি আমি।
জি আন্টি, আমরা এই গল্পে আপনার কাছে আসবো, আমরা কাছে সিরিয়ালি সবকিছু জানবো। প্রিয় শ্রোতা, আমরা একজন মায়ের আকুতি শুনছিলাম। আসলে জীবনের গল্পের যে ছোট পাঠটা, যে পাঠটা সম্পর্কে লিমন তার মায়ের কাছে যখন বড় হয়েছে, যে গল্পগুলো মায়ের কোলে শুয়ে শুয়ে শুনেছে, সেই গল্পগুলো আজকে আমরা মায়ের কাছ থেকে সারা বাংলাদেশের মানুষকে শোনালাম। আপনারা লিমনকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, লিমনকে আপনারা জানেন যে বাংলাদেশের পত্রপত্রিকাতে, বাংলাদেশের গণমাধ্যমে যে ছেলেটিকে নিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে, সেই লিমনটি হচ্ছে র‍্যাবের গুলিতে পাহারানো পঙ্গু লিমন। লিমন আজকে কোন জায়গাটি দাঁড়িয়ে আছে সেই গল্পটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে চাই। ক্লাস 4 পর্যন্ত লিমনের জানা ছিল না, ক্লাস 4 পর্যন্ত লিমনের মায়ের কাছ থেকে আমরা শুনেছি। আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা শুনছেন এবিসি রেডিওর হ্যালো 8920। আরজে কিবরিয়ার সাথে রয়েছে আরজে কিবরিয়ার টিম, রয়েছে খালিদ, রয়েছে লোবান, রয়েছে শাকিল, রয়েছে সাফরিন, এবং হ্যালো 8920-র যে অতিথি রয়েছে আজকে লিমন, তাকে নিয়ে রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে। এবং একই সাথে আপনারা জানেন যে ফেসবুকে পুরো সপ্তাহব্যাপী লিমনকে নিয়ে প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং রেডিওতেও সেটা হয়েছে। লিমনকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। লিমন, ক্লাস 4 থেকে আমি আপনার কাছে ফিরে আসতে চাই, এবার শুরু করুন।
আমি যখন ক্লাস 4 পড়তাম তখন মা যে বলতো যে খালের কথা, ওই খালে তখন সার হয়ে হাক্কা দিছে শাখো বলে, ওইটা তো ওইটা পার হতাম। তো আমাদের স্কুলের পাশের বাড়ি একটা সার টেকা ছিল, তো আমরা যে ছাত্রছাত্রীরা ছিলাম ওরা খুব মিল ছিল আমাদের ভিতরে, আমরা ওই বাড়িতে গিয়ে ওই চালটা এনে স্কুলে বসে খাইতাম। এক পর্যায়ে ক্লাস 4 কমপ্লিট করি, তারপরে ক্লাস 5 উঠি। 5 ওঠার পরে আমরা ওই কাপাড়ায় একদিন বৃষ্টিতে হাক্কা পাড়াইতে পারি না, পিছলে হয়ে যায় অনেক বড় একটা হাক্কা। তো ওখানে কি করলাম, বর্ষার দিনে কানায় কানায় ভরা পানিতে তো কেলা গাছ দিয়ে একটা বেলা তৈরি করি, মানে আমার গায়ে যে শার্টটা ছিল ওইটা আর আমার বই গোটা আমরা একটা পলিথিনের ভিতরে ঢুকাই, ঢুকাবার পরে সেই বেলায় করে স্কুলে আসি। আমি আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তো সেই বেলায় করে আসি আবার সেই বেলায় করে যাই, এভাবে মানে দুষ্টামি করতে করতে যাইতাম আর আসতাম। ছোটবেলায় একটু দুষ্ট ছিলাম। হঠাৎ একদিন আমি স্কুল থেকে বাড়ি যাই, মা বলছে যে পাশের বাড়ি আজকে মুন্সি দিয়ে মিলাত হবে, তোকে যাওয়ার জন্য দাওয়াত দিছে। তো আমি যাইতেছিলাম, তো ওখানে পায়েস তৈরি করছে, পায়েস খাই। তারপরে আমরা অনেক ছেলে মেয়ে মিলে ব্যাংক ব্যাংক খেলছিলাম গাছের পাতা দিয়ে। তো আমি গাছে উঠে গাছের পাতা ছিটতেছিলাম, তো হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে আমার একটা হাত ভাঙে যায়। পাশের বাসা থেকে হাসান নামে একটা ছেলে ছিল, ও আমাকে কোলে করে ডাক্তারখানা নিয়ে যায়। তো সেই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার সে রাতে হাত ফুলে ওঠে এবং প্রচন্ড ব্যথা করে, আমি ব্যথায় চিৎকার করতে থাকি। আমার মা সেই ব্যথা অবস্থায় আমাকে বরিশাল হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে আমাকে 2 ডাক্তার ধরে, আমি বুঝাইতে পারবো না, ওরা আমার হাতটাকে ধরে টানে একেবারে সোজা করে, সোজা করার পর একটা ব্যান্ডেজ করে দেয়। কিন্তু সেই যে ব্যান্ডেজ করার টাকাটা আমি মার কাছ থেকে শুনছি যে সেই টাকাটা আমার বরিশাল থেকে একটা লোকের কাছ থেকে আনে, আনার পরে সে চিকিৎসা করে।
মানে ওই টাকাটাও আপনাদের পরিবারের ছিল না?
ওই টাকাটাও আমাদের পরিবারে ছিল না। আমাদের পরিবারে আমি সহ আমার আরেকটা ভাই আর একটা বোন ছিল, আমি সবার ছোট ছিলাম। আর আমার বাবা একা কর্ম করতো, আমার বাবা মানুষের একটু বর্গা জমি চাষ করতো, ওখানে যদি ভালো ফসল হতো তো তাহলে আমরা একটু ভালোভাবে বছরটা চলতে পারতো।
বর্গা চাষ মানে হচ্ছে তো এটা চাষ হলে অর্ধেকটা দিয়ে দিতে হয়?
না অর্ধেক না, এটা হলো
তিন ভাগের
দুই ভাগ দিয়ে দিতে হয়।
আবার গরু নাই আমার, ট্রাক্টর দিয়ে একবার থাকলে এক ট্রাক্টরের খরচা দিয়ে দেওয়া লাগে।
এটা ছিল যখন দুইবারে ধান হইতো, ভাদ্র মাসে যে ধানটা হতো ওটা থেকে অর্ধা অর্ধা, পৌষ মাসে যখন আমন ধান হইতো তখন ছিল তিন ভাগ করে, দুই ভাগ মালিক পাবে, এক ভাগ যে বর্গা চাষ করবো উনি পাবে। তো সে থেকে আসলে দেখা যায় যে আমাদের বিলাসিতা ভাবে লেখাপড়া করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না আমার বাবার বা আমাদের পরিবারের। তো এভাবে ওই যে হাত ভাঙ্গি, হাত ভাঙার পরে আবার কিছুদিন পরে হাত ভাঙ্গা নিয়ে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে ওখান থেকে আমার যতটুকু মনে আছে যে আমার ওই বইটা স্কুল থেকে আমাকে দিত, কিন্তু খাতা কলম কলমটা মোটামুটি জোগাড় করতে পারতাম। খাতাটা জন্য আমরা দোকান থেকে
কলমটাও জোগাড় করতে সুবরি গাছ বাইয়া টাকা আনতে।
একটা কলমের জন্য কি করতে হতো আন্টি একটু বলেন, ডিটেইল বলেন।
সুবরি গাছ বাইয়া একটা গাছে এক টাকা করে দিতে, কাটিং এ সাইলে সুবরি গাছ বাইতে এত রু মানুষ কইতে দাও হালকো তো এ গাছ দো গাছ বাইতে অন্তত 20-25 টাকা কামাই আনতে। ওই হেড দিয়া ওই কলম কিনতে খাতা কিনতে
সুপারি গাছ বাইতে সুপারি পেরে দিত, এক টাকা গাছ বাইলে এক টাকা পাওয়া যেত।
25টা গাছ বাই দিতে নানা বাড়ি দাঁড়ে, নানা বাড়ি যাইয়া গাছ বাইতে স্কুল দাঁড়িয়ে বই থইয়া কইতাম কি বাবু তুই বাচ্চাই যা আমার ফ্যান্ডু দেন বাত রান দিয়া ফ্যান্ডু চুলোর থুইতাম গরম রাখতাম খাইয়ে খাইয়ে সুপারি গাছ বাইতে যাইতে। সুপারি গাছ বাই তাহা আনতে মা খাতা কিনমু কলম কিনমু দুয়ার গাছ কাটা বাই দিয়ে যাইয়া ওই বেরির কলিং মেয়ে গাছ বাব এই বাই দিয়ে যাই গাছ সবাই বেলা তাইছে ও মা দুটো সিঙ্গেল মিসকে আনমা নেই তোর বাবা মুখ তাই না হালকে নেই না হালকে মন কোথায় সব বেলা তার উড়িবি দেখে আমার আড়া আনছে 2 কেজি তার পাশের মারি বই লই বই লই এই কয় হেগরি মানুষ কালি মনে হয় তরকারি আনতে নিয়ে না হাল গেছে বই দুগু গাছের তলায় থুইয়ে হেগরি লং পিন দিয়ে তার গাছ বাইয়ে হ্যাগো দুইটি পারি দিয়েছে একটা বাড়ি লইতে এই মাইপুলা দাগ করলে মাংস খোড়া দেবে খালি তিনটার মাইপুলা তো কোনোদিন ভবিষ্যৎ হবে জানলে আবার করাইতেছি তো সাইকেল মাংস কবে জানি জানি তোর মায় খরাতি ছেলে তোর মায় গরিব ছেলে মাংসের দেখাই নেই এই জন্য এই সূর্যে গরু বলে কয়জনে তার ওই শালগমের খ্যাত দিতে যে আর শালগম তুললে ওই গরুর দিতে ছোট ছোট শালগম ওই দেখিয়েছি ওরা তো বাঘ খায় মরিচ বর্তা বানাই দিছি কাঁচা মরিচ এইটা আনলে বর্তা বানাই দিছি স্কুল যাই বাঘ খায় কয় কি বাবু এখন খারাইতে শালুন মনে ওই 1 কেজি চাউল রান্ধি নিয়ে রাখতর দিয়া ওর বাপের যে কামাইয়ের যে দুধ দিয়েছে 2-3 বছর আলুডি কাটছে জমি পুটরি গেছে এরপর আর জমি চয় নাই সেরপর তাই বরিশাল কলার দাস রাস্তার পাশে ওই কলা বেচতে এরপর ওই টাকা যদি 500 বাড়াইতে ও খালি কইতে মা এত কষ্ট হয় নামনে বাদ্য গোড়াই দিয়ে বাক করে মগদে নামনে তো ফ্যান ফ্যান মোরা আর লেখনি পর মনে কয় বাবু লেখকি পরির মানুষ হবা তাই আমি ধর্ম কি ওই বড় পোলায় যাইতে ঘুমের কামে প্যান্ট শার্ট পরি যাইতে বড় পোলায় কাল মেট্রিক পরীক্ষা দেবে সে রাজাপুর পড়তে গেলে এই মোল্লারা সেইখানে যাই ঘুমের কাম হরতে আর চাউলের কাম হরতে হরি আড্ডাইতে পাশের বাড়ির মাছের লাগে যাইতে যখন পোলাই যায় তখন ওই পো আর বাপে পিছে বই তাই যায় আর কাম দে কয় বলে পোলাটা মেট্রিক পরীক্ষা দেবে আন পাঠাইলি ঘুমের কামে আতে কোপ পরে না পায় কোপ পরে আমি বল আল্লাহ ভালো রাখলে রাখতে কয় ও পোলা পানির লাগে দেখা হইলে ও শরম পাবে না আমি বল না তোর কই তোর বই থই না বলে চুরি হচ্ছে কাম হলে এতে লজ্জা পাবে না ও আবার প্যান্ট শার্ট পরে বাড়ি আইছে আর ওই চাউল গুম আর মানুষ কাম হারতে না সেটা বাড়ি এনে বাদ করিয়ে দিতে আর ওই সুজগেট দেখিয়েছি চারিব যে ছোট ছোট শালগম দেশে সেই ওই কেলি বারবার যাইতাম যে সন্দেহ যাইতে সবাই ঘরের দিকে বুঝতে যাইতে সেই সময় ব্যাগ ভরি একবার শালগম আনছি হুলডা সেই আর নিয়ে কুড়ি কুড়ি করার বাপে আইছে বরিশাল দেও তোর ল্যামডা নিয়ে বিয়ে গেলাইছি ওই বলে তোর বাপে করেন কি বলে সেদিন যে 10 কেজি চাল পড়াই দিলাম তার ওই হুলডো শালগম আছে কিন্তু চাল কিনতে টাকা পড়াইছি 500 আমি ওই টাকা দিয়ে চাল কিনি নিয়ে এই মাই পোলার দিন প্রাইভেট পড়াই আমি টাকা দিন কোথায় দিয়ে ওই রকম ওই পোলায় গমের কাম হরতে চাউলের কাম হরতে এই 1 কেজি আদা সেই খাইতাম আর ওই টাকা পাঠাই লোক দিয়ে চাল কিনতাম না
ছেলেমেয়েদের পড়াইতাম
ছেলেমেয়ের পড়াইতাম সেই আর বাসারা জানাইতাম না কেন ওই যে আই পড়ছিলাম তাহলে নিবে লাই দিছি হ্যাঁ আইসে কুইলিশ মেস লইয়া কাল চাল কিনতে টাকা পাঠাই দিছে, তুই মাছ লই লিমন আমার মুখের দিক চায়, ছোট পোলায় বড় পোলায় মুখের দিক চায়, বাবা আইসি কবে আনকি ভাত রান্ধে নাই, দৌড়ে যাই আর একবার দেখাল ভাত আনছি, আর ওই মাছটা দিয়ে খান তিনি মাছ ভাজছি, এই মাই পোলা তিনি কয় তোর বাবা ভাত খাই বলাই যাবছন, কয় না আমার হরবে নাকি, আর একবার দিয়ে একথাল ভাত আনছি উদ্ধার আইনিয়া হইয়ে ওর বাপের সামনে দিছি অর্ধেক, আর মাছ দিছি দুয়ন পাতে, আর মাইয়ে বলে আর বলাই আয় ভাত খাইতে ভাত খাইতে, ওরা কয় আব্বু মোরা পড়তে বসি সামনে খান, হে আর সামনের বাদগুন লয় নাই, ওই দুগ্গ খাইয়া উদ্দি গেছে, সেই পর যে বাদদুগ্গ রয়েছে হে গিয়ে অগো বলাইয়া মাছরাই একখান একখান মাছ দিছি, একখান একখানা ভাত দিছি, কইলে এই খা চাল কিনি নিয়ে তোর বাপে জানি হনে না, সে কয় বলে লে এত কষ্ট যে মাই বোলা লেহান পরান লাগবে না, মাই বোলার জীবনটা পানি হুগই হেলাই দিয়া এ লেহা পরা আমার লাগবে না, মাই বোলায় ঠিক মতো তিনি তো বাপ খাচ্ছেন না, এ লেহা পরা লাগবে না।
প্রিয় শ্রোতা, যে গল্প আপনি আজকে শুনছেন সেটা লিমনের জীবনের গল্প, এভাবে আপনারা এর আগে কখনো শুনেছেন কিনা জানি না, তবে আগাগোড়াই শুনবেন, এবং হ্যালো 8920 তে আমরা জীবনের গল্প তুলে আনছি, লিমনের জীবনের গল্প। একটা কলম কেনার জন্য একটা কলমের দাম যদি 5-7 টাকা হয়, তাহলে ওই ছোট্ট ছেলেটিকে 5-7টি সুপারি গাছ বাইতে হয়েছে ছোটবেলাতে। আমরা এই জায়গাটিতে ছিলাম এবং তারপরে তার মা যে গল্পগুলো বলল আঞ্চলিক ভাষাতে, সেটা যে কতটা হৃদয় বিদারক হতে পারে, যারা হ্যালো 8920 তে কান দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। লেমন, আপনার কাছে আবারও ফিরতে চাই, কলম খাতা এভাবে কিনতেন, তারপর?
তারপর যখন আমি ক্লাস 5 এ উঠি, তো এইভাবে দুষ্টামি টুষ্টামি করতাম সবার সাথে, ক্লাসমেটদের সাথে। তো একদিন আমার ফাইনাল পরীক্ষা আসে, ওখানে আমার 75 টাকা না জানি 80 টাকা আমাকে ফি ধরে, ধরার পরে আমি প্রধান শিক্ষক যে ওনার কাছে যাই একটা দরখাস্ত নিয়ে, সে আমাকে 50 টাকা করে দেয়।
ওকে,
তো 50 টাকা আমার জোগাড় করতে হবে, এটাই ছিল আমার টার্গেট মাথার ভিতরে। তো আমি এক পর্যায়ে গাছ বাইতে বাইতে, আমার যে পায়ের যে এখানে যে শর্তা দিয়ে গাছ বাইতে হয়, তো ওখানে আমার দুই পায়ের চামড়া উঠে একেবারে ঠোস পড়ে যায়, তারপর আমি আর গাছ বাইতে পারি না ওই ঠোসের জন্য। যাই হোক, সেদিন 50 টাকা আমি জোগাড় করি, জোগাড় করার পরে আমি সেখানে ফিস দিই ফাইভের পরীক্ষা,
ফাইভের ওই যে পরীক্ষা থাকে সমাপনী পরীক্ষা,
সমাপনী, তখন সমাপনী ছিল না, তখন স্কুলেই ফাইনাল পরীক্ষা হতো।
ক্লাস ফাইভের অনেক স্টুডেন্টরি আজকে এখানে শুনছো বা কালকে ডাউনলোড করে শুনবে, বাংলাদেশের এই ছেলেটিকে নতুন করে চিনিয়ে দেবার কিছু নেই, ওর নাম লিমন, র্যাবের গুলিতে পাহারানো পঙ্গু লিমন, যার ক্লাস ফাইভে পড়ার সময় 50 টাকা রোজগার করবার জন্যে সুপুরির কাস বেয়ে পায়ে ফোসকা পরে সেই টাকা রোজগার করতে হয়েছে, এবং সেটা ক্লাস ফাইভে পরীক্ষা দেওয়ার জন্য। এটা কিন্তু কোনো রূপকথার গল্প নয়, জীবনের গল্প। এবং যারা এখানে শহরে বসবাস করছো, চার দেয়ালের মধ্যে বসবাস করো, তাদের কাছে এটা প্রচন্ড অতিভৌতিক গল্প মনে হতে পারে, এবং আমরা সেজন্যই বলে থাকি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। এরকম লিমন বাংলাদেশের আনাচে কানাচে বহুত আছে, বহুত আছে, অসংখ্য আছে। যাই হোক, আমরা লিমনের গল্পে আবারও ফিরতে চাই, তারপর?
তারপর আমি পরীক্ষা দিই, পরীক্ষায় পাশ করি, পাশ করার পরে আবার ক্লাস 6 এ ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি। তো আমার বাবা তো বর্গা চাষ করতো, ওখানে লস, আমাদের গরু ছিল না, আমরা পরের ট্রাক্টর দিয়ে বই চাষ করতাম, তো সেখানে অনেক টাকা দিতে হইতো, আমাদের বই একবারে দান হয় না, পুড়ে গেছে, যেটা ও বলে মাজরায় দোষ। তো আব্বা চলে যায় বরিশাল কলার ব্যবসা করার জন্য, আমাকে বলতেছে যে আমার পাশের বাড়ি যে টিপু জমাদ্দার নামে এক লোক ছিল, ওনার বাড়িতে আমাকে গরু রাখার জন্য রাখাল হিসেবে দেবে, আমার বাবা আমার মা সিদ্ধান্ত নেয়। তো আমার যে বড় ভাই ছিল, তো ওই ভাই একটু দ্বিধায় বাজে যে আমি আজকে SSC পাস করছি, আমার ভাই সে গরু রাখবে, এটা আসলে তার কাছে একটু বাজে। সে কি করে, সে একটা NGO তে চাকরি করে। তো আমার আর সেখানে গরু রাখা হয় না, আমি 6 এ ভর্তি হই। 6 এ ভর্তি হওয়ার পরে সেখানে ভর্তি হওয়ার যে টাকাটা ওটা জোগাড় করতে পারি না, 250 টাকা লাগবে। তো মা কি করছে, মা ওইখানে যে একজন ম্যানেজিং কমিটির সদস্য ছিল ওনার কাছে যায়, রিকোয়েস্ট করে, উনি আমাকে কিছু টাকা ওখানে কনসেশন করে, আমি ওখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ক্লাস চলতে থাকে। একদিন আমার একটা ইংরাজি বইয়ের জন্য আমি পাশের বাড়ি যাই, ওনার নাম হলো খুকন, উনি আমার অনেক সিনিয়র। তো ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, অন্ধকার রাত, সুবরি গাছের বাইল ওইটা দড়াইয়া তারপরে ওনার বাড়ি যাই, ওই ইংরেজি বইটা পড়ি। পরে উনি খুব ভালো ছিল, আমাকে ওই বইটা দিয়ে দিছে যে তোমার লাগলে তুমি নিয়ে যাও। আমি ওই বইটা নিয়ে আসি, নিয়ে আসার পরে মোটামুটি পড়ি, প্রাইভেট পড়তে পারতাম না। পাশের বাড়ি আর একটা মেয়ে ছিল, ওদের বাড়ি বই পড়তে যাইতাম। তো ওরা, আমি গেলে ওরা আসলে ও সহ্য করতে পারলো, ওর ফ্যামিলি আসলে আমাকে এটা মানতে পারতো না, আমি একটা ছেলে ওদের বাসে যাব। তো একদিন আমাকে উদ্দেশ্য করে অনেক আজে বাজে কথা বলে, ওই দিন থেকে আমি আর ইংরেজি বই পড়তে বসে যাইতাম না, সেই থেকে আমি ইংরেজিতে একটু দুর্বল, সেটা এখন পর্যন্ত আছে। যার জন্য আমি যে ওই যে ছোটবেলা থেকে আমি ইংরেজিটা পড়তাম, অবহেলা করতাম।
ওকে,
তো এভাবে করে সিক্স এর পরীক্ষা আসে। ওখানে মুন্নি ম্যাডাম করে একটা ম্যাডাম থাকে, সে ছিল আমাদের ক্লাস টিচার, তার কাছে যাই, সে বলছে যে না তোমাকে এত কনসেশন করা যাবে না। আমি কিছু কনসেশন, সে যেটা বলছে তার থেকেও কম বলছে, তুমি প্রধান শিক্ষকের কাছে যাও। প্রধান শিক্ষকের কাছে গেলাম, সেও জিনিসটা মানলো না। সে কি করলো, সে আমাকে কিছুদিনের জন্য পরীক্ষা দেওয়ার জন্য একটা সুপারিশ দিল যে আমি 3 দিন বা 4 দিন পরীক্ষা দিতে পারবো, এর ভিতর টাকাটা যদি পেড করতে পারি পারবো, নাহলে আমি পরীক্ষা দিতে পারবো না।
আচ্ছা,
তো আমি এবার কি করলাম, ওখানে সে 10 লিখতো বা 15 লিখতো, ওইটাকে আমি একটু কলম দিয়ে একটু চালাকি করে একদিন বাড়ানোর চেষ্টা করতাম যে পারি কিনা। ওখানে বোধহয় 2 দিনের কথা ছিল, 2 থেকে আমি 4 বানাই, 4 দিন পরীক্ষা দিই, 4 দিন পরীক্ষা দেওয়ার একদিন আমি ওই দিন ধরা পড়ি, আসলে আমি এটা ভুল করতেছি, অন্যায় করতেছি। আর তখন বুঝতাম না যে এটা এত বড় অন্যায়। তো স্যার আমাকে ওই দিন পরীক্ষা হল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো সব স্টুডেন্টরা বলছে যে না স্যার এটা করে না, আজকের মতো পরীক্ষাটা দেওয়ার জন্য একটু সুযোগ দেন। তারপর টাকা জোগাড় করতে পারি না, ঠিক আর পরীক্ষা দিই না। ওই ফাইনাল পরীক্ষা না দিয়ে 7 আবার ভর্তি হই আমি পরের বছরের জানুয়ারি মাসে। ভর্তি হওয়ার পরে এভাবে আবার ফাইনাল পরীক্ষা আসে। ওই যে 7 এর ওই সময় তো আমাদের বই যেত না, এখন অবশ্য তাই, ওই সময় দেখতো না। তো ওই সময় আমার যে বোনটা ছিল, ও আবার আমার 2-3 ক্লাস নিচে ছিল, ওর বইগুলো হয়তো থাকতো। এবং ওই যে আমাদের পাশের বাসা, এবং কার আমার উপর ক্লাসে পড়ে, যে কার মন মানুষ প্লাস তার ফ্যামিলি কিভাবে, এটা খোঁজ নিতাম স্কুলে যাই। তো একদিন আমার মনে আছে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে যাই, আমি একটা বই আনি, একটা ইংরাজি বই আর একটা অঙ্ক বই আনি, প্লাস অঙ্ক বই সাথে একটা ওই যে অঙ্ক যে গাইড ওইটা বলে সমাধান আনি, উনি আমাকে দিয়ে দেয় ওইটা, যে তুমি এটা নিয়ে যাও। তো আমি ওইটা নিয়ে লেখাপড়া করি। আমাদের পাশের বাড়ি যে, ওখান থেকে আমি আমার মা বই এনে দেয়, আমি বই নিয়ে স্কুলে যাবো না, ওর খোঁজুয়া দেখাইতেছি। আমার মা পাশের বাড়ি থেকে একটা বই এনে, মেয়ে ছিল, মেয়েটা দেওয়ার মন মানুষটা ছিল আমাকে। ওর বাবা যখন জানতে পারে যে বইটা আমারে দিছে, তখন সে বলে তুই এখনই বইটা নিয়ে আসবি। তো ও আইসিয়া বলে আমাকে বইটা দিতে হবে, আমার বইটা লাগবে। তো সেই বইটা এসে নিয়ে যায়।
কি বই ছিল ওটা?
ওটা ইংরাজি বই ছিল,
ইংরেজির বই ছিল।
আমি ছোট থেকেই যে ইংরাজি থেকে যে অবহেলা অবস্থাটা ছিলাম, এখন সেই কষ্টটা বুঝতে পারতেছি যে আমি যে ইংরেজি এত কাঁচা কেন, মানে ইংরাজির ইগুলো আমি খুব পারতাম না।
আপনি সাপোর্টও পাননি,
বই পাইনি, কারণ ইংরেজি বইটা অবশ্য একটু দাম বেশি ছিল, গ্রামারটা
পড়া শুরু করছে। আর এই ছেলে খালি ওই সাঁতরাইতে পারতে, কাঁদতে কয়েক মা সবাই স্পোর্টসে নাম দেয়, আমি কোনো এবার স্পোর্টসে নাম দেব। তা ও স্পোর্টসে নাম দেখতে পারি নি, স্কুলে বেতন পাইছে অদ্যাবধি। 3 গো মাই বলা পর্যন্ত কেউ স্পোর্টসে নাম দেখতে নাই, টাকা পাওনা থাকতো স্কুলে, স্কুলে টাকা পাওনা থাকলে আর স্কুলে স্পোর্টসে নাম দেখতে না। তো একদিন কয় কি মা হাঁস পেরাইছে আনতে, আমি যদি ওই সাঁতার কাটায় নাম দিই, ও আগে তো খুব ছোট, এত দুঃখানে সাঁতরাইতে পারতে খুব
ভালো।
কেউ বললো 10 গো বোলাফার নামলে নদী হাতরাইতে, আমাদের সন্ধ্যা নদী হাতরাই দিতে 10 গো 15 গো, আল্লাহ কেউ হাতরাই পারতে না। আর ছোট্ট কালে গাছ বাইকে খুব চালু ছিল, তো ওই কয় মা আমি একটু সাঁতার কাটায় নাম দিম। আর সব বোলাফার নাই কইতে, আন্টি ও যদি সাঁতার কাটায় নাম দেয় ফাঁস পেরাইছে আনতে হবে, ও আমরা আজকে নদী হাতর দিছি 10 গো, ওর লাগে পারিনি, ও আইতেও ফার্স্ট হয়েছে, যাইতেও ফার্স্ট হয়েছে, কিন্তু স্পোর্টসে নাম দেখতে পারে নাই। আর যে হাতের লেহা লাগবে, ও মা ওই যে বসার গোবার ইচ্ছে সুন্দর টেবিল আনছে, চেয়ার আনছে, কই বাবু টেবিল চেয়ার ওই লেহা পড়ায়, মাটিতে ওই লেহা পড়ায় না, তো মাটির যে দোয়া দিয়ে আঙ্গিনে দৌড়তাম, সেই দোয়ার উপরে বয়াই দিতাম, ওগুলা লাগছে, কই বাবু এই দোয়ার উপরে নিচের দোয়ায় ব, আর তীরের উপরে ওগুলা দিতাম, নাইলে একটা কাগজ দিতাম লাগছে সিমিটের কাগজ, এই উপরে বই খাতা থইয়ে তার লেখবি, চেয়ারের না নয় না। অদ্যাবধি আজ পর্যন্ত এত মিডিয়ে গেছে, সবাই আশ্চর্য, 3 দিন বলে কলেজে পড়ে আমার ঘরে একটা চেয়ার নাই, আমার ঘরে একটা টেবিল নেই, এই গরমে আমার ঘরে একটা ফ্যান নাই, এই পোলাই কেমন ধরে জানি টিন কেট দিয়া তোর মোটর দিয়া এতটুকু ফ্যান বানাইছে, এতটুকু 1.5 এর মতো নিশ্চিত হইয়া এতটুকু ফ্যান বানাইয়া হে ওই নাকময় বাতাস আইতে আর পড়তে, খুব বড় কষ্টের মাই তোলা।
লেমন, আবারও ফিরে আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে ইংরেজির বইটা নিয়ে যাওয়ার কথা বলছিল, তারপর কি করলো?
তো উনি ইংরেজি বইটা নিয়ে যায় ওর বাবা, সেদিন থেকে আমি ইংরেজি পড়তামই না, তো ইংরেজি আদাও পড়তাম না। তো আবার পরীক্ষা আসে, আবার সেই স্যারের কাছে কনসেশন রিকোয়েস্ট। তো এর ভিতর যখন আমি ক্লাস সেভেনে পড়ি, মানুষই দেখতাম স্কুল ড্রেস পরা যাইতো ওই সময়। তো আসলে আমার ড্রেস ছিল না, আমি একটা সাদা শার্ট আমি বাহির থেকে পুরান কিনে নিই, তার জন্য একটা প্যান্ট ছিল, ওই প্যান্টটা আমি কাটাই, কাটাবার পরে পরি। কিন্তু কিন্তু ওই প্যান্টটা ছিল আর একজনের, তো প্যান্টটা অনেক ঢোলা ছিল, পরলে একটু মানে অন্যরকম দেখাইতো, সবাই আমি হাঁটলে একটু হাসাহাসি করতো, এই করতো সেই করতো। সে আমি একটা ঢোলা প্যান্ট, একটা জামা পরছি তা আবার হাঁটু পর্যন্ত, সবাই আমাকে নিয়ে একটু ইনসল্ট মূলক কথাবার্তা বলতো বা হাসাহাসি করতো। তো আমি যদি প্রথম বেঞ্চে বসতাম, তো যারা একটু বড় লোকের ছেলে, প্রভাবশালী ছেলে, ওরা বলতো এই তুই পিছনের বেঞ্চে যাই বস। ওদের সাথে আমি কিছু বলতে পারতাম না, কারণ ওরা অনেক ছিল, ওরা দেখতাম বন্ধু বান্ধবের সবসময় অনেক কিছু দোকানে যেয়ে খাইতে পারতো, ওদের ভিতরে একটা মিল ছিল, আমি কখনো কাউকে খাওয়াইতেও পারতাম না আর আমার সাথে কেউ মিলতেও না, তা আমি পিছনে যাই বসতাম। আমি ওইখান থেকে এতটা শিক্ষা পাই যে আসলে স্কুল কলেজ হলে একটা আনন্দের জায়গা, ওখানে যদি আনন্দ না থাকে তাহলে লেখাপড়া ভালো হবে না। এই যে মানুষের যে অবহেলা, সব স্টুডেন্টরা যদি এক না থাকে, সেই ছেলেটা কখনো স্কুলে যাওয়ার মন মানসিকতা থাকে না। তো সেখান থেকে আমার ওই যে স্কুলে যাওয়াটা ভালো লাগতো না, যে স্কুলে গেলেই তো আমি মানে হাসাহাসি করবে, আমার এইটা করবে সেইটা করবে, তো তার থেকে আমি সুপারি গাছ বাই বা মানুষের পাশে কাজ টাজ করি। তো এইভাবে করতে করতে আবার যখন আসে সেভেন ফাইনাল পরীক্ষা, দিতে পারিনি পরীক্ষা, এভাবে এইটাও একইভাবে চলে। আমি কাঠালিয়া পিজিএস কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা স্কুল অ্যান্ড কলেজে, ওখানে আমি এইটে ভর্তি হই। তখন তার এইটে জিএসসি পরীক্ষা ছিল না, তারা সার্টিফিকেট দেখতে চাইতো না, তো ওখানে ভর্তি হই। ওখানে আমাকে অনেক হেল্প করে যে প্রিন্সিপাল স্যার ছিল, উনির নাম নাসিরুদ্দিন মাহমুদ, তার সে যদি আমার এই অনুষ্ঠান শুনে, আমি তাকে এখনো শ্রদ্ধা জানাই যে সে আমাকে অনেক রকম হেল্প করতো এবং তার কারণেই আজকে আমি লেখাপড়া হয়েছি। তো স্যার আমাকে হেল্প করে, আমি ওখানে এইটে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে আমার পাশের বাসায় আর একটা ছেলে থাকে, ও আমাকে ক্লাস নাইনে ভকেশনাল ভর্তি করে, যে বলছে এখানে তোমাকে বই সৌজন্য সংখ্যা যে পায় ওই বই দিবে, তোমাকে অনেক কনসেশন করবে এবং ড্রেস লাগে না এখানে কোনো, তুমি যা খুশি তাই পরে যেতে পারবা। তো একই প্রতিষ্ঠানে ওখানে স্কুল কলেজ ভকেশনাল মাদ্রাসা, আমি ভকেশনাল আসা ক্লাস এইটে ওখানে পড়ি, নাইনে এখানে এসে ভর্তি হই। আমি ইলেকট্রনিক্স নিয়ে ভর্তি হই। তো ওখানে ইলেকট্রনিক্স এর আমার স্যার ছিল হোসেন বেশকুর আর সালাম স্যার, তারা আমাকে যথেষ্ট হেল্প করতেন। এমনকি আমি পরীক্ষা যদি কখনো টাকা নাও দিতে পারি, তখন তারা বলতো না যে তোমাকে পরীক্ষা দিতে
দিতে পারবো। আবার সালাম স্যারের বউ কলস উপরাই দিয়েছে স্কুলে যাইয়া, ওই সালাম স্যারের বউ ফরাজি, সালাম স্যারের জন্য কলস থুইতে বাই তুলে আলো করার পাশে ওজাই বড়াই দিয়েছে। আর স্যারে মন্দ কইতে আহালি মনে করছো কি করছো কি, আমরে অনেক হেল্প করে, পরীক্ষার সময় টাকা চাপ দে না, সবের টাকা আদায় করি নাই, আমার এমনিও ফর্ম ফিল আপ করে দেয়, এই জন্য এই করছি, মুই এই কলস পানি দিয়ে স্যারের খারে মন্দ করছে, ওই দিয়ে আবার মনে রাখতে স্যারে।
তো ক্লাস নাইনে ভর্তি হই, তখন ওই হোসেন স্যার আর সালাম স্যার আমাকে বই দেয়, ওই থেকে আমি পড়ালেখা করি। আর সালাম স্যারের কাছে আমি অঙ্ক প্রাইভেট পড়তাম, তো ইংরেজি আদাও এখন পর্যন্ত কারোর কাছে, ওই সময় পর্যন্ত কারোর কাছে প্রাইভেট পড়ার সুযোগ পাইনি, তো ইংরেজিতে এই জন্য আমি কাছে, আর অঙ্কটা আমি খুব ভালো পারতাম বা এখনো পারি। ক্লাস যখন নাইনে পড়ি তখন আমি একটু বড় হই, বড় হওয়ার পরে সুপারি গাছটা আর বাইতে পারতাম না, একটু বড় হয়ে গেছি, আমার গা একটু ওয়েট হয়ে গেছে, কষ্ট হইতো অনেক। তখন কি করলাম, পাশের বাসা ছিল একটা, উনি পুলিশ চাকরি করতো, ওনার বাড়িতে কাজ টাজ করতাম, ওনার বউ যখন মাটির ঘর ছিল ওইটা লেপতো বা চুলার পাশ লেপতো, তো আমি ওনার মাটিতে টেনে দিতাম, উনি আমি মানে কোনো ডিমান্ড ছিল না, উনি যা খুশি তাই দিত এবং উনি আমার ভাত টাত খাওয়াইতো যথেষ্ট, এবং ওনার যে ছেলেরা ছিল ওনার ছেলেদের আমি কাপড় চোপড় নিয়ে স্কুল কলেজে যাইতাম। তারপরে যখন আমি একটু বড় হই, তো ওখানে মেম্বার নামে একটা লোক ছিল, জাকের মেম্বার এখন বর্তমানে, ওনাদের প্রচন্ড জায়গা জমি, আমি ওনাদের মাটি কাটি, ওই মাটি কাটা চারা টারা রোপণ করে ওইখানে কাজ করি, সে আমাকে প্রতিদিন 250 টাকা দিত।
ক্লাস নাইনে যখন আপনি পড়ছেন তখন আপনি মাটি কাটার কাজ করছেন?
জি। ভালোবাসতো, কেউ আমাকে হাসাহাসি করতো না, তো আমি স্কুলে যাইতাম খেওয়া পার হইতাম, তো ওটা ছিল প্রায় 4 কিলোমিটারেরও বেশি দূর। প্রথমে আমি খেওয়া পাড়াইতাম 1 টাকা দিয়ে, আবার আসার সময় 1 টাকা। তো এভাবে হাঁটতে 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 যাইতাম যে 4.5 কিলোমিটারের মতো দূর, আবার হাঁটতে হাঁটতে আইতাম। খুব কষ্ট হইতো। তারপরও মানে আর অনেক ছেলেরা দেখতাম সে বিলাসিতা করে, অনেক সুন্দর জামা পরে, অনেক দামি প্যান্ট পরে, জুতা পরে, কিন্তু কখনো আমার ওই শখ থাকলেও আমি নিজেকে বলতাম যে আসলে তার বাবার আছে সে পরে, আমার বাবার তো নাই, আমি কেন পরবো। আমি ওই যে পুলিশের ছেলে ওর যে প্যান্ট শার্ট জামা নিয়ে আমি পড়ালেখা করতাম। তো ও ছিল আমার থেকে অনেক লম্বা, ও প্রায় 5 ফুট 5 ইঞ্চির মতো লম্বা, ও বডি ফিগার অনেক বড়, কিন্তু তারপর ও তো আমার গায়ে লাগতো না, অনেক ডুলা হইতো বা ভালো দেখাইতো না, তারপর ওইটা পড়তাম। তো আমি ওই জাকির মেম্বার গো মাটি কাটি এবং ওনাদের জমি আছে ধান ক্ষেত, ওই ধান কাটি এবং ধান বীজ তুলি। ভাদ্র মাসে যে ধান হয় ওই ধান কাটার সময় গোলায় মানে যে ধান মাঠ ধান ক্ষেত ওখানে অনেক পানি থাকে, তো ওইটা আপনারা দর্শক চিনেন কিনা, ওই পানিতে যোগ থাকে অনেক, যে যোগ
রক্তচোষা,
তো ওই যোগে আমার কে মানে পায়ে যে ধরছে পা গুলাতে এখনো মানে দাগ আছে। এবং সবচেয়ে কষ্ট হইতো ওই ধান কাটতে গেলে আমার পায়ের যে নখ আছে ওই নখে অনেক যন্ত্রণা করতো, ওই নখের ভিতরে কাটা ঢুকতো। এভাবে ওই ভাদ্র মাসে তো ধান টান কাটতাম, ওরা টাকা দিত, ছিল জাকির মেম্বার এবং যে আসকান জেলাল ওদের এটি করতাম, বলা টলা দিতাম, ওরা আমাকে টাকা দিত। তো আমার খুব ভালোই লেখাপড়া চলে, কারণ আমি এদিক থেকে টাকা পাইতেছি, আমি লাইব্রেরি টাকা দিতেছি, স্কুলে ঠিক মতো ফিস টিস দিতেছি। আমি পরীক্ষা যেই 9-এ ক্লাস 9-এ আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা ভোকেশনাল শাখায়, সেখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনে 1100 টাকা ধরছে। আর ওই যে বড় ভাই সে চাকরি করে যে সে এট ফার্স্ট 5000 টাকা পাঠায় আমাদের কাছে, যারা পাবে তাদেরকে দেওয়ার জন্য আব্বার নামে টাকাটা পাঠায় পোস্ট অফিসে, আর মাকে কিছু টাকা দিতে বলছে আর আমাকে 1100 টাকা দিতে বলছে। তো বাবা কি করে মানে একটা কথা আছে এর আগে যে অভাবে স্বভাব নষ্ট, তো ওই বাবা ওই টাকাটা উঠায়, উঠায় আমরা জানি না। তো আমি বড় ভাইকে ফোন দিই যে ভাই আজকে তোমার লাস্ট ডেট, আজকে আমার ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে আমি পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমি আবার আমি ক্লাস 9-ই থাকতে হবে। তো বড় ভাই বলে কেন আমি তো 5000 টাকা পাঠাইছি আব্বার কাছে, তোকে দেয়নি, আমি কলেজ থেকে আসি।
ওকে, কলেজ থেকে আসার পরে আপনি কি করলেন এবং এই টাকাটা আপনার বাবা কি করেছিল সেটা আমরা জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি আছে। প্রিয় শ্রোতা, 2 মিনিটের সংবাদের ছোট্ট একটি বিরতি, এবং আমরা বিশ্বাস করছি যে রমজানের এই রাতে আপনারা এই অনুষ্ঠানটি শুনে তারপরে সেহরি খাবেন, কারণ বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে যে ঘটনাটিকে কেন্দ্র করে, বাংলাদেশের মানুষ হৃদয় উজাড় করে যে ছেলেটিকে দোয়া দিয়েছে ভালোবাসা দিয়েছে সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে আছে। র‍্যাবের গুলিতে পঙ্গু লিমন, তার জীবনের গল্প আমরা জানছি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনি চাইলে এই মুহূর্তে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, এবং লিমনের স্টুডিও পিকচার, লিমনের মা সহ, লিমন যেভাবে বলছে, আমাদের টিম মেম্বাররা সহ লিমনের একটি পিকচার আমরা ফেসবুকে এই মুহূর্তে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920-তে। যারা লেমনকে দেখতে চান, লেমনের যে প্লাস্টিকের পাটা লাগানো হয়েছে সেই অবস্থায় লেমন এখন কেমন দেখতে সেটা দেখতে চান, তারা চলে আসুন আমাদের ফেসবুকে। আপনি শুনছেন হ্যালো 8920 বাংলাদেশ, বাংলাদেশের বাইরে ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের সব বন্ধুদেরকে আমরা স্পেশালি ওয়েলকাম করছি। হ্যালো 8920 টিম সহ আজকে লেমনের পাশে রয়েছে আমরা, লেমনের জীবনের গল্প আমরা শুনছি। হ্যালো 8920 টিম মেম্বার আরজি কিবরিয়া, শাকিল, সাফরিন, খালিদ, লোবান সবাই রয়েছি, এবং রয়েছে আমাদের সঙ্গে লাখো শ্রোতা। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যান, যাওয়ার পরে আপনি লাইক দিন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং আপনি চাইলে লেমনকে দেখতে পারেন যে লেমনের যে পার্টি, ফলস যে পার্টি লাগানো হয়েছে সেটা লাগানোর পরের লেমনের অবস্থা আসলে কি, এবং লেমন এই মুহূর্তে স্টুডিওতে কি অবস্থায় রয়েছে আপনি চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমরা আবারও লেমনের কাছে ফিরে যেতে চাই। লেমন, আমরা যেটা শুনছিলাম যে টাকা পাঠানো হয়েছে কিন্তু টাকাটা আপনার বাবার হাতে যাওয়ার পরেও টাকাটা আসলে যে জায়গাটায় যাওয়া উচিত ছিল সেখানে যায়নি। হ্যাঁ, তারপর
কলেজ থেকে চলে আসি, আর ক্লাস করি না, এসে বলে আব্বা আপনাকে কি টাকা দিছে এইভাবে ভাই? তো সে প্রচন্ড মানে মেজাজ, তার কাছে যাওয়া যায় না। তো তখন মেজাজ দেখে আমি আর ভয় কথা বলি না, মা তার কাছে জিজ্ঞাসা করে, তো এক কথায় দু কথা মা একটু আব্বা ভর করে এবং আব্বাও তো এক পর্যায়ে মাকে পছন্দ মারে, মানে এমন মারে মানে পিসা ঝাড়ু দিয়ে মারে, ওই ঝাড়ুর মানে শলা গুলো তার গায়ে ঢুকে যায়। এই শুধু আমি লিমনের স্কুলের রেজিস্ট্রেশনের জন্য মামা একটা
মাইয়ের ও সময় ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করা লাগবে মাইয়ের, আর এও ফর্ম ফিল আপ বাজে, আর হেদেও মানুষের টাকা পাবে রাস্তায় উঠতে পারে না, দোকানে টাকা পাবে চাউল সদাই বাকি আনছে, হে ওই টাকা পাঠাইছে টাকা দিয়ে দোকানে দিয়ে এসেছে টাকা, মানুষের
বাকির টাকা পরিশোধ করছে,
বাকির টাকা পরিশোধ করছে, চাউল দাইল বাকি খেয়েছি, বাড়ি এসে পর টাকার কথা কই হে মেজাজ করে কয় আমি আনি নে, আমি এবার দৌড়েছি টাকার জন্য টাকাটা পাঠাইছি বা ড্রাইভারের কাছে, দুপুরের সময় বোরকা মোড়ে দিয়ে দৌড়েছি ড্রাইভারের দ্বারে, এখন যারা তার মেশিন দিয়ে আগে বুঝতে হয় থেকে লিমনের মা যাও কই, আমি যাই সুমন কাটা টাকা পাঠাইছি এই টাকা কাটা আনছে, সে দেখছে যে ওই দোকানে বইয়ে বাজাবাজি হয়েছে আর বাবার লগে বাকি টাকা লইয়ে ওই টাকা দিয়ে গেছে, এখন হে কয় যাইও না যাইও না, গাড়ি চললে গেছে কাউ খুলি, এখন তুমি যাই নই কিরি পাবা না তুমি চললে যাও বাড়ি, আমার দারাকজনে কয় না না লিমনের বাপের দেখলাম যে এই আয়ো বিদ্যা, এই আমি এখন বাড়ি বলছি যে সুমন টাকা পাঠাইছে আপনি আনছেন নাই, এখন ওই ওদারে রাস্তায় বইয়ে মানুষের মন্দ কইছে হে ইয়ে হুনিয়া ইয়ে ওই টাকা দিয়ে দেনা ছাড়াই এসে আন বাড়ি এসে পর উপরতে বইছে কয় আব্বু যা করেন মুগো ফর্ম ফিল আপ আফার রেজিস্ট্রেশনের টাকা ফুরি লইয়েন, আমি কই বলে এসব ঝলসারি বড়পোলা পরীক্ষা দিয়ে তরতরি চাকরি গেছে কান্দন লই বাড়িতে কাঁদতে কাঁদতে যাই গাড়িতে উঠছে, লিমন এখন জীবনটা ডুববে যাইবে, লিমন লেহা পড়ার জন্য কান্দে কাইলে আব্বুল্লাহ কান্দলে যাবো বাইরে আই পাস করায় না আমি কি হরমো আমি জীবনটা নষ্ট হয়ে যাবে, লিমনের কান্দন দেখ আমি এই লেখাপড়া থইয়া আমি চাকরিতে যাই যাই দরখাস্ত করছে ওই চাঁদপুর বইয়া, আমি বললি সুমন লেখাপড়া সারান দিয়ে গেছে লিমনের দিনে লাফের দিনে আমি এটা আইনি হরছেন কি এখন তো টাহা আইনি হরছি কি তুই জান না এই কয় মাস টামাই যে চাউল দুই কেজি চাউল আনছি আটা আনছি তেল আনছি এই কাম কাজ বন্ধ আলু দিয়ে সারান দিছি টাকা পাইছি তো তাই দোকানে দিছি, এই বললে আমার মারছে আমার স্বামী যে সবের মাই বলা কাম করে রোজ 300 টাকা বদলা পায় দুই তিনে বাপ্পে কামাই করমু সংসার উন্নত হবে, আচ্ছা আমার ঘরে ওগলা নাই আমার ঘরে বেড়া নাই আমার ঘরে একটা সেহান নাই আমার ঘরে পাইলে নাই আমি এখন এই অবস্থায় আছি।
লিমন আপনি একটু আগে বলছিলেন যে 1100 টাকা বাবা ধার দেনা পরিশোধ করলো আপনার ফর্ম ফিল আপের টাকা নেই, তো তারপরে আপনি কি করলেন?
তারপরে বাবার সাথে বেশি আকুতি বিনতি করতাম না বেশি জোর করতাম না, সে একটু রাগি মানুষ ছিল, তো মা যখন একটু বেশি জোর করে যে কেন তুমি রেজিস্ট্রেশনের জন্য টাকা দেবা না তখন মাকে অনেক মারে সে ঝাড়ু দিয়ে মারে, তো তার গায়ের ভিতরে যে ঝাড়ুর যে হলা ওইটি ঢুকে এবং দেখতেছি যে রক্ত বের হইতেছে পেট থেকে শরীর থেকে, আমার দেখে খুব খারাপ যে আজকে আমার জন্য আমার মা সেই মাইট খায় এবং তার রক্ত বের হয় শরীর থেকে, তো আমি সহ্য করতে না পেরে আমি বাবাকে একটু সম্ভবত আমার মনে নেই কিন্তু হয়তো বা আমি একটু তাকে একটু খারাপ ব্যবহারই করেছিলাম প্রচন্ড মারে, স্বাস্থ্য কমপ্লেক্সে আমি 5 দিন ভর্তি থাকি সেই বাবার মার খেয়ে, আর মাও ভর্তি থাকে আমিও ভর্তি থাকি পাশাপাশি, তো সেই বাবা আমাদের দেখতে যায়নি যে আসলে আমি মাসে হয়তো সে লজ্জায় যায়নি, তো বাবা যে আমাদের অবহেলা করতে তা না কিন্তু সে হয়তো লজ্জায় যায়নি যে আমি আজকে ছেলেদের মারছি, হয়তো সে বুঝতে পারছে এটা আমি অন্যায় করছি, তো কি করলো সেই যে স্যার আমাদের সালাম স্যার আমি ওনার কাছে একেবারে কান্নাকাটি করিয়ে দিছি, তো সে বলে লিমন তুমি যদি টাকাটা পরিশোধ করতে পারো কিছুদিন পরে তাহলে আমি তোমাকে রেজিস্ট্রেশনটা করে দিতে পারি, আমি বলছি যে স্যার আমি আমাকে 8 দিন সময় দেন আমি পারবো, তো আমার ভিতরে এই ধারণাটা ছিল যে 8 দিনে যেটা আমি ওইখানে মাটি কাজ করি বা তখন ধানের কাজ ছিল ধানের কাজ করি তো আমি পারবো আমার সমস্যা হবে না, স্যারের আমার প্রতি একটা ভালোবাসা ছিল সে নিজের পকেটের টাকা দিয়ে আমাকে ফর্ম ফিল আপ করে, রেজিস্ট্রেশন করার পরে আমি পরীক্ষা দেই, পরীক্ষা দিই আমার ওখানে মোটামুটি ভালো রেজাল্ট হয়, এত জয়ের জামেল এবং ঠিক মতো আসলে লেখাপড়া করতে পারতাম না, তখন আমাদের একটা খেরের ঘর ছিল যেটা বলে নাড়ার চাল ছিল, তো সেখান থেকে প্রচন্ড পানি পড়তো, আমার বড় ভাই আমাদের পাশে নানার বাড়ি ছিল ওখানে লেখাপড়া করতে যায়, তো নানারা যে খুব ভালো ছিল তা নয় নানারাও খুব গরিব ছিল, তারা এক পর্যায়ে একটু যে কোনো কারণে ভাই আবার আমাদের বাড়ি ফিরে আসে, ফিরে আসার পরে সে একটা টেবিল আমরা নিজেরা তৈরি করছি কাঠ দিয়ে একটা গোল গাছের দিয়ে লোহাটা দিয়ে আমরা নিজেরা একটা টেবিল তৈরি করি, তো ভাই যখন পড়তে আমরা তো তিনজনে একটা পড়তে পারতাম না, তিনজনে মোটামুটি পড়তাম, আমি আমার বোন আমার ভাই। তো কি করতাম, যখন বড় ভাই পড়তো তখন আমরা ঘুমাইতাম বা বোন ঘুমাইতো, আমি একটু তাদেরকে সবসময় ডিস্টার্ব করতাম, আমি বলতাম আমি পড়বো। তো আমি যখন পড়তে যাইতাম তারা পড়তে না, তারা শুয়ে থাকতো বা তারা হয়তো ওই যে কি বলে নামাজে পাঠে ওইখানে বসে পড়তো, কিন্তু আমি ওই টেবিল দখল করতাম, আমি যতক্ষণ পড়বো আমি পড়বো, কাউকে সাহায্য দেওয়া যাইতাম। তো পরীক্ষা দিই ক্লাস 10-এ উঠি, 10-এ ওঠার পর আরো বড় হই, তো ওই কাজ টাজ করি এবং ওই সালাম সাহের কাছে প্রাইভেট পড়ি। আমি 2010 সালে পরীক্ষা দেব SSC পরীক্ষা, সেই ফর্ম ফিল আপের সময় আবার সেই কষ্ট, মা কোথা থেকে জানি ধারে না সুদে জানি টাকা আনে,
সুদে আনলাম আনোয়ারের মাধ্যমে।
কিভাবে আনলেন আন্টি?
ও তো ম্যাট্রিক পরীক্ষা দেবে, আনকো কি বাবা তুই তো ফর্ম ফিল আপ করছো এরকম বাকিতে আমি টাকা দিম কিদ্দে, একজন আর যাইয়া এই নাহের চুঙ্গিটা খুললা 500 টাকা আনছি বান্দা থুইয়া, বান্দা থেকে 500 টাকা নিয়ে ওরে দিয়া আইসি ঢাকা, ঢাকা আইসি বড়পোলার দ্বারে, বড়পোলার দ্বারে ঢাকা আইসি পর বড়পোলায় বুঝতে পারছে একটা আডুজি চুঙ্গি নাহে দেখেই পোলা কান্দন লয়েছে, সেই লোকের সঙ্গী থইয়াছি আরো 500 টাকা আনছি যাইয়া সুদে, মাসে 50 টাকা করে দিমু সুদে।
আপনার এই নাকের চুঙ্গিটা কি বিয়ের?
হয়
প্রিয় শ্রোতা, চুঙ্গি এখানে অনেকে বুঝতে পারবেন না, এটা বরিশালের আঞ্চলিক ভাষা। উনি যেটা বলছেন ওনার নাকের ফুল, ওনার বিয়ের যে নাকের ফুল, সেই নাকের ফুলটাই ওনার সবচাইতে বলা যেতে পারে যে মেয়েদের যে বিয়ের যে অলংকার, সে একমাত্র অলংকারটা হচ্ছে ওনার নাকের ফুল। ছেলে মেয়েকে পড়ানোর জন্য উনি নাকের ফুলটা বন্ধক রেখে 500 টাকা ধার করেছেন। হ্যাঁ, তারপর
একবারে আমার সুদের টাকা মাস গেলে 50 টাকা হয়ে যায়, 2 মাসে হয়েছে 600, পোলাই আবার চাকরি লাইছে মানে 5000 টাকা, আরো 5000 টাকা সুদে একজনের দেখুন জানি সুদে না, একজন লোন উঠেছে এইটা শেয়ার হয়েছে আমি কিস্তি কেন মরে 5000 টাকা দেবো, জামানত হয়েছে, জামানত হয়ে পোলাই চাকরি লাইছে এন্ড কি ওর মু ওই জামানতের টাকাটা তো জমা রয়েছে, আমি সুদের টাকায় বলতে আছে ওরে 500 এনে দিছি, হেতে 600 হয়েছে 2 মাসে কিদ্দে দিমু। ওর দাদির একটা কাঁসার বাড়ি ছেলে এখন পর্যন্ত আর বাসে শুনে নাই যে এই বাড়িটা বিক্রি করছি, বড় একটা কাঁসার বাড়ি সেই দিয়ে গেছে ওর দাদি ওই বড়পোলারে, সেই বাড়ি দিয়া এটা ব্যাগবর দিয়া তলার উঠে ব্যস্ত রয়ে গেছি, বেশি বাড়ি দিয়ে আড়াইশো টাকা নিয়ে ওই সুদের টাকা দিছি, ওই 500 টাকা 100 টাকা সুদ হয়েছে ওই 100 দিছি, আর ওই আনছি 5000 টাকা সুমনের এনে দিছি সেইকে 100 দিছি, হাইটি করলে এখন ইয়ে না পরে নেবা এরম করছি। আর লিমন লিমন বড় মামুর সাথে কয় মা আমার তো ফর্ম ফিল আপ করছি এখন 8 দিন কলেজ বন্ধ দিছে, কতদিন লেখা পড়া নাই বাড়ি বই পড়ম মামার লগে তো মারি কেম করম চাকরি দেখব কাম রাখছি মোর বড় মামুর লগে, সেই কাম আছে সেইকে 1000 টাকা দিছে, 2000 টাকার কাম করছে আর বড় মামু 1000 নিছে ওরে 1000 দিছে, সেই টাকা যায় দিদি 5000 টাকা সুমনের লাগে আনছি বড় পোলার লাগে হে দিয়ে ওই সুদ দিয়েছে, ও 5000 টাকা 200 টাকা হারে দিয়েছে, আর স্কুলে লই গেছে 300, আর আমার অসুখ হয়েছে দাঁড়ায় যন্ত্রণা হারে ও বৈদ্য বলাই 100 টাকা দিয়ে সিঙ্গে লইছে আমারে মাড়ি ক্যাম্প করিয়া, আবার ঠিক করে থুইছে আমাকে নদীর পারে পুইন পরে, হে আমি ঠিক করে থুইছে যে আপনি গো পুইনে যদি কাজ লাগে আমার যেদিন কলেজ বন্ধ থাকবে ওদিন আমি ঈদের বাটায় কাজ করুন, তো একদিন যদি কলেজ বন্ধ থাকতো তো ঈদের বাটায় কাম করতো, একদিন দেখি একবারে গা গা তো ভিজে গেছে, বলি মন তো গেঞ্জিটা ওরম বেজে কামে নাই এসে কয় না মা আগামে বেজে, পরদিন আবার কামে গেছে আমার গঞ্জে দার দুয়ার সময় গেছি দেখতে, ওই বলতে দেখছিল কি আরো যাই দেখি এত রোদ দুবাই দুবাই পেরি উঠে ওই ঈদের পুই নেই লেটতে বালতি করে দুবাই করে উঠে এবার বালতি করে কুলে উঠবে এত রোদ বুঝে কি জানি মজক উন্নয় নাগতে পারে এত রোদ করে বাবু তোর আর কাম হওয়া লাগবে না আর লেহা পড়াও লাগবে না বাবু এত রোদ তুই কাম হারো আর লেহা পড়া লাগবে না, কয় মা এখন এই অর্ধেক গাঙ্গে হাত দিত মুখ আমার লেগে হয় না মা মোর যদি এত জিনিস সুরি আসতাম পুলিশে পিড়েছে তাই যাই আপনি কাঁদতেন, আমি কাজ করে খেয়ে কর্ম করে খেয়ে জিনিস আপনি কান্দা লাগবে না আপনি বাড়ি যান, এরপর ঠিক করলে পড়াবে মাইকুলা
মিডিয়াররা সবাই বাড়ি যাই দিকে আমার দেখুন যে নাম লেখ কেনেছে কার কার মাই বলে পড়ায় সেগো বাপের নাম দিছি সেগো বাড়ির ঠিকানা দিছি সেই বাড়ি বাড়ি মিডিয়াররা যাইয়া তার দিকে গেছে আপনার মাই বলে পরে কার দ্বারে পরে লিমনের দ্বারে বিলুর পোলাগ্য পরে মনোরের মাই একো পরে কালামের পোলাগ্য পরে জাকির মেম্বারের মাই পোলাগ্য পরে সেইগু বাড়ি বাড়ি আড্ডে আড্ডে যাই গেছে মিডিয়ার চালকারীর রাজাপুরের তথ্য জানিয়েছে যে লিমন কি করে।
আমরা সে গল্পের কাছাকাছি রয়েছে, আমরা লিমনের সাথে যেটা হয়েছে বাংলাদেশের মানুষ সবাই জানেন। র‍্যাবের গুলিতে পা হারানো লিমনকে আপনারা চিনেন, কিন্তু এই লিমনটাকে কি চিনতেন? যে আজকে যে লিমনটাকে আমরা আবিষ্কার করছি, এই লিমন কিন্তু বাংলাদেশের অসংখ্য লিমনদের মধ্যে একজন, যারা পড়ালেখা করবার জন্যে, ওর মা একটু আগে বলছিল যে এত রোদের মধ্যে, অনেকেই হয়তো এই বরিশালের আঞ্চলিক ভাষাটা বুঝতে পারছেন না, মস্তিষ্ক নাক দিয়ে গলে গলে পড়ে এরকম গরম এরকম রোদের মধ্যে শীতের ভাটায় কাজ করছে, এবং এই ছেলেটার ইন্টেন্স হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সে লেখাপড়ার খরচটুকু জোগাতে চায়। এবং মা সমস্ত কিছু ত্যাগ করেছে, বাবা বলেছে পড়াশোনা করার দরকার নেই, মাও এই দৃশ্য দেখার পরে সন্তানকে বলছে যে বাবা তোমার পড়াশোনা করার দরকার নাই, তুমি ফিরে যাও। সন্তান মাকে বলছে আমি তো চুরি করতেছি না মা, তুমি কাঁদতেছো কেন, আমি তো পড়াশোনার জন্য কষ্ট করতেছি। এই হচ্ছে লিমন। এই লিমনের পরিস্থিতি কি সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু যে লিমনকে আজকে আমরা হ্যালো ইট 920 তে আবিষ্কার করছি সেই লিমন হচ্ছে আপাদমস্তক লিমন, অর্থাৎ লিমনের বেড়ে ওঠা, লিমনের ছোটবেলা, লিমনের লাইফের বিলিফস ফিলোসফি, এবং লিমনের যে স্বয়ং সম্পূর্ণতা, লিমন আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে একটা পা নিয়ে, সেই জায়গাটায় তার মার যে কন্ট্রিবিউশন, সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় শ্রোতা, আরো একবার মনে করিয়ে দেবার চেষ্টা করছি, আপনি শুনছেন এবিসি রেডিওতে হ্যালো 8920। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আর জি কিবরিয়ার টিম। আর আপনি চাইলে এই মুহূর্তে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকে লেমনকে নিয়ে নানান কর্মকাণ্ড চলছে, ওখানে ছবিও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। লিমন, একটু আসতে চাই, আপনি যে টাকাটার জন্য এত কষ্ট করলেন, 1100 টাকা শেষ পর্যন্ত সেটা জোগাড় করা হলো, আপনার মায়ের নাক ফুল বন্ধ রেখে যে কোনো ভাবে হোক জোগাড় করা হলো, তারপর?
তারপর ওই যে আনোয়ার, ওনার ছেলের নাম, যার মার কাছে টাকা আনে, আনোয়ারের মা নামে পরিচিত, তো ওনার কাছ থেকে টাকা আনে। তো উনি একটু লোভী মানুষ ছিল, উনি বলতেছে যে আমার তো সুদ হইতেছে, যে মাসে না দিতে পারতাম তো সে কিছু বলতো না। এইভাবে অনেকদিন, প্রায় 2-3 মাসের বেশি হয়ে যায়, ওনার কাছ থেকে বোধ হয় আরো টাকা আছে, মোট 2500 টাকা হয়ে গেছে ওনার কাছ থেকে। উনি কখনো চাইলে উনি না বলতো না, সুদ দিতে না পারায় উনি বলতো, মানে কোথাও গেলেই যেখানে দেখা হইতো সুদের টাকার কথা বলতো, শরমে কোথাও বের হইতাম না। তো উনি এক পর্যায়ে সে বলে যে তোমাদের কাছে আমার প্রায় 10-15 হাজার টাকা হয়ে গেছে
সুদ আসল মিলিয়ে।
তখন সে চিন্তা যে আসলে এত টাকা কবে পরিশোধ করতে পারবো। সেদিন থেকে আমার ইচ্ছা হয় যে আসলে এত নির্যাতনের শিকার হয়ে লেখাপড়া করি, এত কষ্ট করে, হয়তো আমি কোনোদিন বড় কিছু হইতে পারবো না, কিন্তু আমি যেন আমার পরিবার, যে অন্ধকার পরিবারটা, আমি রৌদ্র হয়ে যাবে সেই পরিবারটাকে একটু আলোকিত করতে পারি, এইটাই থাকে আমার উদ্দেশ্য। তো ইটভাটায় কাজ করে, মাটি কাজ করে, সে ধান খেতে কাজ করে, ধান কাটে, সেই জোকে খায়, তারপরে আমি পড়ালেখার খরচ যোগাই। কিন্তু আমাদের আশেপাশে অনেক প্রভাবশালী লোক ছিল, হয়তো আমি গেলে পাইতাম তাদের কাছে হাত পাতলে, আমি কখনো পাতিনি, কারণ এটা ছিল একটাই যে হয়তো সে যদি না দেয় বা সে কখনো বলবে যে তোমাকে আমি দান করছি, বা সে না দিলে আমার সবচেয়ে কষ্ট হবে। আমি তার কাছে গেলাম, সে বলল যে না আমি দিতে পারবো না, সেখানে আমার অনেক কষ্ট হবে, আমি কখনো কারোর কাছে হাত পাততাম না। শুধু বউয়ের জন্য একটু স্টুডেন্টদের কাছে বাড়ি বাড়ি যাইতাম, কোনো কোনো স্টুডেন্টের মা বাবা অনেক রাগ ব্যবহার করতো যে না আমার ছেলে বই দেবে কেন। আমার যে ছেলে, তার বাবারও 2টা হাত পা, সে কাম করে আমার ছেলেকে লেখাপড়া করে, তোমার বাবারও 2টা হাত পা, তুমি কেন মানুষের কাছে হাত পাততেছো বইয়ের জন্য, খাতার জন্য, কলমের জন্য? এভাবে অনেকে বলতো, আমি নাম বলবো না। তো এভাবে আমার এসএসসি পরীক্ষা আসে, আমার কলেজ ছিল 4.5 কিলোমিটারের মতো দূরে, ওখান থেকে 2.5 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার দূরে পড়ে আমার পরীক্ষার সেন্টার। ওটা হলো সরকারি গার্লস স্কুল, ওখানে আমার পরীক্ষার সেন্টার পড়ে। ও অত দূর তো আমার হাইটে যাওয়া সম্ভব না পরীক্ষার দিনে, তো আমি কি করলাম, আমি কলেজ পর্যন্ত হাইটে যাই, ওখান থেকে 5 টাকা নেয় বাসে, ওখানে আমি বাসের জন্য অপেক্ষা করি কখন বাস আসবে। আর আমাদের ওখানে 1 ঘন্টা পর পর একটা বাস, সেটা আমি 1 ঘন্টা বাসটা ফেল করতাম, তখন আমার হয়তো বটবটি নামে একটা গাড়ি আছে বা টেম্পো আছে, ওতে আমি যাইতাম, তো খুব কষ্ট করে যাইতাম পরীক্ষা দিই। আমার পরীক্ষাটা শেষ হয় 2010 সালের কত 13 তারিখে কি বার এটা আমার মনে নাই, সম্ভবত
বৃহস্পতিবার,
বৃহস্পতিবারে পরীক্ষা শেষ হয়। তো আমাদের যে বাড়ির পাশে জুয়েল নামে একটা ছেলে ছিল, ওর সাথে আমি ওই যে মাঝে নদীর কথা বলছিলাম, যে নদীতে সাঁতার কাটতাম,
সন্ধ্যা নদী,
সন্ধ্যা নদী, ওই নদীতে আমরা গোসল করতে যাইতাম আমাদের এলাকার কিছু ছেলে টেলে নিয়ে। একদিন গোসল করতে যাই, ওর কাছে আমার কথাগুলো বলে যে আসলে খুব কষ্ট করছে, এখন যে 3 মাস পরে আমার রেজাল্ট দেবে, 3 মাস আমি কি করব, আমি সবসময় তো কাজ পাই না বা সবসময় পুনে কাজ থাকে না এটার বাটায়, আর লেখাপড়া যে করাইতাম গ্রামের বাড়িতে ঠিক মতো টাকা দিত না, একটু ঘুরে ঘুরি করতো। তো আমি বললাম যে কি করবো, ও বললো যে তাহলে আমার সাথে ঢাকা চল, আমরা রঙের কাজ করি। ও আবার রঙের কাজ করতো, আমি সিদ্ধান্ত নিলাম ওর সাথে আমি রঙের কাজের জন্য ঢাকায় আসবো। তো আমার বৃহস্পতিবার 13 তারিখে পরীক্ষা শেষ হয়, আমি 14 তারিখ শুক্রবারে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে আমি বাড্ডা মোহাম্মদপুরে বড়ই তোলা, ওখানে সাইদুল নামে কন্ট্রাক্টর ছিল, ওনার ওখানে আমি থাকি। তো উনি আমাকে প্রতিদিন খাওয়াবে আর 50 টাকা দেবে প্রতিদিন বলছে, আর বাসা ভাড়া তা আমার থাকতে হবে। তো আমরা 7টা ছেলে একটা বাসার ভিতরে থাকতাম, তো বাসাটা ছিল খুব ছোট। তো আমি আবার কি করতাম, আমি ওই বাসাটা একটু সকালবেলা উঠে ঝাড়ু টাড়ু দিতাম, মুসলাম টুসলাম সবাই আমাকে একটু ভালো জানতো। ওখানে আবার একটা ছেলে ছিল, ওই যে ইংরেজি বই যে আনছিলাম যার বাবা চাপ দিছে পরে বইটা নিয়ে গেছে, ওনার বোনের ছেলে আবার ওখানে একটা ছেলে কাজ করতো, ও আমাকে সাহায্য করতে পারতো না বেশি একটা, ও সবসময় আমার পিছনে লেগে থাকতো। কিন্তু আর যারা ছিল জুয়েল, রুবেল, ফারুক, রুস্তম, ওরা আমাকে খুব ভালোবাসতো। এর কারণ ছিল আমি রুমটা একটু মুছতাম, এবং এক পর্যায়ে ওনার কাছে যে 50 টাকা দিত ওইটাই আমার হইতো না, বাসা ভাড়া দিয়ে এটা আমি আমি যার জন্য ঢাকা আছে আমার সংসারের টাকার জন্য এটা আমি দিতে পারতাম না। কি করলাম, মিজার নামে একটা ছেলের সাথে আমার দেখা, ওর কাছে আমি বললাম সবকিছু, আমার ওকে আমি মামা মা ডাকতাম, খুব ভালো জানতো আমারে। তারপরে ও বললো ঠিক আছে তোমাকে আমি 100 টাকা দেবো,
ওকে প্রতিদিন
প্রতিদিন 100 টাকা দেবে, আর খাওয়াটা তোমার। আমি বলছি তাহলে হবে না, আমাকে 120 টাকা দিতে হবে। তো উনি আমাকে 120 টাকা দেয়। এটা আমি কাজ করি এয়ারপোর্ট জসিমুদ্দিন রোড একটা টাওয়ার আছে,
কি করতেন আপনি ওখানে?
ওইটা ছিল সম্ভবত 18 তলা, তো উনি ছিল রংমিস্ত্রি, আমার দায়িত্ব ছিল আমি ওই যে ছোট ছোট বালতি নিয়ে যাইতো, ওর যেতে যেতে রং শেষ হয়ে যাইতো, তো ওই উপর থেকে উঠে আবার ওদের রং আর নেওয়া সম্ভব ছিল না, আমাকে ওই রশি দিয়ে রং তৈরি করতাম, আমি 3 সেটে রং মিলে একটা রং তৈরি করতাম, ওইটা রশি দিয়ে দিতাম। তো আমি থাকতাম ছাদের উপরে, সে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত হইতো, এত রৌদ্র ছিল যা মানে বলার মতো না সেই রৌদ্রে। তারপর আমি কাজ করতাম, সে আমার কাজ টাজ দেখে সে আমাকে 150 টাকা করে দিল
প্রতিদিন,
কিছুদিন 3-4 দিন পরে সে বলছে তোমাকে 120 টাকা না 150 টাকা তো করে দেবো, হাজিরা 150 টাকা। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা আর হোটেলে বা কারো বাসায় খাবো না, আমরা নিজেরা পাক করে খাবো। তারপর ওই যে ফারুক নামে যে লোক ছিল, ও আবার ওই রুমটার একটু ই করতো, দায় দায়িত্বটা দিত। তো বলছে ঠিক আছে কিভাবে তাহলে রান্নাটা করবে কে, সকাল তো কেউ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তো আমি আর জুয়েল এই রাত্রটা দিয়ে যে আমরা রান্না করবো, তো ওখানে আমরা রান্না করি, রান্নাঘরটা একটু দূরে, প্রায় 2 মাসের মতো রান্না করিয়ে খাই। তো সে থেকে আমাদের পর্যন্ত টাকা মানে বাসে, তো আমরা হোটেলে বা কোনো বুয়া টুয়া রেখে যদি খাই তাহলে আমাদের এত টাকা থাকে না।
যেদিন ঢাকা আইসি না ওদিন বললে এসে মা আমি যদি মেট্রিক পরীক্ষা পাস করি তাহলে আমি দেশাম, আর যদি আমি মেট্রিক পরীক্ষা ফেল করি তাহলে আমি আর দেশাম না, এই কথা ও বললে লঞ্চে উঠতে আছে কাউকলি, আমি তো 7.5 মাইল দূর কাউকলি, এখন ও তো আমি কয়েছি যে আমি পাস না করতে পারলে আমি ঢাকায় যাম না, একটু রূপলা ঢাকা যায় মুই পিস পিস রে কাউকলি লঞ্চ করতাম এটা আইসি আই এ লঞ্চ উদয় দিয়ে না তো দোকানের সামনে বই যে কানলাম গুল দিয়া যে কাল পোলার মেট্রিক পরীক্ষা পাওয়া শেষ হয়েছে, আজ শুক্রবার পোলা ঢাকা যায়, ওরে বাপ বাপের কষ্ট বলে আমি লঞ্চ উদয় দিলাম, কানতে কানতে বাড়িতে মেট গেছি, ওই বলে ঢাকা আইসি পর এরপর মেট্রিক পরীক্ষা মাই বলে ফোন করে জানাই যে তুই পাশ করছো, 4.5 পাইছো তুই মনে হয়। ও ফোন দিয়ে কয় মা আমি কোথায়, মুই তো তোর মামার অসুখ, হসপিটালে আইছি তোর মামার দেখতে, কয় মোর রেজাল্ট দেখে মুই বল পাশ করছি আপনি একটু দেন দেই। এই আমি সেই পিরিশ পুরো হসপিটাল আসরের সময় গাড়ি তুলছি রে, গাড়ি তুল দিয়া আইছি এই কাটাই দিয়ে স্কুলে, রাইত হয়ে গেছে। আগে মাই বলে আর কই আর একবার কয় কি কয় বলে লিমন নামে একটা ছেলে ফেল করছে, যেই কয় যে ফেল করছে আমি একবার বই পড়ছি, এর মধ্যে সেই জন্য বাড়ি এলার একটা পোলাই কয় কি না না লিমন দুইজন এক লিমন 87 গ্রাম সে পাশ করছে 4.5 পাইছে। এই একবার বুঝাইনি আমি একবার মাথা ডাল হয়ে গেছে, এই উঠে খারাই কে তুমি একটু ভালো হয়ে দেওয়া দেয়। এই ওর দ্বারা ফোন দিছি কয় তোর রোল কত, কয় এই 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 রোল নাম্বার দেখি এই 4-5 জন দেখছে দেখি কয় না লিমন পাশ করছে। এই ওর ফোন দিছি কয় লিমন তুই পাশ করছো, কয় মধ্যেও জানাইছে তরিকুল, তরিকুল জানাইছে আর দুগ্গু পোলার নাম কই দিতে ওরা জানাইছে তুই পাশ করছো। আমি বলছি যে আমি আফসোস করব কষ্ট পাব হাই জিনিস বুঝি জানাই তামনে রাইতে গেছেন কার কলেজ জ্যাম্বল মতো পিরিসপুর দিয়েছি। সেই এরপর রাত্রে আবার আজ দিয়া নিজে গো বাড়ি গেছি, কাটাইলের দিকে এই খেওয়া পাড়াইছি একটা দিয়ে নদীতে খেওয়া পাড়াই যেই বাড়ি এসছি ওই পোল পাড়াই তার সুজ্ঞানে আমার বাড়ি বুথায় হেরে বলাইছি যে মরে আগুই দে কই গেলেন তুই একখান যাইছে বললি মনে রেজাল্ট দেখতে গেলাম। এই পোলাই এখন বাড়ি এলে এই 3 মাস কাজ করছে, ও কই গেছে আমি যে পাস করি মা তাহলে ভর্তি হারবে না আব্বা, তাহা নাই ভর্তি হারবে কি আমি হেই টাকা কামাই হাঁটতে যাই আমি মারিকে মারি আর রাজবাসকে গালিয়ে দিই আমি যা করি আমি আইয়ে ভর্তি হম সেই টাকা কামাই করতে মা এই লঞ্চে যাই।
প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, আজকে যে লেমনকে আপনারা শুনছেন সেই লেমন সম্পর্কে আপনারা সবাই জানেন, বাংলাদেশে যাকে নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গেছে গণমাধ্যমে, প্রথম আলো সুবাদেই হোক বা যে কোনো ভাবেই হোক না কেন গণমাধ্যমে লেমনকে আমরা যেভাবে পেয়েছি, যে র্যাবের গুলিতে পাহারানো পঙ্গু লেমন, সেই লেমনকে আমরা যেভাবে চিনেছি তার চেয়ে একটু ব্যতিক্রম ভাবে আজকে আমরা চিনছি হ্যালো 8920 তে। লেমনের রেজাল্টটা কি আপনারা সেটা জানেন যে র্যাবের গুলিতে কিভাবে পা হারিয়েছিল এবং তারপরের ঘটনাগুলো আপনারা পত্রপত্রিকায় চোখ রাখলেই আপনারা নিঃসন্দেহে অবগত, কিন্তু যে লেমনকে আজকে আমরা এখানে তুলে ধরছি আবিষ্কার করছি সেই লেমন সম্পর্কে কি আপনারা জানতেন? আমরা পুরো অনুষ্ঠানেই লেমনের একেবারে শেষ দিন পর্যন্ত আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে লেমন সেই জায়গাটা পর্যন্ত আমরা যাব। আমরা একটু সাম আপ করতে চাই, আমরা একটু আগে যে ঘটনাটা শুনেছি সেটা হচ্ছে লেমন এসএসসি পরীক্ষা দেবার পরে ঢাকাতে গেছে, যদি সে পাশ করে তাহলে দেশে ফিরে আসবে অথবা সে দেশে ফিরবে না, এবং সে ঢাকাতে গিয়ে রং মিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করছে তার ইন্টারমিডিয়েটে অর্থাৎ কলেজে ভর্তি হবার টাকা রোজগার করবার জন্য। আমরা আবারও ফিরে যাচ্ছি লেমনের কাছে। লেমন তারপর
তো ওখানে আমি যে কয়েকদিন কাজ করি প্রায় 1 মাসের মতো কাজ করি, তো ওই কন্ট্রাক্টরটা খুব ভালো ছিল, আমাকে রীতিমতো টাকা দিত, কিন্তু আসলে তখন বুঝতাম না তো যে মানুষ আসলে কি, স্বপন নামে একটা কন্ট্রাক্টর ছিল উনি আমাদের টাকা নিয়ে ঘুরাইতো, ও দিত না ঠিক মতো। আমি বলতাম অনেক রিকোয়েস্ট করতাম যে আঙ্কেল ডাকতাম যে আমার পরীক্ষার রেজাল্ট হলে আমি চলে যাবো আমার টাকাগুলো দেন, তো সে আজ না কাল পর সেইভাবে করতো। তো সেই মোহাম্মদপুর থেকেও প্রায় 4-5 কিলোমিটার দূরে যাইতাম টাকার জন্য, সে ঘোরাঘুরি করতো। এক পর্যায়ে ফারুক নামে একটা ছেলে ছিল ও আমাকে টাকাগুলো আদায় করে দেয়, যাই হোক আমি টাকাগুলো পাই, বাড়ি যাই প্রায় 3 মাস পরে। কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ইংরেজি পরীক্ষাটা খুবই খারাপ হয়েছে, মনে হয় আমি পাস করবো না, এইভাবে একটা ধারণা ছিল। তো আমি বাড়ি আসি প্রায় 6,000 টাকার মতো নিয়ে আসি 3 মাসে। তো এই 6,000 টাকা যে আমি 3 মাসে মনে হয় আমার 30 টাকা আজে বাজে খরচা ছিল না 3 মাসে, মানে আমার ভিতরে এইটাই ছিল যে আমার বই কিনতে হবে, আমার লেখাপড়া করতে হবে, আমার কলেজে যেতে হবে, এটাই ছিল আমার
3 মাসে 6,000 টাকা রোজগার করলাম।
হ্যাঁ 3 মাসে।
আপনি আমাকে টু বি অনেস্ট একটা জিনিস বলবেন, ওই 6,000 টাকা আপনি যখন হাতে পেলেন আপনার ফিলিংসটা কেমন ছিল?
তখন আমি পুরো 6,000 টাকা একবারে পাইনি, আমাকে ওই যে প্রতিদিন প্রথম প্রথম তো 120 টাকা করে দিত, তারপর আমার 150 টাকা করে দিত। তো ওখান থেকে আমি আসতাম গাড়িতে যে কয় টাকা লাগতো, বাসে আসতাম বাসে যাইতাম, আর টাকাগুলো আমার একটা ব্যাগ ছিল ওই ব্যাগের ভিতরে আমি সময় রাখতাম, তো দেখতাম না ওখানে কয় টাকা হয়েছে। তো যেদিন বাড়ি আসবো তো ওই কন্ট্রাক্টরের কাছে একবারে আমি প্রায় 1,500 টাকা না 2,000 টাকা পাইতাম উনি দেয়। তো টাকাগুলো মিলিয়ে যখন আমি দেখি যে আমি অনেক টাকা হয়ে গেছে, তখন আমি মনে করছি এই টাকা জানি আমার কত টাকা হয়ে গেছে, তো এই দিয়ে আমি মনে অনেক কিছু করতে পারবো। এই ভিতরে ওই যে মা যে সুদের টাকা আনছে ওই টাকাগুলো পরিশোধ করা হয়নি, ওনার একটা ছেলে ছিল রুস্তম নাম, তো ওকে ওই যে ইব্রাহিমের যে আর একটা ছেলে ছিল যে আমাকে ভালো চায় না বলছি, ওকে বলছে যে ওর কাছে কিছু টাকা হয়েছে তোর মা তো টাকা পাবে তুই টাকাগুলো রাইখে দে। তো ও আসে যে আমার ওই টাকাগুলো রাইখে দেবে, জোর করে তোর মার কাছে আমার মা টাকা পাবে রাইখে দেবে। তো ও একটু খারাপ টাইপের ছিল। ওরা আওরি আর একটা ভাই ফারুক যার কথা বলছে, ও বলছে যে না আসলে এটা করা আমাদের ঠিক হবে না। ও আমার কষ্ট দেখে ওরাও বুঝতে পারতো যে আমি কতটা কষ্ট করতাম। তারপরে এই যে সাইদুলের বউ ছিল, ওনার নাম ছিল সাইদুলের বিউটি, উনি আমার কষ্ট দেখে উনি আমার বাড়ি এসে বলছে যে মানে এত কষ্ট করে টাকার জন্য, সে বাহিরে বের হইলে এক মানে একটা বিস্কুট পর্যন্ত আমি খাইতাম না, আমার টাকা কাল কমে যাবে এই জন্য। তাই আমি 6,000 টাকা নিয়ে বাড়ি ফিরি একা একা। আমি যে আমাকে মানে খুবই অবহেলার ভিতরে ছিলাম গ্রামের বাড়ি, সবাই আমাকে পোটকা বলে ডাকতো।
পোটকা?
হ্যাঁ, মানে শর্ট ছিলাম অনেক, শর্ট কালো আমার পিছনে। এই যে কাজ ছিল যে আমি তখন জানতাম যে মানুষ নাকি পাথর টাছা হয়, তো এই বয়টা আমার ছিল, আমি কারোর কথা শুনতাম না। তো আমি যখন টিকিট কাটতে আসি এ বলে এই আমার কাছে আসেন, বলে আমার কাছে, আমি কারোর কাছে যাইতাম না, আমি ডাইরেক্ট গাড়িতে উঠি, গাড়িতে উঠে ড্রাইভার বসা দেখি, বলি যে ভাই এই আমি তো কখনো টাকা আসি না, আমি একটু বাড়িতে যাব কি করবো। সে বলে ওইখান থেকে টিকিট কাটো, তার কথা মতো আমি ওইখান থেকে টিকিট কাটি, টিকিট কাটার পর ওই গাড়িতে উঠি। তো 6,000 টাকা নিয়ে আসি, মা আবার আমাকে আগানোর জন্য নৈকাঠি নামে একটা স্ট্যান্ড আছে যেখানে যেখানে আমি বাসটা বেরবে ওখানে মা যায় আনার জন্য, আমি রিক্সায় করে আসি, সেই ব্যাগে 6,000 টাকা একদম মার কাছে দিলাম। সে কি কি জানি করছে, আর আমি এর ভিতরে একটা একজোড়া জুতা কিনছিলাম যে রাস্তার পাশ থেকে হয়, ওখান থেকে আমি 150 টাকা দিয়ে একজোড়া জুতা কিনি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর প্যান্ট আমি ছাটও কিনি না প্যান্টও কিনি, তো ওই টাকা দিয়ে আমি ভর্তি হই কলেজে। তো ওই যে নাসিরুদ্দিন মাহমুদ ওনার কলেজে আমি ভর্তি হই হিসাব বিজ্ঞান ট্রেড। ভর্তি হওয়ার পরে ওই যে পুলিশের ছেলে ছিল, ও আমাকে একটা জিন্সের প্যান্ট দেয় আর একটা সাদা রেহিরে একটা শার্ট দেয়, ওই শার্টটা আমাকে রেজিস্ট্রেশন কার্ডটা আমি আনি নাই, ওই রেজিস্ট্রেশন কার্ডটা আমার ছবিটা ছিল। তো ওই শার্টটা থেকে আমি পুরো ফার্স্ট ইয়ার কমপ্লিট করি একটা
শার্ট দিয়ে।
হ্যাঁ, একটা শার্ট, একটা প্যান্ট আর ওই যে জুতাটা নিতাম
150 টাকাতে যে জুতাটা কিনেছিলাম,
যে 150 টাকাতে এই যে জুতাটা নিতাম ওইটা দিয়ে যাই। তারপরে ওই যে হুজুরের যে সুবারি গাছ বাইতাম আমি বলছি, ওই হুজুরের এক ছেলে একটা প্যান্ট দেয় আমাকে, আর আমি একটা শার্ট কিনি, যে শার্টটা গায়ে অবস্থা আমি গুলিবিদ্ধ হই, সেই শার্টটা আমার এখনো আছে, আমি দেখাবো।
আপনার কাছে আছে এই মুহূর্তে শার্টটা?
শার্ট বলতে আমার ওই শার্টের একটা ছবি তোলা আছে,
শার্টের ছবি তোলা আছে। ওকে, এই ছবিটা আমরা দেখতে পারি, রাইট? প্রিয় শ্রোতা, আমরা এই ছবিটা এখান থেকে তুলছি এবং এটা লেমনের সেলফোনে আছে, আমরা সেলফোন থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগেই বলে দিয়েছি। আপনি দুভাবে খোঁজ করতে পারেন, একটা হচ্ছে আর জে কিবরিয়া নামে, আর জে কিবরিয়া নামে যদি খোঁজ করেন তাহলে লিখবেন আর জে স্পেস কে ই বি আর আই এ, আবারও বলছি আর জে স্পেস কে ই বি আর আই এ। আর জে কিবরিয়া নামে খোঁজ করার পর আপনি দেখবেন যে ওখানে প্রায় 220,000-এর ওপরে ফ্যান রয়েছে।
This track was downloaded from fusionbd.com.
It's a Hello 8920. 220,000 এর উপরে মেম্বারশিপ পেজটি, সেই পেজটি হচ্ছে কেবলমাত্র হ্যালো 8920 পেজ, এবং এই পেজটি আর জি কিবরিয়া নামে। এছাড়া আর কোনো পেজ হ্যালো 8920 কিংবা আর জি কিবরিয়া নামে কোনো পেজের সাথে এবিসি রেডিওর এবং আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আপনি আরেকভাবে খোঁজ করতে পারেন, সেটা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুকে সেই ছবিটি দিয়ে দিচ্ছি যে শার্টটি পরা অবস্থায় লেমন গুলিবিদ্ধ হয়েছিল, সেই শার্টের ছবি আপনি গেলে ওখান থেকে দেখতে পাবেন।
ওই যে জামাটা দিয়েছে হুজুরের পোলায়, আর একটা প্যান্ট একটা জামা দিয়েছে, মেট্রিক পরীক্ষা দেওয়ার পর আই ভর্তি হবে, ওরে দেখি ছন্দ হয়ে গেছে, খালি বাড়ি ওই বেল্লাপ দিয়ে আমাকে বাড়ি আয় আবার ওই দিকে যায়, আমাকে বাড়ি আয় আবার ওই দিকে যায়। বলি মন তুই ঘুমাবি না, রাজ্যে 8টা বাজে, তোমার একটু কাম আছে কি কাম, একটু কাম আস কমলে দেখি রাত 10টা বাজে, এটা শৌখিন ব্যাগে হয়ে দিয়া একটু প্যান্ট আর দুগো জামা পুরান হেই বাস করিয়া আনিয়া সরি কোনায় থুই আসতে ঘুমাইছে। ও বাবা তো কি ব্যাগে বসারের প্যান আর জামা আর হুজুরের পোলা ফয়েজের একটা জামা এই পুরন তা আনছে, মুই তো খামার দি অলিমন তুই ভর্তি হয়ে যাবি কাল, তো তুই আর মোবাইল ধরো কি কাল স্কুলে কাল কলেজে ভর্তি হয়ে যাবি না? ও মা হ্যাঁ কলেজে ভর্তি হয়ে যাবো, এত জিনিস আছে দেওয়া মনে আইয়ে তো কবে মা এই আনছি সেই দেখাই নাই শর্মে যে ওর ডাকাত যাইছে 3 মাস রয়ে এটা জামা কেন নাই ডাকাত যাইয়ে পুরান জামা
শুধু
ভর্তি দিনে শুধুমাত্র ওটা পড়ে যাবেন এই কারণে?
হ্যাঁ এই কারণে। আর ওই যে সাদা একটা শার্ট, ওই শার্টটা আমার খুব পছন্দ ছিল, আর জিন্স এর প্যান্টটা ওইটা পরে যাইতাম পুরো ফার্স্ট ইয়ার কমপ্লিট করে। ওইটা আমার পরে যখন সেকেন্ড ইয়ার উঠে, সেকেন্ড ইয়ার ওঠার পরে একটা প্যান্ট দেয় হুজুরের ছেলে, আর একটা শার্ট লিটোর নামে একটা লোক আছে ওই লোকের কাছ থেকে আমি একটা শার্ট কিনি 150 টাকায়।
আচ্ছা
ওই শার্টটা গায়ে অবস্থা আমি গুলিবিদ্ধ হই, ওই শার্টটা আমি দিছি।
তো ফেসবুকে দিয়ে দিয়েছি, শাকিল একটু আগে শার্টের ছবিটা আপলোড করেছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ
তারপরে ওই একটা প্যান্ট, তো ও যে প্যান্টটা দিত ওই প্যান্টটা অনেক বড় ছিল, ও আমার থেকে লম্বা, তো আমি 3-4 মানে বটা দিতাম পার ওখানে, তারপর পড়তাম। তো ওই এর ভিতরে অনেক ধুলাবালি ঢুকতো, মানে খুব আমার নিজের কাছে একটু আনে জানে যে মনে হইতো কলেজ স্টুডেন্ট আমি এইভাবে। কি করলাম, ওই যে কাউখালি নামে একটা বাজার আছে ওখানে যাই প্যান্ট কাটানোর জন্য, তো 20 টাকা দিয়ে আমি প্যান্টটা কাটাই এবং আমার কোমরের জন্য ওইটা একটু ছোট করি। ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবো যখন, ফাইনাল পরীক্ষা আমার, পরীক্ষা 5ই এপ্রিল 23 মার্চ, তখন আমি একটু লেখাপড়ার আমার চাপ, ওই যে এর আগে যে আমি প্রাইভেট গুলো পড়াইতাম ওই প্রাইভেট তখন আমি ছাড়িনি। প্রাইভেট পড়াইতে যাওয়ার সময় মা বলতেছে যে ওরা আজকে বাড়িতে নাই, প্রাইভেট পড়াইতে যাইতে হবে না, তুই আমাদের সাথে চল গরু আনার জন্য। তো গরু আনার জন্য যাই সেই মার সাথে, মা বলতে ঠিক আছে তুই আসলে আস, নাইলে তুই পড়। 3টা গরু ছিল, 2টা বড় গরু 1টা ছোট গরু।
তিনজনে কিভাবে এই জন্য ছোট দুটো বাছুর কিনছি, একটু বাছুর কিনছি একটু আর একটু কিনছি গাইয়ের বাছুর, তো বাছুর আর একটু গরু, ও টাকা পাঠাইছে উদ্দীপন দিয়ে 300 টাকা পাঠাইছে। হেডে কিনছি কই বাবু তোরা তিন জনে পরীক্ষা দিবি, সেই সময় তিন উগ্র বেশি এক করলে একটা বাচ্চা লগে হ্যাঁ করলে উপরে আনান যায় নামান যায়, আরেকটু এতটু আরেকটা গাই, এই 3 দিয়ে জোগাড় হচ্ছে খাইয়ে না খাই। যেদিন গরু কিনতে গেছে সেদিন চাউল আনছি উদ্ধার হয়ে দিয়া, এর বাবার আগ হয়েছে যে পোলা ফাটায় গরু কিনতে আর চাউল আনে উদ্ধার হয়ে দিয়া। আমি বলি হ্যাঁ 3 দিয়ে মাই গুলা পরীক্ষা দেওয়া মনে কি দিয়া, এই যে খামার দিয়ে হচ্ছে
উদ্ধার করে মানে ধার করে, না চাল ধার করে নিয়ে আসছেন তারপর গরু কিনতে যাচ্ছেন ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য। আমরা ফিরবো আন্টি আপনার কাছে। হ্যাঁ লিমন তারপর
তো সেই মার পিছনে পিছনে কুটি কুটি পায়ে আমি যাই, সেই
মাও ছিল আপনার সঙ্গে
যে তখন আমার যে শার্টটা দিলাম ওই শার্টটা আমার গায়ে ছিল আর একটা লুঙ্গি পরা ছিল আর আমার একটা বারমিজটা ছিল একটা পরা, বাছুর ছিল জানি না আপনারা গ্রামের।
হ্যাঁ বাছুর চেনে, গরুর বাছুর সবাই চিনবে।
হ্যাঁ ওই বাছুর খুব দৌড়াদৌড়ি করে, ওরা খোলা মাঠ পাইলে অনেক দৌড়ে, ওদের ধরা যায় না। ওই বাছুরটা আনার জন্য একটু দূরে যাই, মা আমার পাশেই তো একটু মাঠে আর আমি ওইটা বাছুরটা ছিল রাস্তার উপরে, দেখতেছি যে র‍্যাব আসছে 3টা মোটরসাইকেলে কালো পোশাক পরা। তো আমি একটা ইন্টারমিডিয়েট পড়া ছাত্র, আমার তখন মোটামুটি ধারণা যে র‍্যাব কে পুলিশ কে বিডিআর কে আমি চিনি, তো তাদেরকে সম্মান করার জন্য আমি বাছুর না ধরে রাস্তার পাশে দাঁড়াই। দাঁড়াবার পরে ওরা কি করে হাসে শার্টের কলার ধরে,
কোনো কথা নেই বার্তা নেই সরাসরি,
কোনো কথাবার্তা না বলেই আমার শার্টের কলার ধরে এবং তার যে কোমরের কাছে একটা চামড়ার ভিতরে যে ছোট একটা অস্ত্র ছিল ওটাকে পিস্তল বলে না
পিস্তল ওকে,
ওইটা আমার মাথার উপর ঠেকায়, তো বলতেছে তুই সন্ত্রাস তোকে আমরা গুলি করে দেব।
আন্টি তখন কোথায় ছিল?
আমার পাশে বলতে এই মাঠে ছিল আর আমি রাস্তার উপর,
50-60 দূরে
মাঠ বলতে আমি আপনাকে আরো স্মরণ করে দিই, ওই যে সন্ধ্যা নদীটা ওই নদীর পাশ থেকে একটা রাস্তা গেছে আর রাস্তার পরে যে ওই যে ধান ক্ষেত আমি যে কাজ টাজ করতাম ওই রাস্তার পাশে আর একটা মাঠ, ওইখানে ছিল সেই ইটের বাটা। তো ওই জায়গাটা এমনই ভালো একটা পরিবেশ ছিল, নদী রাস্তা মাঠ খুব সুন্দর, তো ধান ছিল না মাঠে পুরো মাঠ ছিল, সবাই গরু টরু চড়াইতো আর রাস্তাটার উপরে অনেক সবুজ গাছ ছিল, সেই নদীর যে ঢেউ, তারপর সেই যে বাতাস, মানে সেই কথাটা যদি আমি কল্পনা করতে
পারে না, বিজয় বাসুর হানছে শহীদ জমাদ্দার বাড়ির ভিতরে, ও বাসুর দাবরের দেবী তৈরি দিকে, পোলের দ্বারে,
তো ওই যে বাসা তো ছিল ওই যে রাস্তার উপরে, ওটা শহীদ জমাদ্দার
আপনার ভাত আপনার সাথেই আসছিল, তো 50 হাত দূরে কেন গেল?
50 হাত না, গুলি করে দেবো, তো সন্ত্রাস, আমি নর্মালি বলি স্যার আমি সন্ত্রাস না, আমার 5 তারিখ পরীক্ষা, আমি একজন স্টুডেন্ট, আমি তখন মাকে ইশারা দিয়ে দেখাই দিই যে আমার মা, আমি মার সাথে গরুনে তারছি, তো তারা কোনো কথাই শোনে না, সে আমাকে শার্টের কলার ধরে ওই যে একটু দূরে নিয়ে যায়, শহীদ জমাদ্দার যে বাড়ির, বাড়ির ভিতরে নিয়ে যায়, ভিতর বলতে ওটাও রাস্তার উপর ছিল, তো ওই বাড়ির উপর থেকে রাস্তাটা গেছে, তো দেখতেছে আমাকে ছাড়ে না, ওই পিস্তলটা হাতে মাথা উপর রাখছে, আমি তার পা ধরে মানে একেবারে এত কান্না করি, যদি কোনো পশুর সাথে সেই কান্না করতাম তাদেরও মায়া হইতো, যে আসলে এই ছেলেটা মনে হয় একটা ভালো ছেলে বা একটু বিবেচনা করি, তো আমি পা লুটে একেবারে মাটিতে কান্নায় জড়াই পড়ি যে স্যার আমাকে আমার জীবনটা নষ্ট করে দিন, স্যার আমি একটু স্টুডেন্ট, আমি আপনার কাছে আমার জীবনটা ভিক্ষা চাই। তখন আমার কাছে যে মোবাইলটা ছিল লুঙ্গিতে, সেই লুঙ্গি থেকে বের করে আমি মোবাইলটা দিই, আপনি আমার স্যারদের সাথে কথা বলে দেখেন যে আমি সন্ত্রাস না স্টুডেন্ট। তো তখন যারা ছিল পাশে তারা বলতেছে ও কিন্তু অনেক ডেয়ারিং লোক, ও আমাদের সাথে চালাই করতেছে, তো এটা যখন বলছে সে দেখলাম অস্ত্রটা আমার মাথা থেকে নামিয়ে আমার পায়ে সেই কলার ধরা অবস্থায় অস্ত্রটিকে আমার পায়ে গুলি করে
সঙ্গে সঙ্গে।
আমার নাম, আমার বাবার নাম, আমি কে কিছু জিজ্ঞেস করে না, তো আমাকে যখন ছাটের কলার ধরে নিয়ে আসে তখন আমার মাকে আর আমার কাছে আসতে দেন ওই র্যাপ, মাকে আর আমাকে দুটা আলাদা করে ফেলে, গুলি করার থেকেও বড় কষ্ট হলো। আর একটা র্যাপ ছিল ফর্সা, একটু লম্বা করে শুকনা, উনি আইসা আমার গলার এইখানে উনি এই দুই আঙ্গুল দিয়ে যেভাবে মানে ধরছে, এই আঙ্গুল দুটো এইখানে ডুইকে দিয়ে আমার এই দুই ই থেকে রক্ত বেরিয়ে গেছে, এবং সে ডাক্তার প্রায় 2-3 মাস ছিল, অনেক সাংবাদিকরা ওটা দেখছে, তো তারপরে আমি ওখানে পড়ে যাই অনেক চিৎকার করে, তো তারপর আমি আর কিছু বলতে পারবো না, তারপর মা কাছে
আন্টি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি তো কাছে ছিলেন, কি দেখলেন আপনি?
ছয়জন র‍্যাপ ও কলার ধরা, এটা আমি খেয়াল করিনি, আমি বলছি কিছু ওয়ার্ড জানি কি জিগে যে এই নি সন্ত্রাস কেডা বা চোর আছে কোথায় কি জানি জিগে, আমি চাই রইছি চাই রইছি, পর এর মধ্যে যখন ও বাউধুন জরাই ধরছে র‍্যাপের তখন তোরে দৌড় দিছি ওর কাছে, দৌড় দেওয়ার লগ লগ এ দু আর ও কাছাকাছি গেছে, এর মধ্যে ফ্যাসফ করে শব্দ রয়েছে, আর ও মা কইছে শিখতে দেছে, সেই শিখতে যে কয়দিন দূর নইতে বাসি আছি সেই কয়দিন এই কান্দু দিয়ে দিয়ে আমার শিখতে যাবে না, মা কই একটা শিখতেছে আর এই গুল্লির শব্দটা হয়েছে ফ্যাসফ করছে, যে ফ্যাসফ করে গুল্লির শব্দটা হয়েছে আর মধ্যে পিছনটি ফিরে এই তিনটে র্যাপে মরে ব্যাট দিয়া সর সর সরেন সর 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 হেন না, আমার ছেলে গুল্লি দিচ্ছেন, আমার ছেলে কলেজ ছাত্র, আমার ছেলের 5 তারিখ পরীক্ষার্থী, কয় কি তোমার ছেলের গুল্লি দিনে আমার দাবড়াইয়া উড়াই দিচ্ছে পোলের উপরে, তিনটে রাতে একটা রাতে একটা লাডি একটা পিস্তল আর দুইটা রাতে দুইটা পিস্তল, এ বাগো বাগো হিন্দি বাগো তোমার ছেলের গুল্লি দিনে তোমার ছেলে সন্ত্রাস কই না, আমার ছেলে কলেজ ছাত্র, আমার ছেলে পরীক্ষা দেবে 5 তারিখ, আইজু কলেজ দিয়েছে কয় না তোমার ছেলে বাড়ি গেছে, তোমার ছেলে বাড়ি পেড়াই দিছি বাড়ি যেই দেহ, তোমার ছেলে বাড়ি এখানে মোশেদ রে হওয়াই দিছি, আমার ছেলে লং দেয় আমার ছেলের লং দেয় রক্ত বাইরে আহারে রক্ত বাইরে পাইতে কইয়ে দিছি সিট দেখি কলকল কলকলা এই রক্ত পরে আছে জব দবাই বাইরে রক্ত।
আচ্ছা লেমন, লেমনের কাছ থেকে শুনি কি করেছিল একটু শুনি।
গুলি করার সাথে সাথে আমাকে মানে আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমাকে নদীতে ফেলাই দেয়,
নদীতে ফেলি দেয়,
হ্যাঁ এই যে সন্ধ্যা নদী ওখানে ফেলে দেয়,
সন্ধ্যা নদীতে ফেলাই দিয়েছে, নাক মুখ টুক যখন ফুললে গেছে রক্ত সব পড়ে গেছে, এন বলতে যে মরে গেছে ওরঙ্গে টাইম না ফেলা ফেলাই দিছে।
আচ্ছা এই যে আপনাকে গুলি করে ভাবে রাখলো এটা তো গ্রামের একটা পরিবেশ, গ্রামের লোকজন কি করেছিল সেই
ওরে আমার দেওরে গেছে দেখতে হেরে পিডেই পাওয়াং সে পেপারে পান না মুহাজ্জাল নামে ওর সাসারে পিডেই যখন পাওয়াং গিয়ে লাই দিছে এই ঘাড়ের উপর উঠে তার খাড়াইছে মোর দেওরে যে খাড়াইছে এই এলাকার মানুষ সব পলাইছে, ওরা ফোন দেয়ার কয় কি স্যার বাসান মোগো বাসান মোশেদরে হওয়াই দিছি, এলাকার মানুষ থাকতে গ্রামে মনে হয় যে 50-60 জন র‍্যাব কালা পোশাক পরে
মোশেদ নামে একজন সন্ত্রাসীকে তারা ধরতে গিয়েছিল, করতে গিয়ে আপনাকে তারা করে ফেলেছে।
হয় আমি দাঁড়ানো এনে একসাথে ফোন করে এই দিকটা এই দিকটা স্যার মগো বাসান মোশেদরে হওয়াই দিছি নদীর পারে মোশেদরে হওয়াই দিছি, এখন আমি কই ওই মোশেদ না ওই আমার ছেলের গুল্লি দিয়েছেন কয় তোমার ছেলে বাড়ি গেছে আমার ছেলে কি করে, আমার ছেলে কলেজে পড়ে, কলেজে পড়ে, এর বন্ধু বান্ধব আছে না, দেখো যে বন্ধু বান্ধব বাড়ি বেড়াতে গেছে, যেই দেখছে যে ও ফুলিয়ে গেছে না, এখন রক্ত নাই মোটেও, ভাই পড়া সে আছে, সেই সময় টান নদীতে হেলাই দিয়েছে, নদীতে হেলাই দিস পর এর মধ্যে পরে যে র্যাপ আছে সেই রেখায় কি করছো, এ কি মশে?
ওকে হ্যাঁ এই জায়গাটায় যাই, হ্যাঁ লেমন।
তো আমাকে যখন ফালাই দেয়, তো তখন ডাব ব্যবসায়ী হারুন মোল্লা ওই সন্ধ্যা নদী থেকে ডাব বিক্রি করে নৌকা নিয়ে আসতেছে, তো তাকে ডাকছে, ডাকার পরে সে বলছে যে না আসলে এই সন্ত্রাস না, এবং ওই যে আমি যার ইটের বাটায় কাজ করতাম ওই মালিকের আব্বা, ওনার নাম হলো তোকাচ্ছের জমাদ্দার, তার মালিকের বাড়ির নাম হলো নুরুজ্জামাল, ওনাদেরকে বলছে যে আসলে ওনারা বলে যে না এই তো একটা ভালো ছেলে, ওই যে তোকাচ্ছে জমাদ্দার যে মালিক ইটবাটার মালিকের বাবা, উনি আমাকে একেবারে দুইটা কান্না করে, কান্না শুরু করে দেয়। তখন র্যাবের একটা মায়া আসে যে আসলে আমরা মনে হয় ভুল করছি, তো এর আগে যে আমি অনেক আকুতি বিনতি যে সেই আমার যে পায়ে ধরে আমি মাটিতে বা মানে কান্নায় লুটিয়ে পড়ি যে স্যার আমাকে জীবনে একটু ভিক্ষা দেন, তো যখন গুলিটা করে তখন আমরা একটাই ছিল যে আপনি আমার জীবনটাকে নষ্ট করে দিলেন, এভাবে আমার জীবনটা পঙ্গু করে দিলেন, এই বলে আমি মানে মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে তো আমাকে ওরা ওই যে খাওয়াটা পার হয়ে আমি কলেজে যেতাম, তো ওই খাওয়া আলাকে ডাকে, এবং তারা ওই যে মোটরসাইকেল নিয়ে ঢুকছে, তো আমাদের বড় রাস্তা থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আসতে হয় মানে মোটরসাইকেল নিয়ে বা পায়ে হেঁটে, ওখানে বড় কোনো গাড়ি ঢোকে না, তো তারা আমাকে কিভাবে নেবে, আমাকে ট্রলার তো কোথাও পায় না, আমাকে নৌকায় করে নেয়, তো তখন আমাকে 4টার সময় গুলি করে, তখন 6টা বাজে, তখন আমাকে নৌকায় করে ওই বড় রাস্তায় নিয়ে যায়, ওই দিন ছিল 8/10 মানে বাজার, তো ওইখান থেকে আমাকে গাড়িতে যখন উঠে তো সবাই বলতেছে আমি মারা গেছি, আমাকে প্রথম রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, ওখানে আমাকে প্রাথমিক চিকিৎসা করে ডক্টর রাসেল, ওখান থেকে আমাকে রেপার্ট করে বরিশাল শেরেবাংলা নগর হাসপাতালে, ওখানে আমি চিকিৎসায় থাকি, চিকিৎসায় থাকার পরে তখন আমার জ্ঞান ফিরে রাত 2টা অথবা 2:30 বাজে, জ্ঞান ফেরার পরে আমি অনেক কান্নাকাটি করতেছি যে আসলে আপনারা কি করছেন,
নদীতে ফেলে দেওয়ার ব্যাপারটা জানতে, নদীতে ফেলে দিছে তখন কি আপনার সেন্সটা ছিল
না, তখন আমার
তুললো কে নদী থেকে,
নৌকা নিয়ে আসতেছিল যে ডাব ব্যবসায়ী হারুন মোল্লা, উনি পাশে দিছে মানে নদী থেকে যাওয়ার পরে উনি ছেলে দিছে র্যাবরা তাইনে মাছ উঠাইছে,
র্যাবরা তাইনে উঠাইয়া আবার ডাকিতেছে তো নুরুজ্জামাল গায়ে হাজি লইয়া, আমি দাঁড়াই রইছি কোলের উপরে, কয় দেখেন দেই এই টিকেটা, কয় আরে সব না সে কি করছেন, ঈদের বাটার মালিকের ভাই কি করছেন, সেমরা দেই এই মাত্র 2 ঘন্টা আগে কলেজ দিয়ে গেলে আমার লাগে দেখা হয়েছে, কাকু কেমন আছেন, এই 3 দিন তে মেয়েটা আমার ঈদের বাটায় কাজ করে, এদের ওই তোফা ছেলের পোলা দুনিয়ার গোল,
তখন তো আপনার সেন্সটা নেই নেই বললেই চলে, যা দেখেছে আপনার মাই দেখেছে, ওকে হ্যাঁ
কি করছেন এই ছেলেটা, সকালবেলা বিকালে কলেজে যায় দেখি ওই খেয়া পড়ায় আইসি, আবার কাকু কেমন আছেন খেয়া পড়াই উঠছে, এই মাত্র গেছে 2 ঘন্টা হয় না, তাই এরা গুলি দিচ্ছেন, এটা একটা দুনিয়ার গরিব বইটু ভাই কসুর খিজেই খাইয়ে লেহাপড়া করে, এই হাতুরি ইউনিয়নের মধ্যে এরম গরিব নেই, এই ফুলাটা চাকরি লেহাপড়া করে, এটা গুলি দিচ্ছেন, এই যে কইছে এই 5টা ডাব খারাই দিছি আমি পোলের উপরে খারাই দিছি, এরপর ওই পোলটা পাড়াই ওপার যাইয়া এক মুরব্বী বলাইয়া একটা জন্মের মুরব্বী দাঁড়ি কহা চুল পোহা হের বলাইয়েন নি, কয় দেন দিয়ে এদিকে হে দেখতেই কান্দন লইছে, কয় আহার মাবুত আমি এই মাত্র এই পোলটা রইনি কলেজ পানি নিতে আইছি, ও দেখতেই দাদু কই সালাম আইতেছে, ও কলেজে বইলেই গেছে চেরে, তার এদারে গুলি দিতেছেন, তা এর বাসে খায় একটু কাজ করিয়ে কোনো রহম, এই যে কইছে এই মুরব্বী বেড়া এই খেওয়ালার কয় এই খেওয়ালা এদিকে আসো, এই খেওয়ালার উদয় খারাপ থেকে খেওয়ার নৌকায় ওরে ভরে দিয়া লইয়া নদী গুড়াইয়া বড় খাল দিয়ে বাইয়ে লই গেছে, আর একটা ছেলে আমার বাইর কো হের কয়তে বাচ্চার কয় হয় কয় উঠ না, সে ছেলেটা তার আবার দিকে ওই যে কান্নাকারি করে ওই কেডা কয় এই ছেলের মা ওই কান্দে এই ছেলে আমার হুবত ভাই, এই যে কইছে ওরে আর যাইদিন ওরে নাইতে হেরি লই গেছে, কয় বা ও বাচ্চারে এইবার বাইয়ে ও বড় গাড়িতে লই গেছে, বড় গাড়ি জমাদ্দার বাড়ির বড় ব্রিজ রইখানে সেই নিয়ে লই গেছে, যাইয়ে উদয়েছে কুলে কুলে উদয়া ওই গাড়ি বসে বড় গাড়ি, আমি কুল দিয়ে দৌড়েছি কাঁদতে কাঁদতে, এবার যে মাগরিবের আজান হতেছে ঈদুল বাজি একবারই নামাজ পড়ছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি 30টে রোজা রই, এরপর আমি নামাজ পড়ছি, নামাজ না করলে যাই পাইতাম, তো এত আলোচিত হয়েছে মনে হয় নামাজ কয়েকটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। নামাজ পড়ে বাইরে দৌড়ে গেছি, এর মধ্যে যাইয়ে দেখি র্যাবের কাছে ওই লিমনের মায়া আইছে। হ্যাঁ আবার বাজার মেলছে, বাজারে সবাই কয়, আরে সুবহান আল্লাহ, লিমনের মান্নান দুনিয়াতে গরিব মনে হয় আজকাল সবাই নাই নাই। সেই এর পোলা দেয় কি করছেন, একশো মানুষের একশো মানুষের শক্তি দিয়েছে। এই যারা বিরোধিতা করছে মানিক জুমাদার ওই অনেক মানুষ, হেরাও ভালো কইছে সময় এর মতো গরিব দুর্নীতি নাই। এই গাড়িতে টান দিয়ে লই গেছে, আর আমি হইনি বইয়া এখন আমার র্যাপে হেই যে কতটি র্যাপ গেছে যে, আরে হেই রে আমার পাশে বসাইয়া বসেন খালা বসেন মোরে পোষায় ইকুলে র্যাপ উকুলে র্যাপ সামনে র্যাপ বেঞ্চে হইনি বাজার মেলে রাস্তায় হইনি বসাইয়া। আচ্ছা আপনার ছেলে মেয়ে কয় না, তো কি করে, এর বাবা করে কি, তো ছেলে কোন কলেজে পড়ে, এই কইটাই এরপর ওকুলে যে ফোন করে কয়ে ছেলেটা উস হয়েছে, ছেলেটা কলেজ ছাত্র আসলে ভুল করিয়া লাগছে। এই যাই কয়েছে হেরা ফোন দিয়ে কয় কি বলবো, আনে সিস্টাররা কয় উস হয় কি না মারা গেছে না এই বহিকাল বরিশাল জানা মনে, যে শুনছি যে বলে উস হয় না সিস্টাররা কয় মারা গেছে না এই বেল আর দিতে আসি দুই বেদ। এই যাই কয়েছে মই ঠাস করে পড়ে গেছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় ছোট্ট একটা বিরতি নেই, সংবাদের বিরতি, এবং তারপরে আমরা ফিরে আসব। আমার বিশ্বাস আমরা শেষে লেমনকে প্রশ্নটা করব যে আজকে যে গল্পটা এখানে ও বলছে বাংলাদেশের মানুষ জানে ওকে নিয়ে কি হয়েছে, পত্রপত্রিকে আপনারা অনেকেই পড়েছেন, কিন্তু আমার বিশ্বাস যে আজকে লেমনকে যেভাবে আমরা এখানে তুলে ধরছি সেটা বাংলাদেশের মানুষ প্রথম জানেন। এবং এই লেমনকে আজকে অন্তরের মধ্যে যতটুকু ছিল, আমাদের বিশ্বাস যে আজকের পর থেকে লেমন অন্তরের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। আপনারা যদি পুরো গল্পটা আপনারা শোনেন, আমরা লেমনের জীবনের গল্পে ফিরে আসতে চাই। ছোট্ট একটা বিরতি, যাবার আগে আরো একবার বলছি ফেসবুকে আসতে পারেন, লেমনকে নিয়ে ওখানে অনেক কথাবার্তা হচ্ছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 60তম পর্বে। 60তম পর্বকে আমরা বিশেষ পর্ব বলছি এই কারণে যে বাংলাদেশে যে ছেলেটিকে নিয়ে তোলপাড় হয়েছে গণমাধ্যমে, বাংলাদেশের মানুষের বলা যেতে পারে যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া যে ছেলেটিকে নিয়ে ব্যক্ত হয়েছে র্যাবের গুলিতে পঙ্গু লিমন, সেই লিমন আজকে আমাদের সঙ্গে রয়েছে। লিমনের জীবনের গল্প আমরা একের পর এক জানছি। শুধুমাত্র লিমন না, লিমনের মামলার বাদী যে ছিল তার মমতাময়ী মা, সেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, এবং তার কথা যখন আমরা শুনছি আমাদের বুকের ভেতর তুমড়ে মুচড়ে যাচ্ছে। আমরা সেই জায়গাটিতে আবারও ফিরব। যাবার আগে আপনাদেরকে বলতে চাই হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফোন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, এবং আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং পেজটি আছে আরজি কিবরিয়া নামে, যে পেজটিতে এখন প্রায় 2,20,000 কাছাকাছি মেম্বার। প্রিয় শ্রোতা, আমরা সবাইকে রিকোয়েস্ট করবো এই পেজটিতে জয়েন করার জন্য, কারণ এই পেজটি হচ্ছে হ্যালো 8920 আড্ডার একেবারে কেন্দ্রবিন্দু। পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে কোনো অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে কোনো অতিথিকে সাহায্য করা থেকে শুরু করে অতিথির ছবি দেখা শুরু করে বর্তমান অবস্থা থেকে জানা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি এই পেজটি থেকে পাবেন। আমরা ফিরে যাচ্ছি আবারও লেমনের মায়ের কাছে। হ্যাঁ আন্টি, আপনি যেটা বলছিলেন যে খুবই মানে অস্বাভাবিক একটা অবস্থা, তারপর
যে খাস করে পড়ে গেছি এই যে মেম্বার মহিলা মেম্বার সেই টান নিয়ে নামাইছে রাস্তার যে বরিশাল গাড়ি এই পড়ছে তিনটে গাড়ি এক লগায় পিরিসপুর যায় জাগর দিয়ে উঠছে কবলে গাড়ির তলে পড়িয়ে বাড়া বাড়া ওই যে রাস্তার দিয়ে টান নিয়ে নামাইছে মুই ওই রাস্তায় পড়ি বিউস হয়েছি হে বই মহিলা মেম্বার আর বাচ্চা জুমাদারের বউ এই যে ধর যে বাড়ি নিয়ে মাথা টাথায় পানি টেনে দিয়ে উস করছে আর এদারে তো আমাকে বাড়ি সবাই খোঁজে এক কান্দে জিন্নে রেবেল হয়ে গেছে আর কান্দে মোর জিন্নে যে লিমনের মাই গেছে কোথায় পায় না রাইতে মুই তো জুমাদার বাড়ি নিয়ে উস করছে এরপর রাই চারটার সময় বাড়ি দিয়ে এসে আর বাড়ি যাই দিয়ে আইছে এই দরজা আটকাই লই বই রইছে আমার কোনোখানে যাইতে দিতে আসে না যে ও গাড়ির তলে পড়ি মরি যাবে আর ওর তো র্যাপে লই গেছে বরিশাল রাত যে সময় তিনটে বাজে সেই সময় র্যাপে ফোন দেছে আমার গহিনে রুবেল জুমাদার হেয়ের নাম্বার না যেমন কয় হে আবার মৌরগিরি আর পিরিসপুর আমি বেলে যখন দৌড়ে যাই তো যাও কইলি মনে মান যাইলি মনে লই গেছ কোথায় তালা শেষ কান দিয়ে দৌড়ে হে উদ্দে কয় কি বরিশাল কি সে আছে রেবে ফোন দেখে যে লিমনের বাবা করে কি এই জিজ্ঞেসে আমি কইছি যে দিন মজুর কাজ করে তাই আমি সেদিনকে এক মুড়ি হাঁপলা আনছি হেই লাল হাঁপলা কাউখলি ঠাই এবার হাঁপলা করতে পারি কানছি যে আরে হাঁপলা এখন বাত আজার চলে বাত রান্ধি খাও খাহে এই দুই মাই কই খাহি আর বাতের দুঃখকে মাইয়ে বলা লম্ফ হয়ে গেছে ওই যে হাঁপলা মুড়ি কিনে বড় পোলাই দিয়ে গেছে হেই নুন দিয়ে হিজেই খাওয়াইছি চালপুই নেই কোনো হানে কথাটা ভুল হয়েছে কবা কে এই পোলা এইটি পরীক্ষা দিয়েছে আর বড় পোলায় বিয়ে পরীক্ষা দিয়েছে আর মাইয়ে আই পরীক্ষা দেয় না জানি ফর্ম ফিল আপ করতে গেছে তিনু গাইছে চালবই নেই হাঁপলা কুড়ি থিসি লাল টকটকে ফুল এই পোলাই কামা নুন দিয়ে হিজেন না দুই মরিচ সেজে দিয়ে খাই ঘুমাই থাক মানে কেডে কবেন না ওর দাদি এবার হারামানের জানায় মাই পোলা মেট্রিক পাস করাবে বিএ পাস করাবে মাই পোলা খাওয়াচ্ছেন না ভাত সেই জন্য তিন দিনেও ভাত না রানলে মাংসের ঘুমাই নেই সুপ চটনি সুমলেট আসছিল না তিনুক মাই পোলা এক রকম হয়েছে কে আমি বিয়ে হয়েছি পরে এক ফাল্গুনে বিয়ে হয়েছি ফিরে ফাল্গুনে বড় পোলা কোলে একটা তিনুক
আপনারা এই মায়ের চোখে পানি দেখতে পারেন অনুভব করেছেন যে যত পানি আমি দেখেছি প্রত্যেকটি মেম্বারের চোখে আজকে পানি ঝরেছে ইনফ্যাক্ট আমাদের চোখের পানি শব্দ হয় না এবং আমি জানি যে কানে যাদের হেডফোন আছে বা উপরে যারা গোল হয়ে আজকে বাংলাদেশের লেমনের কথা শুনছেন তাদের কারো চোখের পানি আটকে থাকেনি এবং আমরা এখান থেকে সেটা অনুভব করতে পারছি আমরা কাউকে এখানে দোষারোপ করতে চাই না ইতিহাস বলে দিচ্ছে কে দোষী কে নির্দোষ সেটাও প্রমাণ হয়ে গিয়েছে আর সেই জায়গাটা থেকে আপনারা বিবেকবান মানুষ আপনারা নিজেরাই জানেন কিন্তু জীবনের গল্প যেভাবে এগোয় কোনো ক্লাইম্যাক্স ছাড়া কোনো সাসপেন্স ছাড়া কোনো ড্রামা ছাড়া জীবন যেরকম আমরা সেভাবে তুলে ধরার চেষ্টা করছি হ্যালো ইট 920 তে সেটা অবশ্যই ক্লাইম্যাক্স সাসপেন্স ড্রামার অনেক অনেক বেশি উঠে আমরা লেমন আপনার কাছে আবারও যেতে চাই আমরা পুরো ব্যাপারটা একটু জানতে চাই আপনি যখন হাসপাতালে আপনার সেন্স ফিল্ড আপনি কি অবস্থা দেখলেন একটু আমাদেরকে যদি বলতেন
আমি যখন বরিশাল হাসপাতালে তখন বোধহয় রাত্র আড়াইটা অথবা দুইটা বাজে তো আমি অনেক কান্নাকাটি করতেছি যে কেন আমাকে এবার পঙ্গু করা হলো কেন মানে আমি তখনই ভাবছি যে আমার মনে হয় পা কাটতে হবে কারণ আমি পায়ের যে আঙ্গুল গুলো ওগুলো আমি নাড়াইতে পারতাম না প্রচন্ড ব্যথা আমি মানে কাতর তখন কি বলবো তখন আমি জ্ঞান ফিরেই দেখি আমার পাশে তিনটা র‍্যাব বসেছিল একটা টুলের উপরে আমি একটা বেডের উপরে আমার এক হাতে একটা ব্লাড চলতেছিল আর এক হাতে একটা স্লাইন তো পরে আমি জিজ্ঞেস করলাম যে কেন আমাকে গুলি করলেন কেন আমাকে এভাবে পঙ্গু আমি আমি পঙ্গু হয়ে গেছে সে তো তখন র‍্যাব বলতেছে তুই পঙ্গু হবি না আমার এখানে গুলি লাগছে কেউ বলে আমার পায়ে গুলি লাগছে কেউ বলে আমার হাতে গুলি লাগছে আমরা ভালো হয়ে গেছি তুই ভালো হয়ে যাবি তোকে আমরা যত চিকিৎসা দরকার যত টাকা প্রয়োজন আমরা তোকে চিকিৎসা করে তোর মার কাছে ফিরে দেবো আমি তো ব্যথায় কাঁদতেছি কাঁদতেছি ওই যখন এই কথাগুলো বলতেছিলাম তখন আর একটা র‍্যাব বলতেছি যে তোকে তো আমরা গুলি করতে যাইনি আমরা গুলি করতে গেছি মোশের জমাদারকে তার গায়ে ছিল লাল গেঞ্জি তোমার গায়ে ছিল লাল শার্ট এই জন্য আজকে তোমাকে আমরা গুলি করছি তো ওখানে আমার কিছুই বলার নাই তখন ছিল রাত্র আড়াইটা প্রায় ২৪ মার্চ আমার মা সকালবেলা যায় প্রথম আমার বড় ভাই আমার একটা খালাতো ভাই যায় তাদেরকে দেখা করতে দেয় না আমার কাছে যাইতে দেয় না আমি দূর থেকে দেখি তারা অনেক চেষ্টা করছে আমার কাছে আসার জন্য আমার এতটা মানে ই ছিল যে আমি চোখ মেলবো আমি কান শুনতেছি যে কি হইতেছে চোখ মেলে যে আমি তাকাই থাকবো এই
শক্তিটা ছিল না
এই শক্তিটা আমার ছিল না তো আমি তাদেরকে দেখে আবার আমি চোখ বুঝি যে হয়তো তারা আমার কাছে আসবে তো কিছুক্ষণ পরে আমি আবার আমার আশা হারাই ফেলে যে না তাদের কাউকে আমার পাশে পাইনি তারপর দেখতেছি আবার মা গেছে তখন আর পরিস্থিতিটা মার কাছ থেকে শোনেন যে মা কি কান্না করছে আমার পাশে যাওয়ার জন্য যে সে কান্না আমার কানে শুনতে পাই এবং চোখে তো একটু হলে আমি দেখতে পাইছি এবং কানে শুনতে পাইছি যে আকুতি বিনতি আমার কাছে যাওয়ার জন্য যে র‍্যাব যে একটা মা ১০ মাস ১০ দিন একটা ছেলেকে গর্ভ ধারণ করে এত কষ্ট করে এই পর্যন্ত বড় করে তারপর সেই মা তার ছেলের কাছে যাইতে পারেনি, এটা আমার মার কাছ থেকে শুনে।
কি করলেন আন্টি ওই সময়টাতে?
আমি গেছি যাই, আমি খুঁজে পাইনি। শিবপুর যারে ইমার্জেন্সিতে গিয়েছি যে গুল্লির রোগী ভর্তি করছেন রাত্রে, ইমার্জেন্সি ডাক্তারে আমার মোহর দিচ্ছে গেল, হ্যাঁ গুল্লির রোগী তো ভর্তি করছি, কি হয় তোমার? আমি বলে আমার ছেলে হয়। কয়তলায় ভর্তি করছেন? কয় তিনতলায়। তিনতলায় যাই উঠছি, এখন আমার যাইতে দেনা দাঁড়ে। হ্যাঁ এখানে আসছেন না, এখানে আসছেন না, যেই র্যাব যাইতে দেনা। আমি কই আমার ছেলে, আর একটা র্যাপে কয় আসুক, আর দুইটা সিস্টার হেরা ওই যারা চিকিৎসা করে হেরা কয় আসুক, মা যখন আইসি দেহ এই যেই দাঁড়ে যাই, সিস্টাররা বুঝাইতেছে যে কান্দন লাভেন না, পোলার গায়ে দুই ব্যাগ বেলার দিছি, যদি পোলা কান্দন লয় তাহলে ওই বেলার ছুটি যাইবে, স্টুক করবে, আপনি কান্দন লাভেন না, হেলে যান। এই ওই দাঁড়ে যাই মাথা দায় পোষা দিয়ে কি বাবু, ও দুই চোখের পানি ছাড়ি দিছে। তা ওদিক বই কাঁদছি আমার দাঁড়ে, একদিন হয়েদিন আমি খুব কান্দা কাঁদছি, সিস্টার গো পাও দর্শি আমার ছেলের দাঁড় জম, এই সিস্টার রা ইয়ে র্যাবে বুঝাইছে কইসাও, এখন র্যাবে কয় যান আপনি বাড়ি যান, আমার ছেলের রোদি 5 লাখ টাকাও লাগে, তাহলে আমরা ভালো করিয়া ওই আপনার বাড়ি দিয়ে আমার কোলে আপনি বাড়ি যান, আমরা তো ওরে গুল্লি দিতে যাই না, ওর কপাল খারাপ, আমরা মোর্শেদ জমাদ্দারের নামে ক্রস ফায়ার, আমরা মোর্শেদ জমাদ্দারের গুল্লি দিতেছি, আমরা ইনফর্ম পাইছি যে নদীর পারে মোর্শেদ জমাদ্দার দাঁড়ানো লাল গেঞ্জি গায়, আমরা যাই কোনো লোক দেহি না, খালি শুধু ওরে দেহি লাল জামা গায়, তখন তো বুঝলি যে ওই মোর্শেদ। তবে আমাকে যদি 5 লাখ 10 লাখ টাকাও লাগে, দেখেন এই কাঠন ভরা ঔষধ আমি আর চিকিৎসা করাইতেছি, করে ভালো বানাই আমরা করে দিয়াম, কিন্তু আমি আইনে বারান্দার বই রয়েছি, বিয়ে লই গেছে আসুর, সেই সময় 10-15 ডাক্তার আইছে চিকিৎসা করতে, এখন দেখি পাও খোসে, পাও গুচ্ছে শুই দিয়া, কয় টের পাও, ও কয় না, এই জায়গার গুচ্ছে কয় টের পাও, কয় না, এই ডাক্তারে বলে যে পাও ইনফেকশন হয়ে গেছে, কাটি ফেলান লাগবে, যেই কইছে পাও কাটি ফেলান লাগবে, এখন দেখি কি র্যাব বুঝাই কি যে জানি, মা বাপ মরে গেছে হেই যাবে,
তো মা পাশে গেল তখন 24 মার্চ, কাউকে পাশে যাইতে দেয় নাই। ওই দিন আমাকে এক্স রে রুমে নিয়ে যায়, তো ওখানে আমাকে অনেক নানা পরীক্ষা করে, এক্স রে করে, আমাকে তারা বলে নাই, তো আমি একটু হলেও বুঝতে পারছি যে আমার মনে হয় পা কাটি ফেলতে হবে। ওখান থেকে আমার পাটা কাটার জন্য বলে যে এটা এখানে সম্ভব নয়, পা সম্ভবত কেটে ফেলতে হবে, তারা কনফার্ম বলে না, বলছে সম্ভবত কেটে ফেলতে হবে, তখন র‍্যাপ অনেক কষ্ট পায়। কিন্তু আমি জানতে পারি ওই যে ব্লাড দুইটা আমাকে দিয়েছে, ওই দুইটা নাকি র‍্যাপ আইনে আমাকে দিয়েছে, যা মানে দেখি নাই তো শুনছি। তো যাই হোক, তো পরে বলতেছে যে আমাকে ঢাকা নিয়ে যাইতে হবে, র‍্যাপ তখন আমাকে ঢাকা আনতে রাজি না। তখন র‍্যাপ আমার ওইখান থেকে, আমি ওই মূর্ষ অবস্থায় আমার পায়ের ব্যথায় আমি চিৎকার করে কাঁদতেছি, সেই হাসপাতালে ওয়ার্ডের সব মানুষজন আমার কান্নার আওয়াজ শুনে তারা আকুল যে আসলে কি হইতেছে। তো ওই সময় আমার নাম কাটে র‍্যাপ, নাম কাটার পরে পুলিশে বলে যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি, তো আমার কাছে বসে দেখতেছি যে কি জানি করতেছে তারা, সম্ভবত মামলা লিখতেছে। তো র‍্যাপ পুলিশের কাছে আমাকে হস্তক্ষেপ করে তারা চলে যায়, মাকে বলতেছে আর আমাকে যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি, একে ঢাকা নিয়ে যাইতে হবে। তো আমি যখন ব্যথায় চিৎকার করতেছি, তখন মা গেছে সিস্টারদের কাছে যে সিস্টার এত ব্যথায় অনেক চিৎকার করতেছে, একে একটু ওষুধ দেওয়ার ব্যবস্থা করেন। সিস্টার বলতেছে আমরা এটা কখনো দিতে পারবো না, একে র‍্যাপ নাম কাটে রাখছে। তখন পুলিশকে বলে যে একে তো ঢাকা নিয়ে যাইতে হবে, তখন বলতেছে যে আন্টি আমরা তো ঢাকা নিতে পারবো না, একে আমরা আসামি, একে আমরা এখন পাহারা দিতেছি। তখন বুঝলাম যে আমি আসামি হয়ে গেছি।
ইউ আর ইন দ্য ট্র্যাপ। ওকে র‍্যাব একটা সময় আপনাদের ভাষণ অনুযায়ী স্বীকার করেছিলেন তারা ভুল করে ফেলেছে, এবং যেভাবে হোক আপনাদেরকে 5 লাখ টাকা লাগুক 10 লাখ টাকা লাগুক বাঁচাবে, যেটা আন্টি বলছিলেন একটু আগে। এখন র‍্যাব মামলার আসামি করে ফেলল, এর মাঝখানে মিডিয়ার রোলটা কি ছিল? এই যে আসামিটা করলো, এর আগে মিডিয়াতে পত্রপত্রিকাতে আসেনি,
মিডিয়া আসে অনেক পরে।
মিডিয়া কতদিন পরে এসেছে, কি কাহিনী ছিল?
তো ওই দিন পুলিশ বলে যে আমরা তো আসামিকে পাহারা দিতেছি, আমরা কিছু করতে পারবো না। তো আমি মাকে বলতেছি মা আমাকে ডাকানোর ব্যবস্থা করো। এক পর্যায়ে বললাম যে আমি বাসে যাব, বাসে যে নিচ আছে, তো কোন ড্রাইভার রাজি হয় না, তো ওখান থেকে টুলিতে করে আমাকে নামায় আয়ারা, তাদেরকে 20 টাকার মতো মনে হয় দিছে মা। আর আমি একটা ব্যান গাড়িতে করে আসি, তো ওই ব্যান গাড়িটা যে একটু ধাক্কা লাগে, ওই থেকে আমি মনে হচ্ছে যে আমার কলিজার ভিতরে যেন এক একটা সই দিয়া গুঁতা দিতেছে, মানে এতটা কষ্ট ছিল।
পুলিশ ছিল ওই সময়টার সাথে?
জি, দুইজন পুলিশ।
পুলিশ আইনি কখন আমি তোই যখন কইছে যে পাও কাটতে ফেলান লাগবে, তখন ওই দুই দিয়ে টেবিলে যাইয়ে পুলিশ এলে আহে দুই দিয়ে কাগজ। এখন আমি কই সারলে আহেন কি মুখ টুক কালা কয় ওরে লইয়ে ঢাকা যামু এই কাগজ পত্র লেহি এম্বুলেন্স আনবার হিন্দে নাম টাম কাটামু এই কাগজ পত্র গুছাই ওরে নিয়ে ঢাকা যামু খালা চিন্তা করেন না। দুই দিয়ে কাগজ লেখা এখন যে ফোন করে আর খামারও দেয় এই দুই দিয়ে পুলিশ হয়েছে সন্ধ্যার সময়। একটা পুলিশ হয়েছে বরিশাল যে তত্তরি আইতে কইছে পুলিশটার একটা কাগজ দুই দিয়ে দিয়ে নামিয়ে যাকে খালা ওর দ্বারে বয় অ্যাম্বুলেন্স লইয়া আই মুই ওর দ্বারে বই রয়েছি নিশ্চিন্তে যে অ্যাম্বুলেন্স লইয়া আইতে লিখছে আর আই চারটা বাজে আইছে আর দুই দিয়ে পুলিশ আমাদের রাজাপুর থানার যেন ওই বরিশালের পুলিশটা কাগজ দুই দিয়ে ওই পুলিশ দুই দিয়ে রাতে দিয়া নামিয়ে যায় সময় বরিশালে পুলিশটা আমার কই যায় যে আপনার কান্দাকাটি হরেন আর চাহরেন আপনার ছেলে আসামি ওই কেস লেখকে থেকে গেছে রাতে আপনার ছেলে একটু সুস্থ হইলে জেলখানা লই যাবে এই কই পুলিশটা নামিয়ে গেছে মগর রাজাপুর থানার পুলিশ দিয়ে আর পাশে বয় থেকে গেছে সমস্ত রাইজে চিল্লাইছে পশুতে শুনলেও পশুর সহে পানি যায় পায়ের যন্ত্রণায় চিল্লাইছে। সকালবেলা পুলিশের কইবল কি করবেন ওরা ডাকা নেবেন কা ডাকা নেম কি দিয়ে আমরা এই একটা আয়ারে বিশকে টাকা দিছি ওই মোর ছেলেটা একটু তুলি ছেড়ে নামাই দেন নিছে এই এক আয়ায় যারা বাদ দেয় রাইটের সেই যে এক দুই মহিলা ঠেলিয়ে নিছে নামাই দিয়েছে পুলিশ লগে লগে আসে আবার পুলিশে কয় যে হাতে হ্যান্ডকাপ পরাই নি একটা পাও নষ্ট হয়ে যিনি না হ্যান্ডকাপ পরাইতাম এরপর আমি নিমুখি ছেড়ে একটা ব্যান গাড়িতে বসছি ব্যান গাড়িতে বসে নিয়েছি নতুন বাস বরিশাল বাস স্ট্যান্ড সেইনি নিয়ে ওর কাগতিতে কয় মা বাসে মোরে হওয়াই নেন মোর পায়ের যন্ত্রণায় বাসি নেন এই লই গেছি বর্মু বাসে এখন বাসালারা কয় কি এই বাসে বললে ওর পায়ের দিয়ে রক্ত সরবে এই বাসে ওরে নেওয়া যাবে না ওর অ্যাম্বুলেন্স ছাড়া কোনো তাই নিতে পারবেন না। এখন দায়িত্ব হয় সবাই রাত পাওয়া ধরি যে আপনারা একটা অ্যাম্বুলেন্স এনে দেন টাকার ব্যবস্থা হবে আমি ওর বাবা ফোন দিয়ে কয় আমি আইতে এসি অ্যাম্বুলেন্স না আপনার আওয়া লাগবে না আপনি তাহা গুছেন ঢাকা বইয়া বুইন একজন গার্মেন্টসে চাকরি করে আমার হেরে কয়েছি বুয়া টাহা গুছেন লিমনের লই আইতে লিখছি আর বুইনের নন্দরে কয়েছি দুই হাজার টাকা গুছেন লিমনের লই আইতে লিখছি ছয় হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া সবাই রে ফোন করে কই ঢাকা আওয়া লাগবে না ওর লই আইতে লিখছি পুলিশে তো আনতে দেবে না এইবার ক্ষমা এই অ্যাম্বুলেন্স নিয়ে দেশে ব্যান গাড়ি এলা ব্যান আলা অ্যাম্বুলেন্স নিয়ে দেশে ছয় হাজার টাকায় ফোন কর যা ও তো ব্যানে হওয়া হে ও তো ব্যান লই যাবে কিন্তু অ্যাম্বুলেন্স না নিয়ে দিয়ে নিতে পারবেন না হে ভাই অ্যাম্বুলেন্স নিয়ে দেশে এই অ্যাম্বুলেন্স হেই নেন মানুষ উদয় দেশে
অ্যাম্বুলেন্স যে উঠাই দিছে ওই অ্যাম্বুলেন্স ডিমান্ড করতেছে যে তাকে ছয় হাজার টাকা দিতে হবে কিন্তু দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে। এর আগে তো মা সেই ব্যান গাইতে নিয়ে আমাকে রাস্তায় রাস্তায় নিয়ে ঘোরা সেই বাসের দুয়ারে দুয়ারে দৌড়ানো কেউ রাজি হয় না আমাকে নেওয়ার তো সেই অ্যাম্বুলেন্সে ছয় হাজার টাকা আমাকে রাজি হয় এবং আমার মার কাছে আগে দুই হাজার টাকা দাবি করে তো তখন কি করলাম আমাদের কাছে দুই হাজার টাকা নাই তো মায়ের যে ওই যে নাকফুলটা ছিল যেটা বলছিল ওই নাকফুলটা আবার আবার বিক্রি করার জন্য বললাম যে মা তুমি যে বিক্রি করো বিক্রি করে আমাকে তুমি একটু ঢাকা নিয়ে যাও তারপর আমি শুনছি তোমার নাকপুর ফেরত দেওয়া যাবে তো মা কিভাবে যেন সে এক হাজার টাকা জোগাড় করছে
পুলিশের দিগুন্দে এক হাজার নিছি আর পাঁচশো নিছি থাবা দিয়ে কয় ডাকা যাই দিই মানে আর ওই পুলিশের দিগুন্দে নিছি পাঁচশো এই পনেরোশো
এই পনেরোশো টাকা দিয়ে ওনাকে আগে দেওয়া হয় অ্যাম্বুলেন্সকে দেওয়ার পরে সেদিন ছিল পঁচিশে মার্চ তো আমরা রওনা দিই সকালবেলা ঢাকার উদ্দেশ্যে সরোয়ার্দী হাসপাতালে পঁচিশে মার্চ আস্তে আস্তে ছাব্বিশে মার্চ সেদিন ছিল ছুটির দিন ছাব্বিশে মার্চের কোনো বড় ডাক্তার নেই সরোয়ার্দী হাসপাতালে আমাকে আর একটা অপারেশন করে সেখান থেকে ও বলে যে পা কেটে ফেলতে হবে তারপরে ওখান থেকে আমাকে পঙ্গু হাসপাতালে রেফার করে কিন্তু ওই দিন বললাম যে আসলে চিকিৎসকের কি অবহেলা তারা বলতেছে যে র‍্যাবের ক্রসফায়ার তখন আমি লেমন কেউ জানতো না তখন জানতাম আমি সন্ত্রাস তো তখন আমাকে যে অবহেলা করলো আমি তখন ছিলাম এমার্জেন্সি রুমে সে ব্যথায় কাতর আমার পাশে কেউ আসে না কেউ কোনো ওষুধ নাই কিছু নাই আমি ব্যথায় চিল্লাইতেছি ওই দিন ছিল ছাব্বিশে মার্চ রাতে আমি ওখানেই থাকি সাতাইশে মার্চ ডাক্তার আসে তারা আমাকে ওটিতে নিয়ে যায় ওখানে আমার পায়ের একটা ব্যান্ডেজ করে এবং পা অপারেশন করে তো তারা বলতেছে পা কেটে ফেলতে হবে তো আমাকে ওয়ার্ডে আনে তখন ছিলাম আমি পঙ্গু হাসপাতালের নিচতলায় প্রিজন ছিল সাতাশি নম্বর বেডে তারপর আবার বারোটার সময় আমাকে ওটিতে নেয় সেদিন আমার পা কাটে এতদিন আমার পা ছিল, সেই 27 মার্চ থেকে আমাকে সেই পঙ্গুত্ব বরণ করতে হয় এবং আমি সেই পঙ্গু অবস্থায় জীবনযাপন।
এত কাঁদছি, পা না ধরছি এমন কোন ডাক্তার নাই।
পা কাটার পরে আমার মা আসে বরিশালের র‍্যাব অফিসে আসে। র‍্যাব অফিসে আসার পরে আমার কাছে মা যতটুকু বলছে যে সেই যে কত কষ্ট বা কি, এটা আমার মা খুব ভালো বলতে পারবে যে র‍্যাব অফিসে গিয়ে বলছে যে আমার ছেলে শুধু চিকিৎসার জন্য একটু টাকা দেন, আমরা এটা ভাগ্য মেনে নেব যে আমার বাপ ছেলে পঙ্গু হয়েছে।
এরকম একটা অবস্থাতে, এরকম একটা অমানবিক অবস্থাতে মিডিয়া কখন আসলো আপনাদের কাছে?
তো একটু মিডিয়া এখন পর্যন্ত আসে না,
এখনো মিডিয়া আসে না।
আচ্ছা,
ওই র‍্যাব অফিসে গেছে, ওরা পাওকা দিত হইয়ে 27 তারিখ পাওকা আসছে, 28 তারিখ এখানে ছিলাম, 29 তারিখ রওনা দিছি বাড়ি, 30 তারিখ যাইয়া র‍্যাব অফিসে ফজরের সময় একাল 4টার সময় যাইয়া লঞ্চ বেরছে, লঞ্চে কিন্তু উঠতেই বরিশাল রূপতরী ব্যাটালিয়ন মাঠ হয়ে যাইয়া দুয়ারে থাপ উঠ দিছি 3-4 দিয়া, একচুয়ালি 3 দিয়ে র‍্যাব দরজা মেরছে, 3 দিয়ে র‍্যাবে দরজা মেরলে কয় এত রাত্রে কোথায় দিয়েছিলাম নি, কই আমার ছেলেরে আপনার বাহিনীরে গুলি দিয়ে থইয়াইছে, এনে মেজার কই মেজারের লোক কথা কম, সেরাকারে ঘুমিত যে আতঙ্ক হইয়াছে চোখ পোষাইরম, কয় মেজারহিনী নাই ছুটিতে গেছে, আপনি 2-3 দিন পর আসেন, এই বাড়ি এসছি, বাড়ি এসছি 5 তারিখও পরীক্ষা দেবে না, ওই 5 তারিখ কান দিছে যে মানুষ ওর লগে পড়ছে হারা পরীক্ষা দিতে যায়, কই কি এসে পর তো মোর কু হইলেছে যাইছে, আমার কুলাও তো পরীক্ষা দিতে যাইছে, কেন ওই কামতে কামতে রাস্তার দিক বেরিয়েছি, রাস্তার দিক বেরিয়ে ইয়ে বাসে গেছি, বাসে উঠে বরিশাল গেছি, ওই গাড়ির মধ্যে ওই যাও যে আমার পোলাও তো পরীক্ষা দিতে, ওই 5 তারিখ দৌড়েই গেছি বরিশাল, বাসে কুঞ্জে রূপতলি নামে দৌড়ই র‍্যাব অফিস দেখি হাঁসি একটা বিধি গেয়ে গেছি যে সবের মাই গুলা পরীক্ষা দেয়, 5 তারিখ দিয়ে হাঁসি পরি ইয়ার মধ্যে দরজার সামনে র‍্যাব থারা কি এখানে কি, আমি বলে আমি যাবো ভিতরে মেজারের লোক কথা কম, এর মধ্যে দেয় র‍্যাব যায় গাড়ি চড়ে তাই যেভাবে গুলি দিচ্ছে সেই র‍্যাব ওই গাড়ির সামনে 6 জন, এখন তো আপনারা যাইতে আছেন কোথায়, আমার ছেলের গুলি দিয়ে তুই আমার ছেলের পাও কাটিয়ে লাই দিয়েছে পঙ্গুতে, এখন এই ট্রান্সফার হয়ে আইন যে শরীর যাইতে আছেন, অল্প বয়সী একটা র‍্যাবে কয় এখানে না এখানে না, আমি বলে আমি যাইতে আছি মেজারের দ্বারে, এই যাইয়া ভিতরে ঢুকছি এইরকম একটা বেল দিয়ে দিচ্ছে, একটা কার্ড দিয়ে দিচ্ছে গলায়, মায়ের নাম বাপের নাম সব ঠিকানা রাখছে, 2টি কার্ড দিচ্ছে, 2 জায়গায় দিছি খাতায়, ভিতরে যাই দেখি র‍্যাব আর র‍্যাব খালি এদিক ওদিক চাই, একটা র‍্যাব বাবা এরকম গ্লাসের ভিতরে চাইরে তুলে আয়নার বেড়া সেই নে বইয়া, এই মহিলা কারে খোঁজেন এদিক ওদিক চায়, এদিকে আসেন, এই হেদার গেছি, হেদার যাই কান্দন লইছি, তা ওর কাগজপত্র লই গেছি সব ব্যাগে, এডমিট কার্ড আনছে সেই ফটোকপি করে নিছি, ওই স্কুলের কাগজপত্র জন্ম নিমন্ত্রণ কার্ড এইসব তো সব লই গেছি, হ্যাঁ ইয়ে নিয়ে টেবিলে বাই ফিরে দিছি, হ্যাঁ মহিলার মাথায় কালাতানা ক্যাপ মাথায় এই পর্যন্ত জোতা পিডের অ্যাপ্লাই হাউল দিয়ে অক্ষরে, হ্যাঁ গ্লাসের মধ্যে বাবা কই আপনার বাহিনীরে গুলি দিয়ে থইয়েছে আমার পোলারে, 27 তারিখ পাওকাছে পঙ্গুতে এখন বর্তমানে আছে, আমার পোলার চিকিৎসা করাম কি দেয় এই পরামর্শ লই চেয়েছি আপনার দায়ে, আরো 2টি মামলায় জড়াই দিছে, এখন আমি চিকিৎসা করাম না মামলা চালামু, আমার পোলা নির্দোষী এই পরীক্ষা দেবে এই 5 তারিখে এই এডমিটে ইয়া এডমিটটা হাতে দিছি, পরীক্ষা তো শেষ এরপরে পাই চিকিৎসা করাম না আমি এখন কেস চালামু, আমার মৃত 2টি মামলায় জড়াই দিছে, এই কই এসে টেলিফোন করছি কার লগে জানি কথা কইছে, কথা কই এর পর আমার বয়স হইয়া বিচার আছে অফিস অফিস এর মধ্যে গুজি ফুজি আইছে, আইয়ে কয় যান খালা নামাজ কালাম পড়েন যাইয়া আমার হাতে কিছু নাই, আইয়ে কই দিছে আমারে, সেই সময় ওই রূপতলির দিয়ে গাড়ি চুর দিয়া এলো, ওই গাড়ির দেয়া নাম মনে মনে কই যে আমার পোলা দেয় খালি চাকরির জন্য পেপার পরে চাকরি দেবে, হেয়ে যদি বাড়ি বই পেপার পরে পায় তো উদ্দীপনে চাকরি লইছে, হ্যাঁ দেয় কোনখানে লোক নেবে হ্যাঁ দেয় পেপারে পাইছে, তো মুই যে পেপার ছাপাম পেপার ছাপাই কোনখানে হেই খুঁজবো, এই ওই বাসে বই এই জ্ঞান দাইছে, আইয়ে জালকারি আইয়ে নামছি, নামে এখন ওই একসাথে আর ইয়ার দোকানে দোকানে জিগে এই পেপার ছাপাই কোনখানে, পেপার ছাপাই নিয়ে অফিসের যে পেরেসকালাক পাই হ্যাঁও জানতাম না, মনে হয় 10 কিলো আসছি দোকানে জিগেতে জিগে 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 যাই দিয়ে পেপার ছাপাই নিয়ে অফিস বন্ধ একটা ঠিক দুবার 1টা বাজে, একটু বলা ছোট রাখা গে কয় আনতি কি এম্বলে এরম এহিনে পেপার ছাপায় না লোকে কয় হয় যার যে ভাত খাই গেছে, এই গেছি একজনের বাড়ি আটতে 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 পাও বেতা বিষেই গেছে, হের বাড়ি যেই দেয় কি হারমোনিয়াম বাজায় হ্যার বল কই আপনার স্বামী হরে কি কয় সাংবাদিক এম্বল হের নাম্বারটা দেন, নাম্বারটা দিয়ে ফোন করছি কোথায় কয় ফায়ার সার্ভিসের হইনি আইসি হইয়া নেই বাবরি সুল এইরম, আমার কিছু অনুদান দেন, পোলার একটা চাকরি দেন, আর পোলার ডাক্তার দেখেন, ইয়ার একটা আবেদন কপি লিখতে পাঠাই দেন। এই আমি লিখতে পাঠাই দিছি কপি কন্টিনিউয়ালি খাসি খার যে বই রয়েছি, সেই পর্যায়ে এবার ওই প্রেস ক্লাব খোলসে আইয়াইছি। আই ওই প্রথম আলো একটা শিখদের হেরে দেয় বই কম্পিউটার চালাই আজাই খারাই শিখবার কি মহিলা আসছেন কেন? এই আমি কান্দন লইছি, কয় আমার পোলার র্যাপে গুলি দিয়েছে, এই দেখেন আমার পোলা কলেজ ছাত্র এই পাঁচ তারিখ পরীক্ষা দেবে, চিকিৎসা চালাম না মামলা চালাম, আরো দুইটা মামলায় দিয়েছে আমার পোলা পরীক্ষার্থী হের নামে একটা অস্ত্র মামলা দিয়েছে। এই হেরা এখন ওই সব কিছু হনে কোন সময় কটার সময় একজন এদিকে কাল শুনলাম ওর গায়ে লাল জামা আর র্যাবে গাড়ি গুলি দিতে গেছে, হের গায়ে লাল গেঞ্জি এই জন্য গুলি দিয়েছে, এটা দিয়ে করে রই নিবি কালকে শুনছি আরেকবার উদ্দি কয়। এই কয় আপনার বাড়ি যাব, আমার দিয়ে 500 টাকা আনলে ওই ভাঙ্গি নিয়ে একশো রাড়ি টাকা 500 বাইরে যে দিছি আকাশিকদের দেহে টাকা 500 নেই নাই, কয় টাকা লাগবে না আমরা আপনার এলাকায় যাইতেছি। হেরা আমাদের এলাকায় মোটর সাইকেল চালাই গেছে রাজাপুর, তুমি যেই ফোন দিয়েছো যে আপনি কোথায়, মুই গেছি উকিলের দ্বারা মামলা করবো। এন চাইছে যে উকিলের লোক কথা কইছি, হেরা কিছু ভালো মন্দ কয় নাই, একজনে কয় কাল সকালে আইন এর মধ্যে ওই আকাশিকদের ফোন দিয়েছে যে আপনি কোথায়, আমি বললাম জালকারি, তো আমরা দিই আপনার বাড়ি যাই তত্ত্বই আন। এই ইঁদুর গড়ি নামে যত মানুষের দিয়ে জিগেছে সবাই তো ওই যে পোলাডায় লেহাই পরে ওইরকম করে ব্যস্ত তো যাবে না।
হ্যাঁ, এবং তারপরে ওই রিপোর্টটা কবে, তার পরের দিন এসেছিল প্রথম আলোতে কেমন?
5 তারিখে তো আমার পরীক্ষা, 5 তারিখে আমার বাড়ি আসে,
6 তারিখ রিপোর্ট
হয়েছে, পরের দিনের রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। এবং তারপরের ইতিহাস সবকিছু বাংলাদেশের মানুষ জানে, সবার আগে প্রথম আলোতে রিপোর্টটা হয় এবং তারপরে একের পর এক ধারাবাহিক ভাবে প্রথম আলো আপনাদের সাথে ছিল।
তারপর যখন 6 তারিখে প্রথম আলোতে হয়, এর আগে আইন ও সালিশকেন্দ্র থেকে লোক যায়, তার কিছুক্ষণ পরে আমি যে ওই ত্রিজন ছেলে ছিলাম কাউকে আমাকে যাইতে দিন, ওর ভিতরে আমি অনেক কষ্টে ছিলাম, আমাকে পুলিশ পাহারায় ছিল, র্যাব পাহারায় ছিল, তো আমাকে কাউকে যাইতে দিত না, আমাকে কিছু খাইতে দিত না কারো কিছু, তো অত্যন্ত কষ্টে কাটে সেই দিনগুলো। সেই দিনগুলোর কথা মনে করলে আসলে চোখে পানি নাই, এই জন্য আসে না। তারপরে যে ডক্টর মিজানুর রহমান মানবাধিকার কমিশন স্যার, উনি যখন আসে তখন গেট খুলে দেয়, তো তার সাথে যে মিডিয়া গুলো যায় ওই থেকেই শুরু হয় যে মিডিয়ার কাছে।
তারপরে তো আপনাকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গিয়েছে, র‍্যাবের ইয়েতে সবকিছু আমরা জেনেছি।
ওই দিন যে আমি মানে আমার ওখানে যে চিকিৎসায় থাকি কিছুদিন এক মাস, তো এটা আমার মনে নাই, আমাকে জোর করে অসুস্থ অবস্থা আমাকে নাম কেটে আমাকে সেই জালকাঠি জেলখানা নিয়ে যাওয়া হয় পুলিশ। ওখান থেকে রাত্র 12টা আমাকে জেলখানায় ঢুকায়, রাত্র 1টার সময় আমাকে বরিশাল জেলখানায় নিয়ে যায়। ওখান থেকে আমাকে বরিশাল জেলখানায় না রাখে যে অসুস্থকে রাখা যাবে না, আমাকে আবার বরিশাল সে হাসপাতালের প্রিজন সেলে রাখে। ওখান থেকে হাইকোর্টে জামিন করে আমাকে আবার ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে আসে, ওখান থেকে আবার আমি চিকিৎসা নিই, এবং ওখান থেকে আবার আমাকে বলে যে চিকিৎসা শেষ হয়ে গেছে এইগুলো বলতেছে। তারপর আবার আমি 100 ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ওখানে আসে চিকিৎসার জন্য, ফিজিওথেরাপি এবং ফিজিক্যাল যে আমার শারীরিক চিকিৎসা ওখানে দেয়।
এটা তো চড়াই উত্তরের ব্যাপারটা আমরা জানলাম যে সবচেয়ে বিপদের মুহূর্তে যে সময়টাতে ছিলেন আপনি, একমাত্র আল্লাহ ছাড়া আপনার মা ছাড়া আপনার পাশে এই মুহূর্তে কেউ ছিল না, এবং এক পর্যায়ে আপনার মার দৌড়াদৌড়ি, আপনার মার আপ্রাণ চেষ্টা, নিজের জীবন হাতে নিয়ে চেষ্টা করার ফলে মিডিয়া, অন্যান্য লোকজন, যেটা পুলিশ বলেন বা যারাই আপনাদেরকে সাহায্য করেছে, তারা আপনার মার অবদানের জন্য সাহায্যটা করেছে। আপনি কখন মোটামুটি আশ্বস্ত হতে পারলেন যে আপনার পিছনে সারা দেশের মানুষ আছে, এই সময়টা কখন ছিল?
যখন আমাকে হাইকোর্ট থেকে জামিন দেয় এবং জামিনের পরে যখন আমি বের হয়ে আসি যে প্রিজন সেল থেকে, তখন দেখতেছি অগণিত মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়েছে, এবং আবার যখন আমি পঙ্গু হাসপাতালে আসি তখন অনেক মানুষ আমাকে দেখতে আসে। এর ভিতরে গ্যান্ডারিয়া সবুর কাকা নামে এক লোক ছিল, উনি কিছু গেঞ্জি নিয়ে আসে। মিরপুরে একটা সীমা নামে একটা মেয়ে আছে, ও আমার জন্য বাচ্চার চান্দে নিয়ে আসতো। শ্যামলিতে রেজাউল নামে একটা লোক ছিল, ও আমাকে ভাত রান্না করে নিয়ে আসতো। তারপরে বাণিজ্যিক এলাকা কোথায় এটা হলো মতিঝিল থেকে একটা কাকা আছে, উনি আমাকে অনেক সময় অনেক অনুষ্ঠানে উনি আমাকে অনেক হেল্প করে। আবার মিরপুরে একটা আন্টি আছে শামসুল নাহার নামে, মানে এইভাবে কিছু কিছু লোকে আমাকে অনেক হেল্প করে। এই তখন থেকে বুঝতে পারছি যে আসলে মনে হয় মানুষ আমাকে, বাংলাদেশের 16 কোটি মানুষের মনে হয় আমার জন্য দোয়া করে। আল্লাহ, আমি মনে হয় আজকে আমি মনে হয় জেলে যাব না, আমি মনে হয় নির্দোষ প্রমাণিত হয় আমি মনে আবার সেই লেখাপড়া স্থানে ফিরে যেতে পারবো।
এক্স্যাক্টলি, আমরা একবারে প্রেজেন্ট সিচুয়েশনে আসতে চাই। আপনার মামলার বর্তমানে কি অবস্থা? আমরা জেনেছি এখন মামলাটা র‍্যাব থেকে প্রত্যাহার করা হয়েছে।
জি, এখন আমাকে মামলার থেকে মানে অনেক চেষ্টায় মায়ের চেয়ে অজস্র চোখের পানির আপ্রাণ চেষ্টায় আপনি যেটা বলছেন সেই চেষ্টায় এবং আইন ও সালিশ কেন্দ্র আইনি লড়াইয়ে এবং মিডিয়াদের এই অপরাধটাকে বারবার তুলে ধরার কারণে এবং মানবাধিকার কমিশন ডক্টর মিজানুর রহমান স্যারের আপ্রাণ চেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর স্যার সে আমার মামলাটা প্রত্যাহার করে। কিন্তু আমার এই যে পা যাওয়ার যে কষ্ট তার থেকেও বেশি কষ্ট ছিল যে এই আড়াইটে বছর যে আমাকে নিয়ে টানা হয়েছে এক পা নিয়েও কুটের বারান্দায় গিয়ে দাঁড়ানো, সে প্রতি মাসে একবার হাজিরা দেওয়া, গাড়িতে বসে বসে সেই ভাঙ্গা রাস্তায় আমাকে যাওয়া, সেই পাটা যাওয়ার থেকেও কষ্টটা ছিল এই হয়রানিমূলক কষ্টটা ছিল সবচেয়ে বেশি। তারপরও মিজানুর রহমান স্যারের চেষ্টায় সকলের চেষ্টায় আমার মামলাটা থেকে মুক্তি। কিন্তু এখানে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছে আমাকে মামলা থেকে মুক্তি দিচ্ছে এই জন্য আমি অনেক খুশি, এরকম খুশি মনে আমার জীবনে আর আনন্দ ছিল না। আমার জীবনের গল্পটা আমি আপনার কাছে বলছি কিন্তু এরকম আনন্দের দিন আমার কিন্তু একটাও ছিল না, সব সময় কষ্টের দিনগুলোই ছিল, ওই দিনও ছিল আমার সবচেয়ে আনন্দের দিন। কিন্তু তারপরও যে আমি মিডিয়ার সামনে পরে দেখতে পেলাম যে মহিউদ্দিন খান স্যার বললেন চাষের লিমনকে আমরা মুক্তি দিয়েছি, মামলা থেকে প্রত্যাহার করেছি, কিন্তু লিমনকে আমরা আরেকবার তাকে সুযোগ দিয়েছি, এবং আমি যখন র‍্যাবের বিচার চাই তখন সে বলছে যে আসলে র‍্যাবের বিচার করা এটা দরকার নাই, তাকে মনে রাখতে হবে তাকে যেভাবে আমরা উদ্ধার করেছি। কিন্তু আমি মনে করি যে স্যার যে এই যে আমাকে এখানে যে একটু বলছে তাকে আর একবার সুযোগ দিয়েছে, এর মানে কি এই যে আমি অপরাধী ছিলাম না, আমাকে ক্ষমা করে দিয়েছে। এবং 494 ধারা অনুযায়ী সে বলছে যে লিমন সে কিশোর, 16 বছর বয়সে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তার জন্য সে কম বয়স এবং সে পঙ্গু, এর জন্য তাকে মামলা থেকে প্রত্যাহার করা হলো। কিন্তু স্যার এই কথাটা আমার খুবই দুঃখজনক কথা, কিন্তু আমি মনে করি 16 কোটি মানুষের জয়, 16 কোটি মানুষের দোয়া, মিডিয়া এবং আমি আইনি লড়াই এবং মিজানুর রহমান স্যারের আপ্রাণ চেষ্টায় এই এই জয়টা হয়েছে। এই জন্য
নিঃসন্দেহে আপনি আজকে যেভাবে আপনার জীবনের গল্পটা তুলে ধরলেন, আপনার র‍্যাবের যে গুলি এবং আপনাকে নিয়ে টানা হাঁচড়া গুলো হচ্ছে, বিভিন্ন আইনি লড়াই হচ্ছে, সেগুলো তো আমরা পত্র পত্রিকায় পড়েছি, কিন্তু আপনার জীবনের এই যে কাহিনীগুলো পুঙ্খানুপুঙ্খ যে কাহিনীগুলো সেগুলো তো আমার মনে হয় যে ফার্স্ট টাইম কোনো মিডিয়াতে প্রথম আসলো।
জি জি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম, এবং এই জন্যই আমি ধন্যবাদ জানাই এবিসি রেডিও কে, হ্যালো 8920 কে, যে আমাকে আমার মাকে যে আমার এই যে দুঃখের কষ্ট কথাগুলো এবং সেই জীবন শুরু থেকে এখন এই পর্যন্ত আমার কথাগুলো বলার জন্য সুযোগ দিয়েছে, এজন্য আমি এবিসি রেডিওকে অসংখ্য ধন্যবাদ।
আন্টি, আপনার কাছে শেষে আসতে চাই, আপনার মতো মা তো আসলে এটা আসলে উপরওয়ালার অনেক বড় বলতে পারি যে আশীর্বাদ, এবং আপনার অক্ষর জ্ঞান সম্পর্কে আমি জানি না, কিন্তু সন্তানের প্রতি আপনার যে দয়া, সন্তানের পড়াশোনার প্রতি আপনার যে মানে আগ্রহ, সেই জায়গাটা থেকে আপনাকে বাংলাদেশের মানুষ অনেক অনেক বেশি স্যালুট করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন লেমনের কি অবস্থা, লেমন পড়াশোনার ব্যাপারে বা আপনাদের পারিবারিক কি অবস্থা, আপনারা সামনের দিনে কি চিন্তা করছেন?
আমি চিন্তা করছি আমার ছেলের লেখাপড়ার চিন্তা, এটা প্রধানমন্ত্রী দেখবে বা সরকারি লোকে পঙ্গু বানাইছে, এই কেডা দায়িত্ব নেবে আমার ছেলের লেখাপড়া চালাই যামু, লেখাপড়া শেষে চাকরি করামু, আমার জীবনে আশা ছিল যে বলা যখন আমার ছোট্ট লেদা আলে এইরকম প্রসব করছে, এত কষ্ট হয়েছে কা, আমার আপন শাশুড়ি নেই, আমার আপন শাশুড়ি থাকলে কয়তো যে নাতি হয়েছে আমি দুইটে বিছনে দিই বা দুখান খাতা দিই দুখান তেনা দিই, ওই পোলা যখন মরছে এইরম গায়ের খোট খুললে তার মুখের উপরে দিয়ে গুমলাইছি, এরপর পরনের খোট খুললে গুমলাইছি, এরপর মতলে পর মুখের জায়গায় আমি রয়েছি, আমার হুগনো জায়গায় পোলা গুমলাইছি, এই লিমনের এই করে মানুষ করছি। লিমন যখন রঙের কাজ করে ফোন দিছি হরকিকে, আমি 18 তলায় রং করি, কান্দন লাগছি বাবা তোর ওদের তোর রং করা লাগবে না, আমি খোট পাচ্ছি খরচ করবো তার তোর ভর্তি আইয়ে।
এখন আপনাদের হাতে ভবিষ্যতে লিমন টাকা পয়সা বা এরকম কিছু কি আছে যেটা দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন ঠিক মতো? সত্যি বলতে
না, টাকা পয়সা কেউ, আমি সেদিনকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছি স্যার আপনাদের টাকা নিতে আইছি, কয়েক টাকা দেবেন হেই লই যাবো, সেটা চাইছি ওই গ্রামের মানুষে এখন কাপড় দিতে ঈদের সময় আল্লাহর হস্তে আর কুরবানিতে একটু মাংস দিতে কয় কি কয় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি আমরা, কয় ডক্টর মিজানুর রহমান কোটি কোটি টাকা দিয়ে দিছে, এবার 1 কেজি মাংস 300 টাকায় কিনছি, জামাইয়েছি মাইয়েছে, একখান মাংস কেউ দে নাই আর একখান কাপড় কেউ আল্লাহর হস্তে দে নাই, আজ যে কাপড় পিনতে নাইছি ওই কাপড় দিয়ে গণস্বাস্থ্যের ডাক্তার সোহেল স্যারে আমার কাপড় চোপড় দেখছি তা হেগো তিন গেল আমাকে বাড়ি দেখিয়েছে আমাকে ফ্যামিলি,
এই যে কাপড়টা আপনি পরে
এই কাপড়টা দেশে গেন্দারিয়ার এক কাকা, ও কাকা বলে মার্কেট করে কোন জানি দোকান আছে, জীবনেও দেখি নেহরে
সেই দুইটা কাপড় দিছে, আর যে কাপড়টা পিনদেশ নাইছি ওই কাপড়টা দিছে গণস্বাস্থ্যের সোহেল ডাক্তার। কিন্তু এই মহাজনে গেছে কিন্তু কেডা কি দিছে আমি কইছি মিজানুর রহমানের যে কি দিয়েছেন হ্যাঁ তো আপনিই জানেন,
আমার ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আজকে আমি র‍্যাবের মামলা থেকে মুক্তি, এটা আমার জন্য খুবই একটা খুশির কথা যে দীর্ঘ আড়াই বছর লড়াইয়ের পরে আমার মামলা থেকে অব্যাহতি দিল। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি অনেকবার দেখা করতে চেষ্টা করেছি কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। তো আমি আশা করি আমার দায়িত্বটা যেন রাষ্ট্র নেয় এবং আমি যেন সুন্দর সুস্থভাবে লেখাপড়া করতে পারি, মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারি, মানুষকে যেন দেখাইতে পারি যে সেই পঙ্গুলি মন আজকে কোথায়। এই জন্য জানি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাকে মামলাগুলো প্রত্যাহার করছে তিনি যেন দায়িত্বগুলো নেন এবং তার সাথে সাথে আজকে আমাকে যারা অন্যায় ভাবে যে দোষী র‍্যাবরা পায়ে অস্ত্র ঠিকিয়ে 16 বছরের কিশোর লিমনের মতো লিমনকে গুলি করে ঘরে ঘরে তার লিমন তৈরি করতে চায়, আমি চাই এই দোষী র‍্যাবদেরকে চিহ্নিত করে তাদের বিচারে আওতা আনা হোক। এবং এই যে আমার লড়াই ছিল এই লড়াইটা আমার লড়াই ছিল না, কারণ আমি যে লড়াই করছি এই লড়াই করে আমি আমার পা ফিরে পেতাম না। আমি এই লড়াই করে আমি হাজারো লিমনের পা ফিরিয়ে দিতে পারছি যে আজকে অন্য কাউকে গুলি করতে গেলে তারা এই জিনিসটা মনে করবে যে আজকে আমি এক লিমনকে গুলি করে আজকে আমাদের শাস্তি পেতে হয়, যেন তাদের শাস্তি দেখে যেন মানুষ জানতে পারে যে আইন সবার ঊর্ধ্বে, অপরাধ করলে কখনো পার পাওয়া যায় না, অপরাধ করলে তার অবশ্যই শাস্তি আছে। আর যদি তারা আজকে অপরাধ করে বারবার পার পেয়ে যায় তাহলে আজকে হাজারো লিমন আমার মতো পঙ্গু হয়ে তার জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য চাই আমি দোষী র‍্যাবদের শাস্তির আওতায় আনা হোক।
প্রিয় শ্রোতা, যে রিপোর্টারের হাত ধরে প্রথম লিমনের খবরটি প্রকাশ পায় গণমাধ্যমে তিনি হচ্ছেন দৈনিক প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আকাশ শিকদার। আমরা এই মুহূর্তে সেই ঝালকাঠি প্রতিনিধির সাথে কথা বলবো। এই পার্টি ডিল করছে শাকিল। হ্যাঁ শাকিল।
আকাশ, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম, হ্যালো এইট নাইন টু জিরো অনুষ্ঠান থেকে, আমার নাম শাকিল। লিমনকে নিয়ে প্রথম রিপোর্টটা আপনি বোধহয় করেছিলেন এবং জাতীয় দৈনিকে যেটা প্রথম আলোতে প্রচার হয়েছিল, তো এই যে রিপোর্ট করতে গিয়ে আপনি আসলে কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, এটা তো একটা ঝুঁকিরও ব্যাপার ছিল, তো এই ঝুঁকিটা আপনি নিলেন, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম।
আমার উপরে বিভিন্ন দিক থেকে চাপ এসেছিল, ঝালকাঠি থেকে ঢাকায় যাই, প্রায় আমি এক মাস ঢাকাতে ছিলাম। র‍্যাবের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল, র‍্যাব যেভাবে বলেছে সেটাই সত্য, স্থানীয় একজন সাংবাদিক অর্থাৎ আমার নাম ধরেই বলেছে যে তিনি এই ঘটনাটা ফুলিয়ে ফাঁপিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই সংবাদটি প্রকাশ করেছে। এবং সেই সংবাদ সম্মেলনের পরই বিভিন্ন ভাবে আমার কাছে তথ্য আসে যে আমাকেও র‍্যাব ধরে যে কোনো ভাবে নির্যাতন করতে পারে বা আমাকে গুম করতে পারে। তো সে কারণে আমার অফিস এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে প্রায় 15 দিন আত্মগোপনে থাকতে বলেছিল এবং আমি মোবাইল টোবাইল বন্ধ করে প্রায় 15 থেকে 20 দিন আত্মগোপনে ছিলাম।
আপনি তো দীর্ঘদিন ধরে চেষ্টা চালালেন এই মামলাটা যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, লিমনের পাশে দাঁড়িয়েছেন, মামলা প্রত্যাহারের এই কথাটি শুনে আপনার আসলে অনুভূতি কি?
আমার খুবই ভালো লেগেছে, কারণ বিগত প্রায় 2.5 বছর লিমনের বিষয়টা নিয়ে আমরা লেখালেখি করেছি, তাকে র‍্যাব অন্যায়ভাবে গুলি করেছে, অবশেষে যখন আমরা খবরটি পেলাম যে তার মামলা প্রত্যাহার করার সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছি এবং এ ধরনের অপরাধ হয়তো ভবিষ্যতে আর ঘটবে না।
আকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের হ্যালো এইট নাইন টু জিরো অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনি ভালো থাকবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ধন্যবাদ শাকিল। প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল লেমনের জীবনের গল্প। শেষ হলো না, আমি বরং বলতে চাই শুরু হলো। শুরু হলো এই অর্থে যে যে লেমন একটা কাঁটা তারের মধ্যে ছিল, যে লেমনটা একটা অন্যায় অবিচারের মধ্যে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছিল লিমনকে, সেই লিমন সেই জায়গাটা থেকে বের হয়ে এসছে, তার মানে লিমনের নতুন একটা জীবন শুরু হলো। কিন্তু লিমনের হাতে আসলে পুঁজিটা কি দিয়ে শুরু করবে লেমন? লেমনের একটা সময় দুটো পা ছিল, লেমনের দুটো হাত এখনো আছে কিন্তু পা একটা। এই দুটো পা দিয়ে লেমন রোদের সাথে লড়াই করত, লেমন সেই উঁচু উঁচু সুপুরি গাছের সাথে লড়াই করত, করে একটা দুটো টাকা রোজগার করত, সেটা দিয়ে পড়ত। আজকে লেমনের পাশে কে দাঁড়াবে? মানুষের ধারণা হয়ে গিয়েছে যে এত এত লড়াই যেহেতু হয়েছে, লাখ লাখ টাকা ওর পাশে আছে কিংবা ওকে বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা ওকে সাহায্য করেছে, বাস্তবিক অর্থ হচ্ছে ওর আসলে কিছুই নেই। ও শুধুমাত্র লড়াই পেয়েছে, বাংলাদেশের মানুষের দোয়া ছিল ওর পেছনে এবং ওর মার যে দোয়া ছিল, ডেডিকেশন ছিল, সেটার কারণে। কিন্তু সামনের দিনগুলো আসলে লেমন এই যে গরিবী অবস্থা, সেই গরিবী অবস্থার যে কাঁটাতার, সেই কাঁটাতার ছিঁড়ে কিভাবে বের হয়ে আসবে সেই উপায়টা আমাদের কারোরই জানা নেই।
আমরা এই পর্যায়ে কথা বলতে চাই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের সাথে, এবং তার কথা শোনার পরপরই লেমনের এই জীবনের গল্পের পার্টটি শেষ হবে। এই পার্টটি ডিল করছে হ্যালো ইট 920 টিম মেম্বার শাকিল।
আসসালামু আলাইকুম স্যার, হ্যালো ইট 920 থেকে বলছিলাম স্যার, আমার নাম হচ্ছে শাকিল, লিমন তার মাকে নিয়ে এসছে আমাদের এই অনুষ্ঠানে। লিমনের সঙ্গে সবসময় আপনি ছিলেন, ওর মামলাটা প্রত্যাহার করে নিল, এই ক্ষেত্রে আপনার অনুভূতি কি স্যার?
লিমনের বিরুদ্ধে যে মামলা সেটা হয়রানিমূলক মিথ্যা মামলা, এবং একজন নাগরিককে এভাবে কোন রাষ্ট্র হয়রানি করতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশন হিসেবে আমাদের উপরে অর্পিত দায়িত্ব যে এরকম একজন নাগরিকের পাশে আমরা দাঁড়াবো, তাকে সাহায্য দেব, সমর্থন দেব, তাকে হয়রানি থেকে মুক্তির চেষ্টা করে যাব। আমরা শুধুমাত্র আমাদের অর্পিত দায়িত্বটি পালন করার চেষ্টা করেছি এবং আনন্দিত হয়েছি রাষ্ট্র মানবিকতার পরিচয় দিয়েছে, রাষ্ট্র যে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে। তার জন্য শুধু সরকার বা রাষ্ট্রকে নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রকিবউদ্দিন খান
এবং আজও পর্যন্ত যেহেতু এখন তার একটা পা নেই, তার বাকি জীবনটা কিভাবে চলবে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে লিমনের দায়িত্ব আসলে কে নিবে, এই ক্ষেত্রে রাষ্ট্রের কি ভূমিকা হতে পারে?
লিমনের মামলাগুলো প্রত্যাহারের মাধ্যমে তার একটি প্রাথমিক বিজয় হয়েছে এবং প্রথম স্পষ্টটি সবেমাত্র আমরা এটি উঠেছি। এখন দ্বিতীয় পর্বটি প্রধানত হবে লিমনকে কিভাবে পুনর্বাসন করা যায়। শিক্ষা জীবন সমাপ্ত করতে হবে, তারপর ভবিষ্যৎ কর্মজীবন সে প্রবেশ করবে, সেখানে এক ধরনের নিশ্চয়তা। এখানে রাষ্ট্রের অবশ্যই একটি বড় ধরনের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বলে আমরা মনে করি। রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, ভবিষ্যৎ কর্মজীবনের কিছুটা হলেও নিশ্চয়তা দিতে হবে। তবে আমাদের তৃতীয় বিশ্বে রাষ্ট্রের কাছে অনেক প্রত্যাশা থাকলেও সবসময় এগুলো রাষ্ট্রের কাছ থেকে পাই না, এবং সেখানে আমাদের বেসরকারি যে খাত রয়েছে, ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠান রয়েছে, এমনকি ব্যক্তিগতভাবে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, আমি প্রত্যেকের কাছে আবেদন করবো যে তারা যেন আমাদের এই কিশোরের পাশে এসে দাঁড়ান। এবং এখন যেহেতু সেই নির্দোষ প্রমাণিত, যে কেউ এখন এগিয়ে আসতে পারে, আমরা সকলে যদি সম্মিলিত ভাবে যদি চেষ্টা করি, তাহলে লিমন নামক এই কিশোরটিকে আমরা তার সামগ্রিক ভাবে আমরা নিশ্চিত ব্যবস্থা করতে সক্ষম হব।
স্যার, আমরা এবিসি রেডিও এবং আমাদের এই প্রোগ্রাম হ্যালো ইট 920 এই মুহূর্তে লাখো শ্রোতা শুনছে, এবং আমাদের এই অনুষ্ঠানের শ্রোতাদের সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা?
দেশকর শ্রোতা, এবিসি রেডিওর অনুষ্ঠানে শুনছেন, মাধ্যমে আমি প্রথমেই এবিসি রেডিওকে অনুষ্ঠানের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমি অগণিত শ্রোতা বৃন্দ যারা রয়েছেন, আপনাদের সকলের কাছে আমি মিনতি করছি যে আসুন না আমরা সকলে মিলে দেখি একজনমাত্র কিশোর যে পঙ্গুতে বরণ করতে হয়েছে একটা মানবিক ত্রুটির কারণে, ভুলের কারণে, আমরা সকলে মিলে আসুন ওর পাশে দাঁড়াই, দেখি না আমরা ওকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে সকলে মিলে নিয়ে যেতে পারি কিনা। এবং লিমন তার যে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন সে সারা জীবন মৃত্যুতে রেখে দিয়েছিল, ওর মার যে বেদনা, যে কান্না, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, এই মিনতি আপনাদের সকলের কাছে এবিসি রেডিওর মাধ্যমে আমি আজকে রাখছি।
লিমন যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নটা যেন ঝরে না যায়, নষ্ট হয়ে না যায়, সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয়, লিমন যেন অনেক বেশি সুখে থাকে এবং ভালো থাকে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, হ্যালো ইট 920 এর পক্ষ থেকে।
আপনাকে ধন্যবাদ, অশেষ
ধন্যবাদ শাকিল। প্রিয় শ্রোতা, এই হলো লিমনের জীবনের গল্প। আমরা একটু পরে আবারও ফিরে আসছি হ্যালো ইট 920 তে। গত সপ্তাহে নুরি এসেছিল আমাদের সাথে, নুরিকে কে কি বলেছেন, নুরির জীবনের গল্প নিয়ে কার কি রকম প্রতিক্রিয়া, সবকিছু নিয়ে আমরা ফিরে আসবো। এবং একই সাথে একটু পরে আমরা ফিরতে চাই লিমনের এই গল্প জানার পরে কে কি বলেছেন আমাদের ফেসবুকে, সেই সব প্রতিক্রিয়া নিয়ে। সাথেই থাকুন।
সুখ তুমি পাও সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কামাল তারই কান্দাও, ও দয়াল যেজন তোমার দয়ার কামাল তারই কান্দাও, দয়াল কি সুখ তুমি পাও সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কানন তারই কান্দা ও দয়াল যেজন তোমার দয়ার কানন তারই কান্দা দয়াল কি সুখ তুমি পাও চিনী মার চোখের পানি না শুকাইতে চোখে বকুলে ভাসাইলা তারে পুত্র হারা শোকে দয়াল চিনী মার চোখের পানি না শুকাইতে চোখে অকুলে ভাসাইলা তারে পুত্র হারা শোকে দুঃখের তুমি যার সহায় তার কি হবে উপায় বুকের মানিক বুকে আবার ফিরাইয়া দাও ও দয়াল যেজন তোমার দয়ার কানন তারই কান্দাও দয়াল কি সুখ তুমি পাও স্বপন পুরা গেল নিদারুণ গুণে দয়াল বিরহিনীর মনে আশা রইয়া গেল মনে সোনার স্বপন পুরা গেল নিদারুণ গুণে আশার আলো জেলে দাও তার পানে ফিরা চাও অভাগিনীর বুকের জ্বালা জুড়াইয়া দাও ও দয়াল যেজন তোমার দয়ার কানন তারই কান্দাও দয়াল কি সুখ তুমি পাও সুখের ঘরে আগুন যেজন তোমার দয়ার কানন তারই কান্দাও ও দয়াল যেজন তোমার দয়ার কানন তার
হ্যালো 8920
একেবারে 51 হচ্ছে সময় আর একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম মেম্বার শাকিল এবং আরো অন্যান্য সবাই প্রিয় শ্রোতা হাজার হাজার কমেন্টসে ভরে গিয়েছে আমাদের ফেসবুক আজকে সারা রাত বসে থেকেও সেটি পড়া সম্ভব নয় আপনি চাইলে আমাদের ফেসবুকে এসে কমেন্টস গুলো দেখতে পারেন আমি দুই একটি পড়ছি সিফাতি মঞ্জুর সন্দীপ আমাদেরকে লিখেছে সরাসরি প্রথম লিমনের ব্যক্তিগত কথা শুনতে পাচ্ছি আসলে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন কথাবার্তা উঠে এসছে তাই ধন্যবাদ আরজি কিবরিয়া এবং এবিসি রেডিওর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাব্বানি হোসেন লিখেছে কিবরিয়া ভাই এই স্টোরি বিশ্বাস করতে পারছি না যে লেমন ভাই এতটা কষ্ট করেছে আমরা রেডিও না শুনলে জানতে পারতাম না আতিক মাহমুদ লিখেছে আল্লাহ তোমার মঙ্গল করুন এরকম হাজার হাজার কমেন্টস আমাদের ফেসবুক ভরে গিয়েছে আপনি চাইলে এখন গিয়ে দেখতে পারেন বা কালকে সকালেও দেখতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920 আমি আবারও বলছি www.facebook.com/hello8920 শেষের দিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান যে কথাটি বলেছেন এটাই হচ্ছে আমাদের হ্যালো 8920 আজকের মেসেজ সবার জন্য সেটা হচ্ছে সবাই সবার সমর্থ নিয়ে এই ছেলেটির যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণে যেন আমরা এগিয়ে আসতে পারি গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন নুরি নুরিকে নিয়ে কে কি কমেন্টস করেছে কে কি মন্তব্য করেছে চলুন একটু শোনা যাক
হ্যালো 8920
আমি মোহাম্মদ আব্বাস বলছি ফার্মগেট থেকে। আমি বলতে চাচ্ছি যে কালকে যে মেয়েটা আসছিল, আমার বয়স 20 বছর, আমি একটা রেস্টুরেন্টে জব করি, সে যদি আমাকে বিয়ে করতে ইচ্ছুক থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই।
আমার নাম রিকি, আমি ফতুল্লা থেকে কল করেছি। নুরি আপু সম্পর্কে যা বলতে চাই সেটি হচ্ছে, এখানে আসলে পুরোপুরি ভাবে নুরি আপু কিংবা নুরি আপুর মার কোনো দোষই নেই, সে আসলে কারো দোষই নেই, হয়তো একটা ভুলের জন্য, কারো ভুলের জন্য এটা হয়েছে। তো নুরি আপুকে আমি এটাই বললাম যে আপনি বুঝে হারাবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন আর সামনের দিকে আগায় যান। তাকে আমি পুরো বাংলাদেশের পক্ষ থেকে সেলুট জানাতে চাই, কারণ তার মতো মহৎ প্রাণ একজন মানুষের জন্য একটি ময়ূর জীবন বদলে দিতে পারত। ধন্যবাদ।
হামিদ বলছি কুমিল্লা থেকে। নুরি আপু যে গল্পটা শুনলাম সেটা আমার কাছে খুবই কষ্টজনক হলো, কিন্তু সে এতটুক পর্যন্ত গিয়ে আসে, কিন্তু নিজের ভুলটা নিজেই করেছে, প্লাস হাঁসের ডিম বিক্রি করে দেশ থেকে আসছে, সেটা কিন্তু আমার কাছে খুবই খারাপ। আজকে উনি এই পথে, এটা ওনার দুর্ভাগ্য।
আমি জোনাকি অ্যাক্টার নিজ উত্তর শাহজাহানপুর ঢাকা থেকে বলছি। আমার ফোন নাম্বার, মানুষের বাস্তব জীবন যে এত বিচিত্র, আমি নড়িয়াপুর গল্পটি না শুনলে বুঝতাম না। প্রার্থনা রইল নড়িয়াপুর জন্য, তার বাকি জীবন যেন অনেক অনেক উজ্জ্বল হয়। ধন্যবাদ সবাইকে।
আমার নাম আরিফ, নড়িয়াপুর যে কাহিনী শুনলাম খুবই দুঃখজনক লাগছে। তার থেকে বেশি দুঃখজনক হয়েছেন বাংলাদেশের কিছু এনজিও আছে যারা গরিব মানুষের টাকা পয়সা মানে ছিনিয়ে নিয়ে যায় এবং গরিব মানুষের জন্য সরকার এবং বিভিন্ন সংস্থা যেভাবে টাকা অনুদান দেয় তার কিছুই গরিব দুঃখী এতিম শিশুরা পায় না। তা আমি এবিসির মাধ্যমে সরকারকে অনুরোধ করবো তারা যেন এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়।
আমি গোলাম মোস্তফা বলছিলাম ঢাকা বাড্ডা থেকে। নুরি আপার কাহিনীটা শুনলাম, তার কাহিনীটা শুনে আমার খুব ভালো লাগছে এবং খুব কষ্টও লাগছে লাস্টের দিকে। তো আমি ওর পাশে দাঁড়াতে চাই, ও যদি এগ্রি থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই।
আমি ফারুক বলছি মোহাম্মদপুর ঢাকা থেকে। নুরির গল্পটা শুনে আমি খুবই খুবই কষ্ট পেয়েছি এবং মানে দু চোখের অশ্রু আর ধরে রাখতে পারিনি। নুরিকে সাহায্য করতে চাই, সেক্ষেত্রে ABC রেডিওর হেল্প চাচ্ছি, এবং এত সুন্দর একটি গল্প আমাদের সামনে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাইতে চাই।
মাইশা, আমার ভালো লাগছে প্রথম থেকে যে নুরির গল্পটা শুনছি। সত্যি সবাই যদি এরকম হয় তাহলে হয়তো বা মানুষের লাইফটা আসলে অনেক সুন্দর হবে। আমাদের বাংলাদেশে আর এমন কোন মেয়ে থাকবে না যারা আমরা যাদেরকে দেখবো রাস্তার পাশে ফুল বিক্রি করছে, আর আমাদের অনেক কিছু থেকে দেওয়ার কখনো বঞ্চিত হতে হবে না। আমাদের দেশটা সত্যি অনেক অন্যান্য দেশের মতো অনেক উন্নত হবে। আমার নিজের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো হ্যালো 8920। রমজানের পবিত্রতা সবাইকে ছুঁয়ে যাক সেই শুভকামনাও থাকছে। আজকের মতো পর্যন্তই, আগামী বুধবারে আরো একটি জীবন, আরো একটি জীবনের গল্প। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আজকে প্রিয়ার পক্ষ থেকে, আজকে প্রিয়া টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের সব ভালোবাসার এসো বিলিয়ে দিয়ে দেশটাকে, এসো বিলিয়ে দিয়ে দেশটাকে। জীবনের সন্ধান পাবার জন্যে মিলেমিশে যায় এসো জনতার এই মহারণ্যে, নতুন জীবনের সন্ধান পাবার জন্যে মিলেমিশে যায় এসো জনতার এই মহারণ্যে, সহস্র প্রাণীরও স্বপ্ন মিছিল নিয়ে নবীন দিগন্ত ডাকে।
This track was downloaded from FusionBD.com.